This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতের অনুষ্ঠান হ্যালো 8920 তে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা এই মুহূর্তে দেশের বাইরে থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেখানে আমাদের এবিসি নেটওয়ার্ক নেই, যারা ইন্টারনেটে শুনছেন, এবং আগামীকাল সকালবেলা যারা আমাদের অনুষ্ঠান প্রচার হবার পর আমাদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে শুনবেন, সেই সব অসংখ্য অগণিত মানুষদেরকে আমি প্রথমেই স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের হ্যালো 8920। যারা আজকের এই অনুষ্ঠানটি প্রথম টিউন করলেন এবং প্রথম এবিসি রেডিওতে শুনছেন, বিশেষ করে চিটাগাংয়ের শ্রোতা যারা রয়েছেন এবং একই সাথে কক্সবাজারের শ্রোতা যারা রয়েছেন, তাদেরকে আমরা স্পেশালি ওয়েলকাম করতে চাই। আপনারা পরীক্ষামূলক সম্প্রচারে এবিসি রেডিও শুনছেন এবং আমাদের যে পরিবার, সেই পরিবারের সাথে আপনারা যুক্ত হয়েছেন, সেজন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আপনাদেরকে পেয়েছি বলে আমাদের আনন্দটাও বেড়ে গিয়েছে। আমাদের হ্যালো 8920 এটার প্রচার এবং প্রসার আরো বেশি হবে, সেটা ভেবে আমরা অত্যন্ত আনন্দিত। একই সাথে প্রথমেই আপনাদেরকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাতে চাই আমাদের হ্যালো 8920 টিমের পক্ষ থেকে। আমাদের হ্যালো 8920 টিমে রয়েছে আমি আর জি কিবরিয়া, রয়েছে শাকিল, রয়েছে সাফরিন, এই তিনজনের পক্ষ থেকে এবং পুরো এবিসি রেডিওর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমরা হ্যালো 8920 সম্পর্কে সবসময় যে কথাটা বলে থাকি, এটা হচ্ছে বাংলাদেশের রেডিও এরিনাতে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ মনের কথা বলে। মন খুলে যদি পৃথিবীর কোথাও, আমরা এভাবে বলে থাকি যে পৃথিবীর কোথাও যদি তোমার কথা বলার জায়গা না থাকে, তাহলে তোমার জীবনের গল্প বলার জন্য অসাধারণ একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে এবিসি রেডিও। তোমার জীবনের গল্প এসে তুমি আমাদেরকে বলতে পারো, সেই গল্প আমরা খুব মনোযোগ দিয়ে শুনব। সেই গল্পটি প্রচার হবার পরে রিয়াকশন কি হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আমরা এখানে গল্প প্রচার করেছিলাম, একজন স্টুডেন্ট আমাদের স্টুডিওতে এসেছিল যে বলেছিল যে পড়ারও হবে লেখাপড়া করতে পারছি না, সেই স্টুডেন্টের একটা ব্যবস্থা হয়ে গেছে। আমরা এখানে গল্প প্রচার করার পর এই সমাজের সাধারণ মানুষ যারা হ্যালো 8920 আসেন তাদের জীবনের গল্প বলার জন্য, তারা একজনের গল্প শুনে যেভাবে পাশে দাঁড়ান, সেই পাশে দাঁড়ানো দেখে আমরা রীতিমতো অভিভূত এবং মুগ্ধ। হ্যালো 8920 গল্প বলার জন্য কোন সিলেবাস মেইনটেইন করা হয় না। এখানে শুধুমাত্র ভালোবাসার গল্প কিংবা শুধুমাত্র আনন্দের গল্প, শুধুমাত্র বেদনার গল্প, শুধুমাত্র কষ্টের গল্প, কোন বিশেষ ক্যাটাগরিতে আমরা হ্যালো 8920 প্রচার করি না। হ্যালো 8920 হচ্ছে একটা প্ল্যাটফর্ম, আমরা বলে থাকি জীবনের গল্প, এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে 16 কোটি মানুষ, 16 কোটি মানুষের জীবনের গল্প 16 কোটি রকমের। সে কারণেই হ্যালো 8920 এমন একটি প্ল্যাটফর্ম যেখানে 16 কোটি রঙকে ধারণ করতে পারে, যার জীবনের গল্প যেরকম সে এসে আমাদের এখানে বলতে পারে। আমরা শুধুমাত্র একটা জিনিসের ক্ষেত্রে একটু খেয়াল রাখি যে আপনার জীবনের গল্পে কোন মেসেজ আছে কিনা, সেই মেসেজ ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ কিংবা রাষ্ট্রের ক্ষেত্রে পজিটিভ অর্থে কাজে লাগতে পারে। আমাদের তেমনি একজন অতিথি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমরা তার কাছে যাব। তবে তার আগে একটু বলে নেই, হ্যালো 8920 আপনি যদি আসতে চান আপনার জীবনের গল্প বলার জন্য, দুটো পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি একেবারে ডেডিকেটেড করা আছে হ্যালো 8920 জন্য। ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপর আপনার যে ঘটনাটি আপনি এখানে বলতে চান সেটা খুব সংক্ষিপ্ত করে, সামারি করে 2 মিনিটের মধ্যে বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব, এবং একই সাথে মনে রাখবেন ফোনটি কিন্তু এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, আর দিনের যে কোনো সময় আপনি ফোন করতে পারেন। এবং আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, ফেসবুকের মাধ্যমে আপনি আমাদের সাথে কানেক্ট হতে পারেন। ফেসবুকে আমাদের ইনবক্সে আপনি আপনার স্টোরিটা লিখে ফোন নাম্বার সহ পাঠিয়ে দিলে আমরা আপনার স্টোরি পড়ে আপনার সঙ্গে যোগাযোগ করে থাকি। এছাড়া আমাদের অতিথির সাথে সরাসরি যোগাযোগ, আমাদের অতিথিকে দেখতে চাইলে এবং যদি আপনি অতিথির সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশনে যেতে চান, এছাড়াও আপনি যদি পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে চান, তাহলে ফেসবুকের মাধ্যমে আপনি যাবতীয় সহযোগিতা পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। এই একটি মাত্র পেজই রয়েছে আমাদের ফেসবুকে যেটা হচ্ছে অফিসিয়াল পেজ, আর বাকি প্রায় 70টির মতো, আমরা এখন পর্যন্ত জানি যে 70টির মতো ফেক পেজ করা হয়েছে যেগুলোর সাথে এবিসি রেডিও এবং আমাদের ব্যক্তিগত পর্যায়ে থেকে কোন ধরনের কোন সম্পর্ক নেই। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এ পর্যায়ে চলুন আমাদের সঙ্গে কে রয়েছেন আমরা তার সাথে একটু পরিচিত হই। আপনি প্রথমে আপনার নামটা একটু বলবেন।
আমার নাম হচ্ছে হাসিবুল হাসান এবং সবাই আমাকে হাসিব বলে ডাকে।
আচ্ছা, তার মানে হাসিবকে আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। হাসিব, আপনি কোথা থেকে এসেছেন?
আমি এসেছি ময়মনসিংহ থেকে।
আচ্ছা, ময়মনসিংহ থেকে। কারণ ময়মনসিংহতে কি আমাদের হ্যালো 8920 শোনা যায়?
না, ঠিক শোনা যায় না, তবে নেটের মাধ্যমে শুনতে পারি আর একটা অ্যান্টেনা মাধ্যমে শোনা যায়।
তার মানে এভাবে শুনে আপনি আপনার জীবনের গল্প বলার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছেন। আচ্ছা, আমাদের হ্যালো 8920-র বেসিক কিছু নিয়ম আছে।
আচ্ছা,
যেমন আপনি যদি শুনে থাকেন আপনি জানবেন যে প্রথমে আমার অতিথিকে বলে নেই যে আপনার বয়সটা একটু বলার জন্য, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটু বলার জন্য কিছু জিনিস যদি আমাদেরকে একটু বলতেন যে আপনার বয়সটা।
আমার বয়স 27 বছর।
আচ্ছা, আজকে হাসিব আমাদের সঙ্গে আছে, সে ময়মনসিংহ থেকে এসছে, তার বয়স 27 বছর। আমরা জীবনের গল্প শোনার ফাঁকে কোন একটি পর্যায়ে স্টুডিও ছবি তো আমরা ফেসবুকে দিয়ে দিব, সেখানে চাইলে আপনারা হাসিবকে দেখতে পারবেন। ওকে হাসিব, আপনি আপনার জীবনের গল্প কোথা থেকে শুরু করতে চান?
ছোটবেলা থেকেই বলি।
জি প্লিজ।
আমি তখন ক্লাস 3 পড়ি, তো আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন।
আচ্ছা,
তো একটা পর্যায়ে বাবা চিন্তা করলেন যে হাসিব যদি ওর মা সঙ্গে থাকে তো ওর মা ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে বা আদর নাও করতে পারে, তো উনি এই চিন্তার উপর ভিত্তি করে চলে আসলেন আমাকে নিয়ে ঢাকায়। এবং আশ্রিত একটা বোন ছিল আমার, যাকে আপু বলে ডাকতাম, তিনি ছিল সুফিয়া।
সুফিয়া?
জি সুফিয়া। এবং আমি আমার বাবা আজিমপুরে প্রথম শিফট হই, তো সেখান থেকে আমি আয়াবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই।
আপনার কি আপনার জন্মদাত্রী মা, তিনি থাকা অবস্থায় কি আপনার বাবা দ্বিতীয় বিয়ে করেন?
না, উনি মারা যায় আবার তখন 1 বছর 10 মাস বয়স।
আপনার মার কি আর কোনো বোন বা আপনি একাই ছিলেন?
হ্যাঁ, আমি একাই ছিলাম।
আচ্ছা, এই মারা যাওয়ার কতদিন পরে বিয়ে করেন?
মারা যাওয়ার 9 কি 10 বছর পরে।
9 থেকে 10 বছর পরে আপনার বাবা বিয়ে করলেন?
জি জি।
এত লম্বা একটা গ্যাপ তিনি নিলেন,
এটা সম্ভবত আমার জন্যই নেওয়া হয়েছে, কারণ উনি হয়তো ভাবতেন যে ছোট মানুষকে আদর যত্ন হয়তো কিভাবে কি করবে না করবে ইত্যাদি ইত্যাদি।
শেষ মুহূর্তে আপনি আপনার বাবার কাছেই থাকতেন এবং
বাবাই
মার মতো?
হ্যাঁ, বাবাই মার মতো। এবং আশ্রিত একটা বোন ছিল, সেই বোন আমাকে লালন পালন করত।
ওনার বয়স কত বছর ছিল আশ্রিত বোনের?
এই তো 17-18।
ওকে, আশ্রিত বোন যেটাকে বলছেন উনি কি আসলে পোষ্য নেয়া নাকি ওনারও কোন পিতৃ পরিচয় বা ওনার যে পারিবারিক পরিচয় এটা যদি আমাদেরকে একটু বলতেন।
না, ওনার পারিবারিক পরিচয় হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে একটু দূরে মধুপুর, সেখান থেকে ওকে নেওয়া হয় আমাকে পালার জন্য।
আচ্ছা আচ্ছা,
গৃহকর্মী।
ওকে, হ্যাঁ, তারপর আপনি যেখানে বলছিলেন।
তো আমি তখন ক্লাস 4, ওই সময়টাতে একটা ছেলের সঙ্গে আমার ভালো ফ্রেন্ডশিপ ছিল, সেই ছেলেটা ক্লাস 5 পড়ত।
জি,
ওর নাম ছিল ইসমাইল।
ইসমাইল,
ও একদিন আসে বলে আমাকে যে তোকে একটা জিনিস দেখাবো, তুই দেখবি, দেখলে তোর ভাল লাগবে। তো আমি ঠিক বুঝতে পারি না যে কি দেখাবে, তো সে নিয়ে আসে আমার কাছে যে পর্নোগ্রাফির একটা বই।
পর্নোগ্রাফির একটা বই?
জি, পর্নোগ্রাফির একটা বই নিয়ে আসে। তো সেটা ছিল 97 কি 98 সময়।
ওকে, আপনি তখন ক্লাস 4 পড়ছেন?
জি জি।
আর ক্লাস 5?
জি।
ওকে,
তো এটা নেওয়ার পরে দেখার পরে আমি ঠিক বুঝতে পারলাম না যে এইগুলো আসলে কি। তো আমাকে বলে যে তুই নিয়ে যা এটা বাসায় নিয়ে পড়বি, পড়ার পর তুই কালকে এটা আমাকে দিয়ে দিবি। তো আমি ঠিক বুঝতে পারি না যে ও এটা আমাকে কেনই বা দিল, আর এই ধরনের ছবি লেখা আমি আর কখনো দেখি নাই।
ক্লাস 4 এর একটা বাচ্চা, খুব স্বাভাবিক।
জি, তো এটা বাসায় নিয়ে গিয়ে আমি খুব পড়লাম, লুকিয়ে লুকিয়ে পড়তে হয়েছে, যেহেতু এটা কাউকে দেখাইতে, ও বলে দিছে আমাকে যে এটা কাউকে দেখাস না, দেখালে তোকে বকাঝকা করতে পারে এইরকম। পরের দিন ওর সঙ্গে যখন দেখা হয় তো এটা আমি ফেরত দিয়ে দিই যে এটা তো আমি পুরো তো বুঝি না, কি সব উল্টা পাল্টা লেখছে, এরকম আর আগে কখনো দেখা হয় নাই। তারপর বলে যে আস্তে আস্তে বুঝবি, তুই বোঝার চেষ্টা কর, তাহলে বুঝতে পারবি। তো সে একটা পর্যায়ে আমাকে বলে যে তোকে আরেকটা জিনিস দেখাবো, তুই যদি এটা করিস তাহলে তোর খুব মজা হবে। মজা যেহেতু হবে সেই জন্য আমি একটু আগ্রহী হই যে জিনিসটা কি, যে মজা হবে। তো তারপর সে আমাকে যেটাকে বলে, তো সেটা সে দেখায় যে এভাবে এভাবে তুই করবি তাহলে তোর ভাল লাগবে। তো আমি ঠিক এরকম একটা অদ্ভুত বিষয়।
প্রিয় শ্রোতা, আমরা এখানে একটু বিশেষ একটা শব্দ ব্যবহার করেছি, কারণ এই গল্পটা আমরা প্রচার করছি, বিভিন্ন ধরনের শ্রোতা এখানে শুনছেন। একটু বলতে চাই আপনাদেরকে কিছু জিনিস বুঝে নিতে হবে এখানে, এবং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ভাবে এই সময়টি এসছে এবং প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই বয়সটা পার করে এসছেন। আমরা যে গল্পটা আজকে এখানে প্রচার করছি সেটা জীবনের গল্প, এবং জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, কিন্তু কোনো কোনো ঘটনা আমাদের সোসাইটিকে শেখায়, আমাদের পরিবারকে শেখায়। তেমনি একটা ঘটনা আজকে আমরা এখানে প্রচার করছি এবং সেই জীবনের গল্প বলতে এসছেন হাসিব। ও আমরা কিছু শব্দ এখানে মিউট ব্যবহার করছি বা অন্য ধরনের শব্দ ব্যবহার করছি, সেটা আসলে গল্পের প্রয়োজনের খাতিরে, কারণ আমাদের এখানে বিভিন্ন ধরনের শ্রোতা আছেন। আশা করছি যারা বোঝার তারা এটা বুঝে নেবেন। ওকে, হ্যাঁ, তারপর আপনি যেটা বলছিলেন।
তারপর আমি এটা করি, করার পরে দেখা গেল যে আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি হয়, ভালো লাগে। তো ভালো লাগার পরে আমি ওকে গিয়ে বলি যে আমি তো এরকম এরকম তোর মতো, তুই যেভাবে দেখা দিছিস আমি তো করছি, আমার তো ভালো লাগছে। তো তারপরে বললাম যে এটা তো আমি আর কাউকে দেখি নাই, তো এটা তুই কিভাবে কি কার কাছ থেকে পাইছিস? আমি পাইছি আমার ভাইয়াকে দেখছি এরকম করতে। তো এই বইটা তুই কই পাইছিস? আমার বললো যে এই বইটা আমি পাইছি আমার বাসায়, আমার ভাইয়ার বেডের নিচে বইটা পাইছি। তো ওইখান থেকে সে ওইটা নিয়ে আর ওইটা ফেরত দেয় নাই, ওইখানে রাখে নাই, ওইটা সে নিজের কাছে রেখে দিছে এবং মানুষকে সে দেখাইছে যেমন আমাকে দেখালো। তো তারপর ক্লাস ফাইভ পাস করলাম, পাস করে আমি চলে আসলাম ওই আজিমপুর থেকে ধানমন্ডি হাই স্কুলে। ওই সময়টাতে যা হয় আর কি, খেলাধুলা, গেম খেলা, ক্রিকেট, ফুটবল এগুলোই খেলতাম। তো ক্লাস সেভেন এ যখন উঠলাম তো তখন আমরা একসঙ্গে টিফিন করতাম ছাদের উপরে সবাই মিলে। মাঝে মাঝে দেখা যেত যে টিফিন পালাইতাম, পরে একদিন টিফিন পালাইলাম তো আমাদের সঙ্গে কবি নামে একটা ছেলে ছিল, তো সেই ছেলেটা সিগারেট খায়, আমরা তখন সেটা জানতাম না। তো ওর সঙ্গে চলে গেলাম আমরা বেশ চার পাঁচ জন মিলে বিসিএসআইআর স্টাফ কোয়ার্টারে। তো সেখানে তখন জঙ্গল ছিল, একজন কোভিড দেখা দিল যে সিগারেট খাবি বললো ওইখানে যাওয়ার পরে। আমি বললাম যে সিগারেট তো একবার টেস্ট করা যায় আসলে সাপটা কি হতে পারে।
তখন আপনি ক্লাস ফোরই পড়েন?
না না, এইটি।
তখন আপনি ক্লাস এইটে পড়েন? ওকে।
খাওয়ার পরে দেখলাম যে একেবারে কাশি যখন তখন, ভিতর থেকে সব উগলে আসতেছে। ও বললো যে এভাবে নাক দিয়ে ধোয়া বের কর, নাকি তোর ভাল লাগবে। আমার তো ভাল লাগে না। এরকম একদিন দুই দিন গেল, তো তারপর আমি চিন্তা করলাম যে ওরা খায় খাইতে থাক, কারণ আমি তো এটা জিনিসটা সহ্য করতে পারি না, আমি কেন খাবো, যেটা সহ্য করতে পারলে আমি খাইতাম। তো তারপর আস্তে আস্তে দেখা যায় যে বেশ চলতেছে। আর ইতিবছরে আমার যেই নেশাটা, যেটা সেই নেশাটা আমার থাকে ওই যে ক্লাস ফোর থেকে আরম্ভ হয়েছে, তো সেটা একেবারে ক্লাস এইট নাইন
কন্টিনিউয়াসলি আপনি করে
যাচ্ছেন, কন্টিনিউয়াসলি করে
যাচ্ছেন। একটু বলেন তো এটা এটা আপনি কি পরিমাণ করতেন দিনে? আপনি কত?
এর মধ্যে একটা ঘটনা ঘটে যে আরিফ নামে একটা ছেলে ছিল, সে তখন আমাদের ওখানে ভিসিআরটা চলতো বেশি, তো ভিসিআর এ মানুষ সিনেমা টিনামা এগুলো দেখতো। তো সে কোথেকে ভিসিআর এর যে ফিতা পেঁচানো ক্যাসেট গুলো থাকে না, ওগুলো নিয়ে আসতো, ওগুলোর ভিতরে পর্নোগ্রাফি। তো এইগুলা দেখা গেছে যে এক একজনের বাসায় আমরা দেখতাম। তো দেখার পরে আমার ভিতরে তো এত উত্তেজনা কাজ করতো যে এটার পরে না করলে দেখা যেত ভাল লাগতো না, এটা করতে হতো।
আচ্ছা, কথা হচ্ছে যে এই যে ওই ছেলেটা আপনাকে বলে দিল ক্লাস ফোরে, আপনি এটা প্রথম জানলেন, জানার পরে আপনি এটা শুরু করলেন, শিখলেন, তারপরে কি মাথার মধ্যে সবসময় এটা ঘুরতে থাকতো? যে
না,
তাহলে
সবসময় ঘুরতে থাকতো না, যখন ওই পুরনো ফিল্ম দেখতাম কিংবা বই পড়তাম তখন আর কি মাথার মধ্যে কাজ করতো।
আচ্ছা, আপনি এমনিতে দিনে কতবার করতেন এটা?
দিনে এটার কোন হিসাব নেই, সকালে, বিকালে, দুপুরে,
যখন সময় পাচ্ছেন তখন।
যখন সময় পাবেন
তখনও তো আপনার মা আপনার ফ্যামিলিতে আছে, রাইট?
জি না, আমার মা তখন ময়মনসিং এ থাকে।
আর আপনি ঢাকায় চলে এসেছেন?
হ্যাঁ, আমি বাবার সঙ্গে ঢাকায় চলে আসি।
ওকে, বাবা অফিসে থাকতেন, আপনি সারাদিন বাসায় একা থাকতেন?
হ্যাঁ, আমি স্কুল থেকে বাসায় চলে আসার পরে একাই থাকতাম।
আপনার টেক কেয়ার করার মতো কেউ ছিল না ওই সময়?
ওই যে একজন গভর্নমেন্ট ছিল,
হ্যাঁ, ও তো মেয়ে ছিল, রাইট?
হ্যাঁ, মেয়ে ছিল।
ওর সাথে কিরকম মেলামেশা ছিল আপনার সেই সময়টাতে?
ওর সঙ্গে আমার ভালোই মেলামেশা ছিল, কিন্তু এখানে একটা কথা না বললেই নয়, যেটা আমি কিভাবে বলবো সেটা বলা যায়,
বি ওপেন টু আস।
ওর সঙ্গে আমার বাবার সম্পর্ক ছিল।
এটা আপনি জানলেন কবে?
এটা আমি জানছি যখন আমি ক্লাস সেভেনে পড়ি।
আপনি কিভাবে জানলেন?
আমি দুইটা রুম ছিল, আমি এক রুমে থাকতাম, বাবা আর ওই গভর্নমেন্টস এক রুমে থাকতো। তো আমি হঠাৎ করে রাত্রে উঠছি, এই সমস্ত জিনিস তো বিষয় তো দেখে আমার একটা অভ্যস্ততা আছে, যেহেতু আমি জিনিসটা আসলে কি হতে পারে। তো আমি নগ্ন অবস্থায় দুজনকে দেখি আর কি।
ওরা কি আপনাকে দেখেছিল?
না, তবে ওরা এখন পর্যন্ত জানে না যে আমি এটা দেখছি।
আপনার বাবা তো আজকে আপনার গল্পটা শুনে ফেলবে না, শোনার পরে যখন জানবে তখন আপনার প্রতি রিয়াকশনটা তার কি হতে পারে?
রিয়াকশনটা আমি ঠিক বলতে পারবো না, যা খুশি তাই হইতে পারে, তবে আমি যেটা সত্য কথা সেটাই বলবো।
সো ইউ আর ডিসপারেট টু ওপেন ইউরসেলফ, রাইট? আপনি আপনার সত্যটা আজকে প্রকাশ করতে এখানে এসেছেন।
সকল সত্য, আমি নিজের জীবনে আমার লাইফে যা ঘটছে, আমি যা দেখে বড় হয়েছি, এখন বর্তমানে আমি যা দেখতেছি, সবকিছুই আমার বলার ইচ্ছা।
আমি প্রথমে বলে নিয়েছিলাম যে হ্যালো 8920 এমন গল্প প্রচার করে যে গল্প থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। এখানে যে ছেলেটি এসছে, যে বন্ধুটি এখানে এসছে আমাদের জীবনের গল্প বলার জন্য, হাসিব ময়মনসিংহ থেকে এসছে, খুব কষ্ট করে আমাদের হ্যালো 8920 শোনে, অ্যান্টেনার মাধ্যমে শোনার পরে তার উৎসাহ হয়েছে জীবনের গল্প প্রকাশ করার জন্য এবং সেখানে সে এসে যোগ দিয়েছে। আমি একটু সবাইকে বলতে চাই, আপনারা ওর এতটুকু শুনেই, 10-12 মিনিটের গল্প শুনেই আপনারা বুঝে গেছেন যে এমন একজন কিশোর বলবো আমি, যে কিশোর শুরুতেই জীবনের প্রথম পর্যায়ে বিপদগ্রস্ত এবং এমন একটি পরিবারে বড় হচ্ছে সে যেখানে মাতৃ ছায়া বলে যে ব্যাপারটা সেটা একেবারেই অ্যাবসেন্স, এবং এমন একটি ফ্রেন্ড সার্কেলের মধ্যে সে বড় হচ্ছে যে ফ্রেন্ড সার্কেলে ভালো কিছুর চাইতে মন্দের ব্যাপারটাই অনেক অনেক বেশি। এই ছেলেটির বয়স এখন 25 এবং কন্টিনিউয়াসলি তার জীবনে কি ঘটে গেছে, সে এখন কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, সেটা আমরা আজকে প্রকাশ করছি। হ্যালো 8920 সব সত্যকে ওপেনলি তুলে ধরে এবং সেই সত্যকে গ্রহণ করবার মতো সাহস হ্যালো 8920 শ্রোতাদের রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। হাসিব, আপনি যেখানে থেমেছিলেন সেই জায়গাটায় আমরা ফিরতে চাই। সিগারেট খাওয়ার প্রসঙ্গে আপনার ফ্রেন্ডের সাথে যেটা ঘটছিল বলেন। তারপর
তো ওই সময়টা সিগারেট তো লুকিয়ে খেতে হতো, সবার সামনে খাওয়ার কোন উপায় নাই, তো আমরা বিভিন্ন জায়গায় গিয়ে খেতাম, ধানমন্ডি, লেক সার্কাস বা যেখানে একটু নির্জন পাওয়া যেত। তো আস্তে আস্তে দেখা গেল যে ক্লাস 9 কি 10 ওঠার পর ওদের মধ্যে একটা অন্যরকম ম্যাচুরিটি গ্রো করতেছে, কিন্তু আমি এটা অনেক পরে বুঝতে পারি যে আমার মধ্যে সেই ধরনের একটা ম্যাচুরিটি যেটা স্বভাবতেই গ্রো করার কথা সেটা আমার মধ্যে হচ্ছে না।
আপনি এটা কেন ফিল করছেন? আপনি কি একটা ঘটনা বলতে পারবেন যে ঘটনার প্রেক্ষাপটে আপনার মনে হচ্ছে আপনি ম্যাচিউর না, ওদের তুলনায় আপনি ম্যাচিউর?
হ্যাঁ, তো দেখা গেল যে মানে আমরা দুষ্টমি করে মারামারি করি না, তো ওই সময় দেখা গেল যে আমি অনেকের সঙ্গে পারতেছি না, কিন্তু অ্যাকচুয়ালি আমার বডিটা যতটা ফিট থাকা প্রয়োজন ততটা ফিট না, কারোর সঙ্গেই কোনোভাবে পারছি না। আমার হাত পা দেখা গেল যে নরম হয়ে আসতেছে, হাড়ে ব্যথা হচ্ছে, বিভিন্ন ধরনের আমার সমস্যার সম্মুখীন হচ্ছি আমি। এই থেকে আমি একটা চিন্তা আমার মধ্যে আসে যে আমি তো অন্যদের মতো না, কিন্তু অ্যাকচুয়ালি তখন আমি জানি না যে আমার ভিতরের সমস্যাটা কি, যে আমার যদি বিন্দু মাত্র জ্ঞান থাকতো যে এই বিষয়টার উপরে করলে এই হইতে পারবে, তাহলে তো আর আমি এই ধরনের কাজে জড়াই না। আমি তখনও জানি না যে আমার ভবিষ্যতে কি হবে।
এটা কোন ক্লাসের ঘটনা? ক্লাস 10 থাকার অবস্থা।
ক্লাস 10 থাকার অবস্থা। তো এসএসসি পরীক্ষা আস্তে আস্তে চলে আসে, আমার বাবা মাঝে মাঝে আমাকে খুব শাসন করতো, খুবই শাসন। ওই সময়টাতে একদিন আমার জ্যাঠা মারা যায়, তো জ্যাঠা যখন মারা যায় তখন বাবা যে আমাকে খুঁজতে বের হয়, বাবা ব্যাংকে চাকরি করতো, ব্যাংক থেকে এসে আমাকে খুঁজতে বের হয়, কোথাও পায় না। তো ওই দিন একটার সময় ছিল পরীক্ষা, পরীক্ষা ছিল একটার সময়, আমি চলে গেছি 10টার সময় গেমস খেলতে। তো বাবা তো আইসা আগুন হয়ে গেছে যে কি ব্যাপার, ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, তো খুঁজা আমাকে বের করে। বের করার পর আমাকে ওই গেমস থেকে জুতা দিয়া মারতে মারতে বাসায় নিয়ে আসে। তো রাস্তায় দেখা গেছে যে কেউ বলতেছে চোর পিটাইতেছে, কেউ বলতেছে যে এইভাবে মারতেছে কেন মানুষ মানুষকে, এক একজন এক ধরনের কমেন্টস করতেছে। আমার তো হ্যাঁ, তখন তো আমি কিশোর, যেমন মনে লাগতেছে যে আমাকে এইভাবে মারতেছে।
আমাকে একটু বলেন তো হাসিব, ক্লাস 7 এ আপনি যখন ঘটনাটা জানলেন, আপনার বাবার সাথে ওই গভর্নেন্সের একটা অবৈধ সম্পর্ক আছে,
অনৈতিক সম্পর্ক,
হ্যাঁ অনৈতিক একটা সম্পর্ক আছে, সেই অনৈতিক সম্পর্ক জানার পরে কি আপনি আপনার বাবাকে কখনো বলেছিলেন বা কোন ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিংবা ওই গভর্নেন্সকে কখনো বলেছিলেন যে তুমি কেন বাবার সাথে ভাবে জড়াচ্ছ, বা আপনার অ্যাটিটিউডের মধ্যে এমন কোন ব্যাপার কি ছিল যে আপনি তাদেরকে বোঝাচ্ছি না তোমাদের এই সম্পর্ক আমি মেনে নিচ্ছি না?
সেই ব্যাপারে আমি পরে আসতেছি।
ওকে, লেটস গো।
তো তারপর এসএসসি পরীক্ষা দিই 2002 সালে। তো পরীক্ষা দেওয়ার পরে পাশ করতে পারিনি, দুইটা সাবজেক্টে ফেল করি। তো এর মাঝে একটা ঘটনা ঘটে, পরীক্ষা শেষ হওয়ার পরে অবকাশ যাপন করতেছিলাম 10-12 দিন, লম্বা সময় ফ্রি থাকে। তো আমাদের বাসার পাশে একটা পাঁচতলা বিল্ডিং আছে, তার সামনে একটা সদ্য নির্মিত বাড়ি, ওইখানে আমি যেতাম সিগারেট খাওয়ার জন্য। সন্ধ্যার দিকে সিগারেট খাইতেছি ওখানে, একা একটা গ্লাস ভাঙার শব্দ হলো শুনলাম। তো গ্লাস ভাঙার শব্দের সাথে সাথে আমার পিছন দিয়ে দুইটা ছেলে পালায় গেল, তার কয়েক সেকেন্ডের মধ্যে 3-4টা দারোয়ান বিল্ডিং এর আসলো, আইসা আমাকে ধরলো, কি ব্যাপার তুমি গ্লাস ভাঙছো, এই সেই নানান ধরনের কথাবার্তা বলার শুনে আমাকে ধরে নিয়ে গেল ওই পাঁচতলা বিল্ডিং এর মালিকের নিচে। ওই উপর থেকে লোকজন আসলো, আমাকে বেদম উত্তম মধ্যম দিল। আমি তো বলতেছি যে আমি তো গ্লাস ভাঙি নাই, আপনারা আমার সাথে এরকম করেছেন কেন, আমি তো এখানে থাকি, পাশে আমার বাসা, না না তুমি গ্লাস ভাঙছো, এখন তোমার 10,000 টাকা জরিমানি, তুমি সেই 2 সালে আমার তো একেবারে মাইরে টাকে ব্যাপক ভাবে অবস্থা খারাপ করে হারাইছে, আমি কি করবো, আমি ছোট মানুষ, কিছু বুঝিও না। তো আমি অনেক অনুনয় বিনয় করলাম। তো তখন আমার বাবা একটা কাজের জন্য আসছে ময়মনসিংহ। তো ইতিমধ্যে আমার একটা ঘটনা ঘটে যেটা আমার যোগ করা প্রয়োজন, সেটা হলো যে আমার বাবা ব্যাংকিং জনিত কারণে একটা মামলায় পড়ে।
ওকে, আমি ফাঁকে শ্রোতাদেরকে একটু বলে নেই, আজকে হাসিবকে নিয়ে একটা রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে কি ওখানে ওকে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপরে মামলার কি হলো?
ওটা 2001। তো মামলায় জড়ানোর পরে বাবা বেশ কিছুদিন পলাতক থাকে, আস্তে আস্তে আমাদের ঋণের চাপ বাড়তে থাকে, যেহেতু সাসপেনশনে চলে যায়, আসবাবপত্র যা ছিল অধিকাংশ বিক্রি করে আমরা অন্যত্র চলে যাবো, একটা প্রিপারেশন চলতেছিল। তো এই ঘটনা যেদিন ঘটে সেদিন আমার বাসায় ছিল কাকাবাবু, উনি চাকরি খুঁজে ঢাকায় আসছিলেন, উনি হিন্দু, তো আমার বাবার সঙ্গে ভালো ক্লোজ ছিল ফ্রেন্ড, তো সে সেভাবে আমাদের বাসায় থাকতে আসেন। যখন আমাকে উত্তম মধ্যম দিতেছে তখন আমি কাঁপতেছি আর বলতেছি যে দেখেন আমাকে মারবেন না, আমি তো এরকম ধরনের কাজ কখনই করি না, আপনার গ্লাস মানে অনেক অনুনয়ন তারপর ছাড়ি না। পরে বললাম যে দেখেন আমার বাসায় যান, আমার বাসায় কে নেই, তো কাকা বাবুকে যা দেখে নিয়ে আসে। তারপর কাকা বাবু অনেক রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট করার পরে বলে যে আচ্ছা ঠিক আছে ওকে ছাড়তে পারি, তাহলে কালকে ওর বাবা সহ ওকে আসতে পারে। যার বাসা ওই লোকটা আবার আপনার একটু সন্ত্রাসী টাইপের, সাথে লাইসেন্স করা আর্মস থাকে। তারপর বাবা আসলো, এর পরের দিন আইসা, তারপরে বাবা আমাকে নিয়ে গেল এখানে। তারপর তাদের ওই মানে চাপাই দিতেছে আমাদের উপরে যে না এটা আমি গ্লাসটা ভাঙছি এবং গ্লাসের টাকা দিতে হবে, কারণ বাবার তো ঋণের দায়ে অনেকটা দুর্বল, এখন ওনার কাছে তো টাকা বর্তমানে দেওয়াটাও টাফ। তারপর আমাকে ওই দিনই বিকালবেলা কোনো দিন মাইমিসিং পাঠিয়ে দিল। মাইমিসিং যাওয়ার পরে আমার মাইমিসিং শহরটাকে খুব ভালো লাগে, প্রাকৃতিক শোভা মন্ডিত ছিল, মেঠো পথ, গাছপালা, অনেক প্রাকৃতিক সৌন্দর্য, এটা আমার খুব ভাল লাগে। আমি তো যখন ফেল করে ফেলছি এখন তো আমার ক্লাস টাস না করলেও চলবে, আমি পরীক্ষা দিব দুই একটা সাবজেক্ট।
কত সালের কথা এটা, আপনি এসএসসি তে প্রথম ফেল করলেন কত সালে?
2002
সালে। হ্যাঁ,
পরের বছর আমি পরীক্ষা দিই খিলক্ষেত থেকে। আব্বা আমাকে বলে যে তোমার হাতিপুর যাওয়ার দরকার নাই, ওরা তোমার সাথে কিছু করতে পারে, তো তুমি খিলক্ষেত থাকো। জামতলা নামে একটা জায়গা ছিল খিলক্ষেত, তো ওইখানে একটা রুম ভাড়া করে। আর ইত্যাবসরে যে আমাদের সার্ভেন্ট যে ছিল ওই মেয়েটা চলে যায়, তো আমি ওখানে একাই থাকি 2002 মার্চ থেকে 2003 এসএসসি পরীক্ষা পর্যন্ত ওখানে থাকি। ওখানে থেকে পরীক্ষা দিলাম, পাস করলাম। পাস টাস করার পরে আমি আব্বার বললাম যে আমি ঢাকা শহরে থাকবো না।
কেন?
ঢাকা শহর আমার ভালো লাগে না, ওই যে গ্রামের পরিবেশে গেলাম, অনেকটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব ভালো লাগে। তাই এই কারণে বললাম যে ময়মনসিং এ থাকি। তো ভর্তি হলাম নাসিরাবাদ কলেজে, ময়মনসিং নাসিরাবাদ কলেজ। তো ওই সময়টাতে মেয়েদের প্রতি একটা আকৃষ্টতা তৈরি হয়,
ইট ইজ খুব ন্যাচারাল। আপনি আপনার জায়গা থেকে ফ্র্যাঙ্কলি বলার চেষ্টা করেন, কিছু প্রবলেম আছে শ্রোতা, সেটা আসলে গল্পের শেষ পর্যন্ত না গেলে আপনারা বুঝতে পারবেন না। ও যে গল্পটা এখন বলছে, ও কিন্তু খুব কষ্ট করে গল্পটা বলছে এবং নিজেকে মানিয়ে অনেক পেইন নিয়ে কিন্তু গল্পটা বলছে, এবং আমাদের সাথে ইজি হতে পারছে না। আপনি যদি শেষ পর্যন্ত গল্পটা শোনেন তাহলে বুঝতে পারবেন যে ওর ইজি না হওয়ার পেছনের কারণটা আসলে কি। এবং এই গল্পের মাঝখানে আমি একটু টিকা টিপ্পনি দিচ্ছি সবাইকে, এই গল্পে অনেকগুলো ব্যক্তি যুক্ত হবেন গল্পের শেষের দিকে এসে। আশা করছি আপনারা পুরো গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং সবসময় বলে থাকি হ্যালো 8920 তে প্রচারিত জীবনের গল্পের কোনো অংশ শুনে আপনি কোনোভাবেই মন্তব্য করতে পারবেন না শেষে আসলে কি ঘটতে যাচ্ছে। সুতরাং পুরো গল্পটা শুনুন, তারপরে মন্তব্য করুন।
হ্যাঁ, নাসিরাবাদ কলেজে যখন ভর্তি হই, এলাকায় আমার মোটামুটি বেশ কয়েকটা বন্ধু বান্ধব জোটে, তো ওদের সঙ্গে বেশ আড্ডা দিতাম, সিগারেট টিগারেট খেতাম, খেলাধুলাও করতাম। একটা পর্যায়ে দেখা গেল যে আমার ইচ্ছা হয় যে একটা রিলেশন করব আমি তার সঙ্গে,
কোন একটা মেয়ের সঙ্গে।
হ্যাঁ, কোন একটা মেয়ের সঙ্গে রিলেশন করব।
রিলেশন ইন দ্য সেন্স কি, লাভ রিলেশন অর অন্য কিছু? আপনি ছোটবেলা থেকে যেটার মধ্যে চলে গিয়েছেন?
না, লাভ রিলেশন।
ওকে, আপনি অ্যাফেয়ারে যেতে চাচ্ছেন?
অ্যাফেয়ারে যেতে যাচ্ছি, এবং এটার পিছনে আমার অনেক ইমোশন কাজ করতেছে।
কিরকম?
যে আমি একজনকে ভালোবাসবো, সে আমাকে আড্ডা দিবে, আমার সঙ্গে একসঙ্গে চলাফেরা করবো, এই জাতীয় কিছু।
ওকে, দ্যাট ওয়াজ ভেরি গুড, অ্যান্ড আমরা বলতে পারি যেটা খুব প্রিটি একটা ইমোশন, যেটা যে বয়সে কাজ করে সে বয়সে ওর কাছে এসছে। হ্যাঁ, তারপর
তো আমাদের বাসা থেকে আপনার 3-4 মিনিটের পথ, ওইখানে দেখি খোলা চুলে একটা মেয়ে দাঁড়ায় আছে। চুল খোলা অবস্থাতে মানুষকে এত সুন্দর লাগতে পারে সেটা জানতাম না।
ওকে,
খুব ভালো লাগলো দেখে। দেখার পরে তো আমার এক ফ্রেন্ড ছিল যে পিনু, তো তাকে বললাম যে ও তোমার ভালো লাগে, কে? তো ও বলে যে ও তো লিন্ডা, ওর নাম ছিল
লিন্ডা।
হ্যাঁ, লিন্ডা, কি করা যাবে, যদি তুই একটু পরিচয় করে দিতে পারবি তাহলে আমার খুব উপকার হয়। আমি বললাম যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। প্রথম দিন আমি বসে থাকলাম রাস্তায়, যে কখন বের হবে দেখবো কোথায় যায়। একদিন, দুই দিন, তৃতীয় দিনের মধ্যে আর কি সে বের হয়। তো বের হওয়ার পরে সে যাচ্ছে, আমি আর পিনু দাঁড়া দেখলাম যে কোথায় যায়। তো তারপরে আমি পিনুকে বললাম যে চল কথা বলি, তুই যেহেতু চিনিস প্রতিবেশী হিসেবে কথা বলি। তো ও গেল আমার সাথে, পরিচয় করাই দিল যে ও হচ্ছে হাসিব, ওইখানে থাকে। আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, ভালো আছো? হ্যাঁ ভালো, কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছি। এই পর্যন্তই প্রথম দিন আমি কথা, আর আমি কোনো কথা বলতে পারলাম না, কারণ মেয়েদের সঙ্গে কথা বলার যে এক্সপিরিয়েন্স সেটা আমার নাই।
লজ্জা পাচ্ছিলেন? স্বভাবতই, ওই বয়সটাতে সবাই লজ্জা পায়, ইনফ্যাক্ট আমিও পেয়েছি, এটা খুব নর্মাল। তারপর
তো তারপর একদিন দুই দিন এভাবে চলতেছে, প্রায় সপ্তাহখানেকের মতো হয়। তো আমি যে সময়টাতে দেখা যায় যে রাস্তায় বের হই, ওই সময়টাতে সে ছাদে থাকে, এবং ছাদে থাকে ওখানে চিলিকোটার মতো একটা জায়গা আছে। তো আমি রাস্তায় ওর বাসার দিকে যাইতে থাকি, আর সে এই কর্নার থেকে ওই কর্নারে যাবে। হ্যাঁ, এরকম হয়। পাশে একটা বাসা ছিল, বাসার গার্ড ছিল আলম ভাই। তো আলম ভাই আমার সঙ্গে খুব ক্লোজ ছিল আর কি। এতদিনে যত দিন যাইতেছে দেখা যাচ্ছে অধিকাংশ সময় ওকে ভাবতে ভাল লাগে।
ওকে
ভাবি যে ও যদি আমার বন্ধু হয় বা আমাকে ভালোবাসে, তখন ওরকম ফিলিংস কাজ করে আমার ভিতরে। তো আলম ভাইকে বললাম যে ওকে তো আমার ভাল লাগে, তো আপনি কি কিছু করতে পারবেন, পরামর্শ দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে দেখি কি করা যায়, কথা বলতে পারি কিনা। তো উনি একদিন যায় ওদের বাসায়, সামনে দিয়ে যাইতেছে, তারপরে ছাদের উপরে ওর মাকে দেখ। মাকে দেখার পরে আমরা এসে বললো যে হাসিফ ভাই তো আমি চিনি। বলি আপনি চিনেন মানে কি? তো আমাদের গ্রামের বাড়িতে একই জায়গায় বাড়ি। তারপর তো ভালোই হলো, আপনি কি কথা বলতে পারবেন? বলছে হ্যাঁ ওনার সঙ্গে আমি কথা বলতে পারবো। তো আলম ভাই বললাম যে আপনি যাই কিছু করেন একটা প্রপোজাল দিবেন আমার তরফ থেকে, যদি আমার ভালো লাগে আমি ওকে বিয়ে করবো। আলম ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে করবো। তারপর একদিন আমি রাস্তায় হাঁটতেছি, তো ও বের হয়েছে স্কুলে যাবে, তো আমি ওই দিন ঠিক করছি যে ওর সঙ্গে যেকোনো ভাবে হোক কথা বলবো। তো আমি হাঁটতেছি ওর পাশে, সেও আমার পাশে হাঁটতেছে। আমি বললাম যে দেখো তোমাকে একটা কথা বলবো, তুমি যদি কোনো কিছু মনে না করো। তো বললাম যে তোমাকে আমার ভাল লাগে, তখন সে হাসলো, হাসিয়া তারপর চলে গেল, আর কোনো কথা নাই তার সাথে তখন। আমি চিন্তা করলাম যেহেতু হাসছে তাহলে একটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারি, এটা আমার চিন্তা আসলো। আর দেখলাম যে যখন ছাদের উপরে আসে ঠিক একই সময়ে, ঠিক আছে, আর শুধু আমি ফলো করি না সেও ফলো করে, তো সমস্ত কিছু কল্পনার মধ্যেই আর কি থাকে। তো আলম ভাই ওর মার সঙ্গে কথা বলে, কথা বলার পরে ওর মা আলম ভাইকে বলে যে ওর প্রতি আমরা আগ্রহী, কিন্তু ছেলেটা স্মার্ট না, ও যদি স্মার্ট হইতে পারে কিংবা ওর নিজের চাল চলন কথাবার্তা চলাফেরা এ যদি ঠিক হয় তাইলে আমরা দেখতে পারবো, কিন্তু ছেলের ফ্যামিলি খুব ভালো, ফ্যামিলি পছন্দ হয়েছে, কিন্তু ছেলেকে আমার পছন্দ হয়নি, আমাদের পছন্দ হয়নি।
এটা কি ওর মা বলে না ও বলে?
ওর মা বলে আলম ভাইকে। তো তারপর এটা আলম ভাই আমাকে এসে বলে, তো আমি ঠিক বুঝতে পারি না যে ওই দিনকার পরে থেকে, যেদিন আলম ভাইকে এই কথাটা বলছে ওই দিনকার পর থেকে আলম ভাইয়ের আচরণ আমার প্রতি কিরকম যেন একটা চেঞ্জ হয়ে গেল। তো আমি ভাবলাম যে আলম ভাই হয়তো আমাকে বলতে চায় না এমন কিছু একটা আমার সম্পর্কে বলছে ওই বাসা থেকে, তো না বলে না বললো তো সেটা আলম ভাইয়ের ব্যাপার। আমি পরবর্তীতে জানতে পারি যে ওর যে কেচে গেটের ভিতরে ওর মা দাঁড়া থাকতো এবং দেখতো যে ওকে আমি ফলো করতেছি কিংবা ওর সঙ্গে কথা বলতেছি, হাঁটতেছি।
ওকে, মানে ওই মেয়েটার সাথে?
হ্যাঁ, এই ব্যাপারটা দেখার পরে ওর মা আমার সম্পর্কে খোঁজ খবর করে এলাকায় বিভিন্ন মহিলাদের কাছে, বলে যে এই ছেলেটা আমার মেয়েকে ডিস্টার্ব করে, এই ধরনের কথাবার্তা বলে। তো তারপরে আমি ওই যে আমার যে জুনিয়র ফ্রেন্ডরা ছিল যারা ছোট ভাই, ওদের কাছ থেকে জানতে পারি যে ওদের বাসায় এদের বাসায় এই ঘটনা ঘটছে আমাকে নিয়ে বলে। আমি তখন এলাকার টপ নিউজ যে মফস্বল কিংবা গ্রামীগঞ্জে একটা ছেলে একটা মেয়েকে যদি কথা বলতে দেখে তাহলে কিছু একটা ভাবত। এখন যেরকম ক্লোজলি আমরা চলাফেরা করতে পারি তখন সেই ধরনের পরিস্থিতিটা ছিল না। ওর সঙ্গে যে আমার রিলেশন হয়ে গেছে আমি সেই ধরনের কোনো কিছু বলতেছি না, কিন্তু আমি দেখতাম আমার ভাল লাগতো, দেখতাম সেই কারণে যাইতাম কোথাও, যেহেতু তাকে আমার ভাল লাগতো।
ও কি আপনাকে কোনো ওয়ার্ড দিয়েছিল যে হ্যাঁ ও আপনাকে পছন্দ করে, এরকম কিছু কি বলেছিল?
না, এই জাতীয়
ও মিশত ফ্র্যাঙ্কলি কিন্তু
বলতো না।
ওকে,
তো আমি মনে করলাম একটা পর্যায়ে মনে আসতে থাকলো যে আমাকে হয়তো পাতা টাতা দেয় না এরকম হবে হয়তো। আমি চিন্তা করলাম যে ওকে আমি একটা লেটার ড্রপ করবো, তো সেটা যেভাবে হোক যাই কিছু ঘটে এটা আমার মনের একটা ইচ্ছা। তো দেখা গেলো যে ওই বিকাল সময় ছাদে আসলো, ছাদে আসার পরে এই কোনার থেকে ওইখানে গেল, আমি ওর বাসা থেকে যেতে থাকলাম, তো একটা লেটার ড্রপ করলাম, আমি চলে আসি, কিন্তু ও যে ভিতরে চলে গেছে সেটা আমি জানি না, লেটারটা ওর বাবার হাতে পড়ে। ওর বাবা ওই দিনই ওকে যায় একটা জড়ো মারে, এরা বলে যে কতদিন যাবত ওর সঙ্গে তোমার সম্পর্ক। এটা বলার পরে ও বলে যে না কিন্তু আমি চিনি না ওনাকে, আমি ঠিক বলতে পারি না। তো এরপরে ওই ছাদের উপরে ও ফুলের বাগান করতো এবং দেখতে খুব সুন্দর লাগতো, ওই ফুলের বাগানের পরিচর্যা সে করতো আর কি। তো এরপরে থেকে ওদের বাসার ওইখানে ফুলের বাগান করা বন্ধ হয়ে যায়,
ছাদে ওঠা
নিষেধ করে যায়। তো আমি এই সমস্ত কথাগুলা আলম ভাইয়ের কাছে শুনছি পরবর্তীতে। তো আস্তে আস্তে আমি যখন দেখতাম যে ওর দিক থেকে কোনো আমি সারা পাইতেছি না, তো তখন আমি ওকে আস্তে আস্তে ভুলে যেতে আরম্ভ করলাম। যে
প্রথম বলতে পারি আমরা যে প্রথম মেয়ের প্রতি আপনার ইমোশন।
তো তারপরে আমার ছোট ছিল, তো ছোটর ফ্রেন্ড হচ্ছে কণা আর মাজারুল হচ্ছে আমার এলাকার ফ্রেন্ড। তো ওই পর্যায়ে
ছোট মানে বুঝলাম না,
ছোট মানে ছোট বোন,
আপনার ছোট বোন। ছোট বোন মানে কোথা থেকে আসলো? আপনার সেকেন্ড যে মা তার একটাই মাত্র মেয়ে ছিল?
জি জি।
ওকে
ওকে আমি ছোট বলি আর কি,
ছোট বলে ডাকেন, ওকে
ছোট বলে ডাকি।
ওর সাথে আপনার বয়সের ডিফারেন্স কত?
সাত
বছরের মতো। ওকে হ্যাঁ, তারপর
তো ছোটর ফ্রেন্ড হচ্ছে কনা, কিন্তু কনা ছোটর ফ্রেন্ড হইলেও কনার বয়সটা একটু বেশি, ওই একটু লেটে স্কুলে ভর্তি হয়। তো মাজেরুলের সাথে কনার বেশ রিলেশন ছিল। তো মাজেরুল একদিন আইসে আমাকে বলে যে দোস্ত তোদের বাসায় ডেট করব, তুই একটু বন্দোবস্ত করে দিতে পারবি? আমি বললাম হ্যাঁ, এটা তো কোনো ব্যাপারই না। তুই
কনাটাকে
কনা মানে এলাকেই ওই ছোট সঙ্গে খেলাধুলা করতো।
হ্যাঁ, তো এই নামগুলো যখন বলছেন তখন একটু ক্লিয়ার করা রিলেশন গুলো, নইলে আমরা বুঝতে পারবো না। আর এই লোকটা ডেট করতে চাইলো, সেই লোকটার সাথে আপনার রিলেশনটা কি?
ও আমার ক্লাস ফ্রেন্ড।
আপনার ফ্রেন্ড, তো এখানে ছোটর প্রসঙ্গটা কেন আসলো?
হ্যাঁ, ছোটর প্রসঙ্গ, সে এই প্রসঙ্গে আমি আসতেছি।
জি বলেন।
ও বললো যে ডেট করবে, তো আমাকে বন্দোবস্ত করে দিতে বলবো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না, তুই আমার কাছে আসবি আর ছোটর কাছে আসবে কনা, যেহেতু ওরা একসাথে খেলাধুলা করে। তো সেই সুবাদে তো ও বললো যে তাই তো ভালোই হবে। তখন আমি বললাম যে আমাকে খাওয়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, তোকে খাওয়াবো। এইভাবে বন্দোবস্ত করে দিই আমাদের ছাদে ডেট করার। আমি কিন্তু কিছুদিন আগেই যেটা বলে রাখি, এর তিন মাস আগে টপ নিউজ হয়ে গেছিলাম এলাকায় যে ওই বিষয়টা নিয়ে আর কি, লেটার টেটার। একটা সময় আমি চিন্তা করি যে আমি যেহেতু একটা অন্যায় করছি, তো আমার জন্য ওই মেয়েটা এইভাবে থাপড় খাইলো, বাসায় লজ্জা পাইলো, তো আমার উচিত যে এর প্রসঙ্গে এর একটা সমাধান করা। তো আমি ওর বাবার কাছে যাই, বাবার কাছে যাই, বলি যে দেখেন আঙ্কেল, আমি তো একটা অন্যায় করছি, তো সেটা তো আমি করছি, তো আপনার মেয়ের কোনো দোষ নাই। উনি বলে যে তুমি কি ক্ষমা চাইতেছো? আমি বলি হ্যাঁ, আমি ক্ষমাই চাইতেছি। তো ও বলে যে ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম। কিন্তু এটা আমি পরবর্তীতে বুঝতে পারি যে এটা আমি বললাম মানে স্বীকার করে ফেললাম অপরাধ। এখন যে এই কাজটা আমি করছি এইটাই শিওর। পরবর্তীতে একটা পর্যায়ে দেখা গেছে যে পাশের এলাকার কিছু ছেলেপেলেরে ওর বাবা বলে দেয় যে এই ছেলেটা আমার মেয়েকে ডিস্টার্ব করে, এখন আমি পলায় পলায় থাকি, ওরা পাইলে আমাকে মারবে।
ও, আপনি স্বীকার করার পরে ওর বাবা এটাকে ইউজ করেছে?
কনফার্ম হয়ে গেছে,
কনফার্ম হয়ে গেছে। এবং তারপরে আপনাকে বিপদে ফেলার জন্য সে এলাকার লোকজনকে বলে বেড়াচ্ছে,
বলছে যে ডিস্টার্ব করে আমার মেয়েকে, এখন এটা কি করা যায়? ওই পাশের এলাকার পোলাপান আমাকে অনেকদিন খুঁজছে যে মারবে, পাইলেই মারবে। একদিন ওর বাবার সঙ্গে আমার বেশ তর্কাতর্কি হয়, রাস্তা দিয়ে যেতেছি, ও বলে তুমি এখানে কেন? মানে আমি বললাম যে এখানে রাস্তা, এর পথ দিয়ে আমি কলেজে যাই, এখন কি আমি কলেজে যাব না? তখন বলে যে না না, তুমি এদিক দিয়ে যাবো না, তুমি পারলে অন্যদিকে যাও, এই ধরনের বলছে। তখন আমি বললাম যে না, আমি এদিক দিয়ে যাবো, এরকম একটু তেরা টাইপের কথা, যেটা সে ধরনের কথাবার্তা হয়। তো যাই হোক, এই সমস্ত বিষয়ে আমার একটু মন খারাপও হয়। তো তারপরে যেটা বলেছিলাম যে কনা কনা মাঝেরুলকে আমি একত্র করি আমার ছাদের উপরে, মাঝে মাঝে বিকেলবেলা ওরা আসে কথাবার্তা বলে। তো আমার লিন্টার ঘটনা তিন মাস পরে কথা বলতেছি। তো আমার মধ্যে একটা ইচ্ছা থাকে যে আমিও কিছু একটা করবো, রিলেশন জাতীয় কিছু একটা করবো।
ফিজিক্যাল রিলেশনের কথা বলছেন?
হ্যাঁ, ফিজিক্যাল রিলেশন।
ডেট করার পরে মানে আপনার ফ্রেন্ড আপনার বাসায় ডেট করে যাওয়ার পরে, ছাদে ডেট করে যাওয়ার পরে আপনার ইচ্ছা হলো যে আপনি এরকম একটা ফিজিক্যাল রিলেশনশিপ করবেন। আমাকে একটু বলেন তো যে আপনার ফ্রেন্ড কি ছাদের উপরে কি ওরা কি কোনো ফিজিক্যাল রিলেশন করেছিল নাকি শুধুমাত্র ডেট করেছিল, মানে জাস্ট দেখা সাক্ষাৎ করা এরকম কিছু একটা?
সেটা তো আমি ওদের ব্যাপারটা আমি দেখি নাই।
তাহলে আপনি কেন ওদের দেখে ইন্সপায়ার হলেন? মানে
ওদের দেখে ইন্সপায়ার হই নাই, তা আমার ভিতরে যেহেতু ওই লিন্দাটা আস্তে আস্তে দূরে সরে যাওয়ার পরে ওর চিন্তাটা, তখন আমার মধ্যে অন্য একজনের উপর ভর
করার কি, আপনি
অন্য একজনের উপর ভর করার ভূত চাপে মাথা পেতে,
অন্য একজনের উপরে ভর করার, সেই ভরটার সাথে ফিজিক্যাল রিলেশনের কি সম্পর্ক?
না, ফিজিক্যাল রিলেশনের সম্পর্ক তো নাই, আমি সেটাতে আসতেছি পরে।
আচ্ছা বলেন। হ্যাঁ,
তো তারপরে কোনার একটা ফ্রেন্ড থাকে পূর্ণ,
না না, আপনি আমার পয়েন্টটা একটু ক্লিয়ার করেন, যেহেতু আমাদের শ্রোতারা শুনে ফেলেছে পার্টটা। সেটা হচ্ছে যে আপনি বললেন যে আপনার তিন মাস পরে এরকম একটা আগ্রহ জাগে যে আপনি একটা ফিজিক্যাল অ্যাফেয়ারের দিকে যেতে চান, সেটার কারণ হিসেবে আপনি বলছেন যে লিন্ডা আপনার কাছ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে আপনার মনের জায়গাটা থেকে, দ্যাটস ওয়াই আপনি এইভাবে চিন্তাটা করছেন। এবং এই চিন্তার জায়গাটা আপনি বললেন আরেকজনের উপর ভর করা, এই ব্যাপারটা একটু পরিষ্কার করা আমার কাছে। একটু
চিন্তা করলাম যে ওর সাথে তো আমার হয় নাই,
মানে আপনার লিন্ডার সাথে আপনার কোনো কি ফিজিক্যাল রিলেশন হয় নাই, সুতরাং আপনার অন্য কারোর সাথে করতে হবে, ব্যাপারটা এরকম ছিল।
কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যাল রিলেশনের চিন্তাটা তখনও মাথায় আমার আসে নাই, আমি জাস্ট ভালোবাসার কথাটা চিন্তা করছি যে আমি কাউকে ভালোবাসবো এবং সে আমাকে ভালোবাসবে।
তাহলে আপনি অন্যের উপর ভর করা বলতে কি বোঝাচ্ছেন, যে অন্যকে আপনি লাভ করবেন না?
হ্যাঁ, লাভ করবো
না, ফিজিক্যাল রিলেশনের মধ্যে যাবেন? কোনটা?
না, ফিজিক্যাল রিলেশনের মধ্যে যাওয়ার চিন্তা তো মাথায় আসে নাই, কারণ ওই সময়টাতে আমি চিন্তা করতাম যে আমি তো পচে গেছি, তখন আমার ভিতরে একটা কাজ করতে থাকে যে আমি তো এরকম করছি, আমি তো পচে গেছি, তো আমি কাউকে পচাবো না, এই ধরনের একটা থিম কাজ,
মানে আপনার
ভালোবাসবো।
কিন্তু আপনার যে ব্যাপারটা, আপনি যে কাজটা করতেন ছোটবেলা থেকেই, বন্ধুদের প্ররোচনায় পড়ে বা যেটা হোক না কেন আপনার শারীরিক যে ব্যাপারটা, এটা নিয়ে আপনার ফিলিংসটা ছিল যে আপনি পচে গেছেন এবং এটা খুব খারাপ কাজ এবং এটা খুব গর্হিত অপরাধের কাজ যেটা আপনি কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, সুতরাং এটা করা অন্যায়, এটা সবসময় মাথার মধ্যে কাজ করতে এবং সে কাজটা আপনি কন্টিনিউ করতেন, তাই তো? আমি এই ফাঁকে একটু সবাইকে অ্যাড্রেস করতে চাই, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে শব্দটা উচ্চারণ করছে সেটা বারবার একটু অন্যভাবে ইয়ে করে দিচ্ছি, স্পেন্স করে দিচ্ছি, এটা সম্পর্কে ওর ছোটবেলা থেকে একটা খারাপ ধারণা মনের মধ্যে ছিল যে ও যে কাজটা করছে সেটা একটা অন্যায় কাজ এবং এটা এটা করা মানে হচ্ছে পচে যাওয়া। এই পচে যাওয়া কাজটা যেহেতু সে কন্টিনিউসলি করছে সুতরাং আর কাউকে সে পচাতে চায় না, এরকম একটা কনসেপ্ট সে নিজে নিজে নিয়ে বড় হয়েছে এবং ইন্টারমিডিয়েট বা কলেজ লেভেলে যখন গেছে সেই সময়টাতে সে এই ধারণাটাই পোষণ করে চলছে। সেই সময় তার লাইফে একটা মেয়ে এসছে যাকে সে খুব সুইটলি লাভ করেছে, কিন্তু সিচুয়েশনালি তাকে কেউ একজন বলেছে তুমি দেখতে স্মার্ট না, সেই মেয়ের মা বলেছে এবং সে নিজেকে ওভাবে ভাবার একটা সুযোগ পেয়েছে এবং তার সাথে পারিপার্শ্বিক আচরণগুলো কেমন জানি খারাপ হচ্ছে এবং ওর গল্পগুলো বলতে গিয়ে দেখবেন যে ও একটু একটু সরে যাচ্ছে গল্পের কাছ থেকে এবং এই কেন সরে যাচ্ছে, কেন এই বিরূপ আচরণগুলো কেন কনফিউজ করে দিচ্ছে সবাইকে, সেটা শুনতে হলে আপনাকে সেটা বুঝতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা শুধু বারবারই বলে থাকি যে হ্যালো 8920 এমন একটি প্ল্যাটফর্ম, এখানে এমন জীবনের গল্প তুলে নেওয়া হয় যেখানে কিছু না কিছু মেসেজ থাকে। আচ্ছা, তো তারপর আপনি একটা চিন্তা ভাবনা করলেন যে কোনো ভাবেই হোক আপনার অন্য কারোর সাথে ইনভলভ হতে হবে যেহেতু লিন্ডা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে।
হ্যাঁ, তারপর কোন একটা ফ্রেন্ড থাকে পূর্ণ,
পূর্ণ, হ্যাঁ,
তো আমি মাঝেকে বলি যে দোস্ত পূর্ণর সঙ্গে আমি অ্যাফেয়ার করবো, কেমন, খুব ভালো লাগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই করতে পারিস। তো কনার সঙ্গে পূর্ণ আমাদের বাসায় আসে, ওরা আবার একসঙ্গে খেলতো, ছোট কনা পূর্ণ, হ্যাঁ, ওরা একসঙ্গে খেলাধুলা করতো, ব্যাডমিন্টন খেলতো আর কি বিকালবেলা শীতের সময়। এই সুবাদে আমার ছোটর কাছে পূর্ণ আসে, আসার পরে আমি ছোট আর পূর্ণ কথা বলতেছি ছাদের উপরে, তো আমি বললাম যে ছোট তুমি চলে যাও, আমি পূর্ণর সঙ্গে একটু কথা বলবো। তো সে চলে যায়, চলে যাওয়ার পরে আমি পূর্ণকে বলি যে তোমাকে আমি ভালোবাসি,
ডিরেক্ট
সরাসরি বলি তোমাকে আমি ভালোবাসি। তো এই কথা বলার পরে দেখলাম যে তার চোখ কেমন যেন হয়ে গেল,
চোখের মধ্যে একটা অন্যরকম এক্সপ্রেশন চলে আসলো। কোন ক্লাস পড়তো পূর্ণ সেই সময়?
সেভেনে পড়তো,
ক্লাস সেভেনে পড়তো। আর আপনি তখন কলেজে পড়ছেন?
কলেজে পড়ছেন।
ইন্টারমিডিয়েট কি ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ার?
ফার্স্ট ইয়ার।
ফার্স্ট ইয়ারে পড়ছেন, রিল্যাক্স হাসিব, আপনি একদমই রিল্যাক্স থাকেন, কারণ আমাদের লিসনাররা বুঝতে পারবেন আসলে আপনি যেহেতু যেভাবে নার্ভাস ফিল করছেন। ইনফ্যাক্ট ওর একটা সমস্যা আছে, প্রিয় শ্রোতা, আমি সবাইকে অ্যাড্রেস করছি, ও গল্প বলতে গিয়ে মাঝে মাঝে খেই হারাই ফেলছে এবং এটা আপনাদের সবার বোঝাটা জরুরি। ওর একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আমি একটু ফ্র্যাঙ্কলি সবাইকে বলি, ও মানুষের সামনে ইজি হতে পারে না, ও না পারে একটা ছেলের সামনে ইজি হতে, না পারে একটা মেয়ের সামনে ইজি হতে এবং এই গল্প বলতে গিয়ে সে প্রচুর পরিমাণে ব্রেক নিচ্ছে, সে ব্রেকগুলো হয়তো আপনারা টের পাচ্ছেন না এবং ও নার্ভাস ফিল করছে, আমরা সেই জায়গাটা থেকে ওকে বের করার চেষ্টা করছি। ও আমার সামনে অনেক বেশি নার্ভাস, শুধুমাত্র আমার কাছে নার্ভাস ব্যাপারটা এরকম না, ও যে কোনো ছেলের সামনে ইজি হতে পারে না, যে কোনো মেয়ের সামনে ইজি হতে পারে না, এটা ওর একটা বড় সমস্যা এবং এই সমস্যার পেছনের কারণটা অনেক লম্বা। সেই লম্বা কারণ, সেই লম্বা স্টোরিটা আজকে আমরা হ্যালো 8920 তে তুলে আনছি। এই পর্যায়ে আমি একটু বিরতি নিতে চাই, বিরতির পরে আমরা ফিরে আসবো হাসিবের জীবনের গল্পে এবং হাসিবের জীবনের গল্প আপনি চিন্তাও করতে পারবেন না হাসিব আজকে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে। আমরা ছোট্ট একটা সংবাদের বিরতি নিচ্ছি, বিরতির পরপরই ফিরে আসছি। আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ, কথা বন্ধু কি প্রিয় আপনার সঙ্গে আছে। আপনি চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন, আমাদের সাথে যোগ দেওয়ার নিয়মটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরই ফিরছি, সাথে থাকবেন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে আছে আর আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে হ্যালো 8920 তে হাসিব তার জীবনের গল্প বলছে, হাসিবের ছবি দেখতে চাচ্ছেন অনেকে, আমাদের স্টুডিও পিকচার যেটা হয় আমরা গল্পের কোন একটি ফাঁকে সেটা দিয়ে দিব এবং এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি আপনি হ্যালো 8920 তে এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের গল্প বলে যায় এবং আমরা সবসময় জীবনের গল্প নির্বাচন করবার ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় থাকে, জীবনের গল্প যে কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে বাট দেয়ার শুড বি আ মেসেজ, এবং এই মেসেজটি সবার জন্য এবং আজকের গল্পও সেরকম রয়েছে। আপনি শেষ পর্যন্ত শুনলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কোন অ্যাঙ্গেল থেকে আমরা আজকের গল্পটা প্রচার করছি। হ্যালো 8920 তে আসার নিয়ম দুটো, একটা হচ্ছে ফেসবুক, ফেসবুক পদ্ধতিটা সবসময় আমরা অনুসরণ করে থাকি এবং যারা হ্যালো 8920 শোনেন, যারা এখন পর্যন্ত ফেসবুকে মেম্বার হননি আমাদের, তাদের সবাইকে আমরা ইন্সপায়ার করি হ্যালো 8920 মেম্বার হয়ে যাওয়ার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/ হ্যালো 8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দিলে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং ওখানে হাসিবকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন, হাসিবকে যদি কোনো প্রশ্ন করার থাকে প্রশ্ন করতে পারেন। একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই চিটাগং এবং কক্সবাজারের লিসনারদেরকে, আমাদের প্রিয় শ্রোতাদেরকে এবিসি পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আপনারা জেনে খুশি হবেন যে চিটাগং এবং কক্সবাজারে আমাদের এবিসি রেডিওর পরীক্ষামূলক সম্প্রচার চলছে, এবং এই বিশাল কমিউনিটিকে আমরা হ্যালো 8920 পেয়েছি আজকে, সেই জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, সাধুবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চিটাগং কিংবা কক্সবাজার থেকে কেউ যদি আসেন আমাদের এখানে হ্যালো 8920 তাদের জীবনের গল্প বলার জন্য, সেক্ষেত্রে তারা অবশ্যই মোস্ট ওয়েলকাম। ওকে, আরেকটি পদ্ধতি হল ফোন, ফোন করেও আপনি আপনার জীবনের গল্প এখানে বলতে চাইতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668, ফোন করবেন, ফোন করার পরে ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কলটি এখানে বলবেন এবং এটা এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। আচ্ছা, আমরা চলে যাচ্ছি হাসিবের গল্পে। হাসিব, আমরা যেখানটাতে ছিলাম যে পূর্ণকে আপনি সরাসরি বললেন যে আপনি তাকে লাভ করেন, মানে আপনি ভালোবাসেন, হ্যাঁ, তারপরে তার চোখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেল আপনি যেটা বলছিলেন, হ্যাঁ,
তারপর ওর চোখ দুইটা দেখলাম যে আবেগে লাল হয়ে গেল, চোখগুলা ছোট হয়ে যাচ্ছে এবং চোখের বর্ণ লাল। নর্মালি মানুষের যে চোখটা থাকে সাদা, ওর চোখে কেমন যেন লাগলো আমার কাছে, যে দেখলাম রক্ত এসে গেল। তো তারপর আমি ওর হাতটা ধরলাম, তো তারপর সেটা এক অসাধারণ অনুভূতি বলা যায়।
ওকে,
অসাধারণ অনুভূতি, প্রথম
কোন মেয়ের হাত ধরা,
কারো হাত ধরলে যে এরকম লাগতে পারে সেটা আমার জানা ছিল না। তারপর এক কোনার থেকে আরেক কোনারে গেলাম ছাদের, তো তারপর বললাম যে তুমি কি কালকে বেরোবা, তখন ও বলে যে ঠিক নাই, তো বললাম যে আচ্ছা ঠিক আছে যাও তাই, তখন চলে গেল। চলে যাওয়ার পরে এর ফাঁকে যে কোনা যে ছিল, এর দু একদিন পরে সে পূর্ণকে ইন্সপায়ার করে যে হাসিব ভাই তোকে এই বলছে, তুই এক কাজ কর, উনার তো বয়স বেশি, এই সেই তুই স্কুলে পড়িস, উনি ইন্টার পরে, এই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বোঝানোর পরে বলে যে তুই তো আমাকে বলে দে মজা হবে। তো পূর্ণ আবার এমন একটা মেয়ে, ওকে যদি কেউ বুঝাইতে পারে যে এটা মজা হবে তাহলে সে সেটা করবে। তো পূর্ণ একটা পর্যায়ে দেখায় যে দুই তিন দিন পরে এটা বাসায় বলে দেয়,
ওর মাকে বলে দেয়,
ওর মাকে বলে যে হাসিব ভাই আমাকে এই কথা বলছে। তো ওর মা আমাকে ডাকে পাঠায়, তো ডাকে পাঠানো বলে যে কি ব্যাপার হাসিব, তুমি একটু সঙ্গে গিলে মেয়েদের সঙ্গে কি বলো। তখন আমি বললাম যে না আন্টি, আমি তো বলছি ওকে ভালোবাসি, ছোটর ফ্রেন্ড, আমি তো বোনের মতো দেখি ওকে, ভালোবাসছি বাড়ি স্বাভাবিক। তারপরে আন্টি ক্রিজি হয় যে দেখো তুমি বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে এরকম ধরনের করবো না, না আমি তো এরকম বোনের মতো ভালোবাসি, ভালোবাসতে পারি, উনাকে একটা বুঝাই, বুঝানোর পরে উনি সেটা মানেন। তো এর মাঝখানে যে ছোট ওদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে কয়েকদিন গ্যাপ যায় না, না যাওয়ার পরে যেদিন আমাকে ডাকে পাঠায় সকালে কথা হয় পূর্ণর মার সঙ্গে, তো বিকালে পাঠায় যে যাও তুমি খেলো গা ওদের সঙ্গে, কোন সমস্যা নাই, আমি তো বলে আসি দেখা করে আসছি। ও যায় পূর্ণর আমার সঙ্গে দেখা হয়, পূর্ণর আমা ওকে বলে কি যে তুমি আর এখানে আসবা না, কোন বাজে মেয়ে ছেলের জায়গা এই এলাকাতে না, এটা ওকে বলে। তো এখন আমার কথা হচ্ছে যে অন্যায় যদি করে থাকি
আপনি শাস্তি পাবেন, আপনার বোন কেন পাবে,
আমি তো শাস্তি পাইতে পারি, আমাকে যা খুশি তাই করুক, আমি শাস্তিযোগ্য অপরাধ করে শাস্তি দিবে, কিন্তু আমার বোনের সঙ্গে তো এটা বলাটা ঠিক মানায় না। তো ও কান্না করতে করতে চলে আসে, ও এলাকার কারোর সঙ্গে মিশাই বন্ধ করে দেয়, এই কথা শোনার পরে এলাকার কারোর সঙ্গে মিশাই বন্ধ করে, আর কোনা পূর্ণ মাঝেরুল্লাহ সম্পূর্ণ দেখলাম যে একেবারে ঐক্যজোট, যেখানেই যায় আমাদের সম্পর্কে বলে বেড়ায়। তো এর কিছুদিন পরে, সপ্তাহখানেক পরে, কোনা একটা চিঠি নিয়ে ধরা পড়ে ওর বাসায়। তো ও এটা বলে কি যে চিঠিটা আমি লিখছি তার কাছে, হাসিব ভাই লিখছে। ওর ভাইয়ের সঙ্গে দেখা হয় আমার রাস্তায়, রাস্তায় দেখানো যে ওর ভাই আমাকে বলে যে কি ব্যাপার তুমি কোনার সঙ্গে এগুলো কি লিখছো চিঠি টিচি, না আমি তো লিখি নাই, এটা অন্যজনের চিঠি, আপনি আমার হাতের লেখা মিলে দেখেন যে এটা আমি না। তো উনি বিশ্বাসই করতে চায় না, তারপর অনেক ধরনের কথাবার্তা বলে আমাকে, আমি মানে নেই। যাক, এখন বলতেছে সবাই যদি বলে তাহলে তো আমি এটা করছি করছি। আমি ওনার সঙ্গে কথা হওয়ার পর ওনারা বুঝাইতে পারি না, উনি চলে যায়। তো চলে যাওয়ার পরে আমি আবার এলাকায় টপ নিউজ হয়ে গেলাম, সেই লিন্দা থেকে শুরু করে এই পূর্ণ আবার মাঝারুল আবার কোনা, ওনার সবাই শুধু আমার উপরে চাপায় দিচ্ছে দোষ।
ফ্যামিলি থেকে কি যখন এই ধরনের ঘটনাগুলো চাপিয়ে দিচ্ছে একের পর এক, আপনার ফ্যামিলি থেকে আপনার বাবা কিংবা আপনার সৎমা কোন ধরনের কোন উদ্যোগ কি নিয়েছে আপনার পক্ষে কথা বলার, কিংবা আপনাকে কোন ধরনের উত্তম মাধ্যম দেয়া, পারিবারিকভাবে শাসন করা?
না, আমার বাবা বলছে যে আমরা যখন তোমার বয়সে ছিলাম দুই চারজন মেয়ে আমাদের পিছে ঘুরছে, কিন্তু আমরা কাউকে বলিনি, পাত্তা দিইনি, এই কথা বলছে।
আপনার বাবা আপনাকে এটা বলেছে?
হ্যাঁ, এই কথা বলছে।
এটা শোনার পর আপনার ফিলিংসটা কি ছিল, যে আপনি ভুল করছেন? আপনার অনুভূতিটা কি ছিল, আপনি এটাকে কিভাবে নিয়েছেন আপনার বাবার এই কথাটাকে?
এখন আমি ঠিক বুঝতে পারি না ওই কথাটা অত মূল্যায়ন দিয়ে আমি চিন্তা করে এটাই।
ইনফ্যাক্ট আপনি বুঝে নিয়ে যে আসলে উনি কি বলতে যাচ্ছেন, তাই তো? আর আপনার সৎমা কি আপনাকে কোন ধরনের কোন?
হ্যাঁ, উনি আমার মা বলতো যে তুই এভাবে এভাবে হাঁটবি না, এইভাবে চলাফেরা করো কেন, এইভাবে কথা বলছ কেন, কিন্তু আমি কেয়ারলেস ছিলাম।
টু বি অনেস্ট, আপনি কেয়ারলেস ছিলেন, উনাকে কেয়ার করতেন না,
মানে এই বিষয়গুলো কেয়ার করতাম না,
এই বিষয়গুলো মেয়েদের ব্যাপারে আপনি কোনো কিছু কোনো কেয়ারই করতেন না, যা বলবে যেটা বলুক।
না না, আমার বিষয় যে আমি কিভাবে হাঁটি, কিভাবে কথা বলি, এই সমস্ত বিষয়গুলো।
হাঁটার বিষয় নিয়ে সে কি বলতো আপনাকে?
হাঁটার বিষয়ে তুই এইভাবে লাফা লাফা হাঁটবি না। তো আমার একটা ফ্রেন্ড ছিল আরিফ নাম, স্কুল লাইফে, তো ও একটু শরীর ঝাঁকা ঝাঁকা হাঁট, তো ওর হাঁটা দেখে ওরে আমি অনুকরণ করতাম। একটা পর্যায়ে দেখা গেল যে আমি তো শুকনা ইন্টারমিডিয়েট লাইফে খুব শুকনা হালকা ছিলাম, দেখা গেল যে আমিও লাফা লাফা হাঁটি, আর আমার যে শারীরিক যে গড়নটা সেটা যে একটু পরিবর্তন, মানে একটু অন্যরকম হয়ে যায়, তো ওই জিনিসটার কারণে আর কি। যেটা
শারীরিক গড়ন অন্যরকম হয়ে যায় মানে কোন বয়সের কথা বলছেন আপনি? অন্যরকম হয়ে যাওয়া, ইউ আর লুকিং ভেরি গুড রাইট নাও, দেখতে তো কোনো সমস্যা নেই, আমার চোখে কোনো সমস্যা পড়ছে না।
হ্যাঁ, সেটাতে আমি আসতেছি। তো যখন আমার শারীরিক গড়নটা চেঞ্জ হয়ে যায়,
শারীরিক গড়নের আগে আমি যে জায়গাটা ছিলাম, গল্পের ওই জায়গাটা যেতে হবে একটু, সেটা হচ্ছে যে সবাই আপনাকে দোষ দিচ্ছে, আপনার পরিবারের আশেপাশে যারা রয়েছেন, লিন্ডার ব্যাপারে আপনাকে দোষ দিচ্ছে, পূর্ণর ব্যাপারে আপনাকে দোষ দিচ্ছে, কলার ব্যাপারে আপনাকে দোষ দিচ্ছে, এরকম একটি জায়গায় আপনি ছিলেন। হ্যাঁ, তারপর?
তো তারপর আমি চিন্তা করি যে আমার নামে যখন এত বদনাম, সবাই আমাকে খারাপ বলে, আমি মেয়েদেরকে ডিস্টার্ব করি, আমি আর এলাকায় থাকবো না, বাসা ছেড়ে চলে যাবো। তখন আমি বাসা ছেড়ে পালাই।
কোন ক্লাসে থাকা অবস্থায়?
ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব আর কি।
ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন, এই সময় আপনি বাসা ছেড়ে পালালেন?
হ্যাঁ, পালাইলাম। পরীক্ষার আছে এক পাঁচ দেড় মাস আছে আর কি, ফর্ম ফিল আপ করছি, পালাই যা ঢাকায় চলে আসি আবার। তো আমার ইচ্ছা ছিল যে আমি আর বাসায় যাবো না, এখানে যাই হোক, এখানে ঘুরবো ফিরবো আর কোন একটা কাজ টাজ
করে আপনি
লাইফটা চালাবো।
ঢাকায় আপনি এসে কোথায় উঠলেন?
ঢাকায় আমি থাকলাম কমলাপুর রেল স্টেশন।
কমলাপুর রেল স্টেশনে উঠলেন?
জি।
আপনার বাবা জানতো এটা?
না,
কাউকেই আপনি জানাননি, আপনি পুরো ফ্যামিলি থেকে আপনাকে ডিটাচ করে ফেলেছেন।
আমি পথে পথে ঘুরতেছি এখান থেকে ওখানে, সেটা এক অন্যরকম অভিজ্ঞতা।
মানুষের বলেন, আপনি ধীরে ধীরে বলেন, আমরা শুনি।
মানুষের যদি ঘর বাড়ি না থাকে, তাহলে মানুষের লাইফটা কি হয়, সেই লাইফটা আমি এক্সপিরিয়েন্স করছি আর কি। তখন তৃতীয় দিনের দিন আমি করলাম কি, বাংলা মোটর পার্কে গেলাম। তো তখন বাংলা মোটর পার্কে পোলাপান খেলাধুলা করতো, এখন হয়তো করে না, একটু সিকিউর হয়ে গেছে। তো সেখানে আমার স্কুল লাইফে কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়, তো ওই একটা ছেলে মোবাইল থেকে আমি আব্বার মোবাইলে একটা মিস কল দিই। তো মিস কল দেওয়ার পরে আব্বার সাথে সাথে ব্যাক করে, ব্যাক করার পরে তখন ওই ছেলেটার কাছে থাকে মোবাইল। তো ও বলে যে আমি তো মিস কল দিইনি, হাসিব দিছে, বলে যে হ্যাঁ হাসিব তো বাসা থেকে পালা আসে। তো ওরা বলে যে বাসা থেকে পালা আসছে, ওরা আমাকে আটকে রাখে। বাবা আসে তিন ঘন্টা, সাড়ে তিন ঘন্টার মধ্যে বাবা কোথা থেকে চলে আসে, চলে আসে আমাকে নিয়ে যায়, ওরা আমার আটকে রেখে বাবার হাতে তুলে দেয়। তো এই ছিল মানে পালা যাওয়া, কিভাবে আমি বাসায় গেলাম।
আচ্ছা,
একটা পর্যায়ে দেখা যায় যে পরীক্ষা চলে আসছে, ধুমধাম পরীক্ষা দিলাম। দেওয়ার পরে আমি তো স্টুডেন্ট কখনোই ভালো ছিলাম না, একটু দুষ্ট প্রকৃতির ছিলাম। তো দেখা গেল আবারও ফেল করলাম। বাসাতে রিয়াকশন আসলে আমি দেখতেছি যে আমার চলাফেরা, আমার কাজকর্ম সবার সাথে যাচ্ছে না, আমি শারীরিক এবং মানসিক ভাবে প্রবলেম ফিল করতেছি।
এই প্রবলেমটাকে আপনি নিজে থেকে ফিল করলেন নাকি আপনার চারপাশের মানুষজন আপনাকে বলতো যে তুই এরকম করিস কেন?
হ্যাঁ, এটা তো অনেকে বলতো, দেখা যায়
কারা কারা বলতো?
ওই যে আমার আম্মার কথা বললাম,
আপনার মা আপনাকে সবসময় আপনার সবকিছুর মধ্যে খুদ ধরতেছে।
হ্যাঁ, খুদ ধরতেছে। বাসার বাহিরে যে ফ্রেন্ড সার্কেল, তো ওদের সঙ্গে আমি আড্ডা দিতাম ঠিকই, কিন্তু ওরা আমার সঙ্গে একটা গ্যাপ বজায় রেখে আড্ডা দিত।
কেন? কারণ আপনার একটা
বৈষম্য করতো,
আপনার একটা ব্র্যান্ড হয়ে গেছে যে আপনি
ওপেন সিক্রেট।
হ্যাঁ, সেটাই, মানে আপনার একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে যে আপনি ভালো না, আপনি খারাপ ছেলে, আপনি মেয়েদের পেছনে ঘোরেন, এরকম একটা ব্র্যান্ড তো ওর কাছে হয়ে গেছে। এবং তারা
মানে আমার চলাফেরা স্মার্ট না, অন্যদের মতো না,
এবং তাদের ফ্যামিলি থেকে হয়তো তাদেরকে বলা হয়েছে ছেলের সাথে মিশবা না, ঠিক মতো সাইড করে দেয় এবং তারা আপনাকে আলাদা করে রাখতো, তাই তো?
একটা গ্যাপ।
তারপর আপনি ফ্রেন্ডের কাছে গিয়ে একটা গ্যাপ পেলেন, আপনার ফ্যামিলির কাছে অ্যাপ্রিসিয়েশনের কোন জায়গা নেই, আপনার সবসময় খুদ ধরতেছে, আর ফিলিংস এর জায়গাটা তো আপনি কাউকে পাচ্ছেন না, এরকম একটা জায়গায় আপনি বর্তমানে আছেন। আমি সবাইকে একটু নোট করছি, প্লিজ নোট অন দ্যাট পয়েন্ট। আমরা হাসিবের জীবনের গল্প আজকে এখানে নিচ্ছি। হাসিব এমন একটি পরিবারে বড় হয়েছে, তার বয়সন্ধিকালটাতে সে ফ্যামিলি সাপোর্ট তো দূরের কথা, বন্ধু সাপোর্টটাও পায়নি। যখন তার জীবনে যে জিনিসটা আসা প্রয়োজন ছিল, শারীরিক ব্যাপারের ব্যাপারটা যখন ঘটে যাচ্ছে বড় হচ্ছেও, সেই সময়টাতে না এসে তো অনেক অনেক আগে ক্লাস থ্রি বা ফোরে পড়ার সময়টাতে কোন একটা বন্ধুর প্ররোচনায় সে সেই জায়গাটাতে গিয়েছে, এবং সেটার সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, কোন ধরনের কোন ধারণা নেই, সেটাতে সে হ্যাবিচুয়েট হওয়ার চেষ্টা করেছে। লম্বা একটা সময় নিয়ে সে সেই বিষয়টা সম্পর্কে তার নিজের ধারণাটা হচ্ছে সে পাপ করছে রীতিমতো, সে যে কাজটা করছে সেটা অন্যায় করছে, সে জিনিসটা করা ঠিক না, এবং এটা করলে শরীরের অনেক বড় ক্ষতি হয়, এবং সেই জিনিসটা সে জীবনে কারোর সাথে করতে চায় না, কোনো মেয়ের সাথে করতে চায় না, কারণ সে যেটা করছে সেটা অপরাধ, নিজের সাথে নিজে অপরাধ করছে। এরকম একটি কনসেপ্ট নিয়ে সে লম্বা সময় ধরে উইদাউট এনি মেন্টাল সাপোর্ট, উইদাউট এনি অ্যাপ্রিসিয়েশন, সে একটা পরিবারের মধ্যে, একটা সমাজের মধ্যে বড় হচ্ছে। এই ছেলেটা বয়স 25 বছর এবং সে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা গল্পের শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে। ওকে হাসিব, তারপরে আপনি বলেন যে আপনার সঙ্গে যে একটা ডিস্টেন্স তৈরি করে রাখতো।
তো তারপর আমি আস্তে আস্তে অত্যন্ত একা বোধ করতে লাগলাম। তো আমার এন্টারটেনমেন্ট বলতে কিছুই নাই তখন ওই মুহূর্তে। তো তখন আমি চিন্তা করলাম যে আমি যৌনকর্মীদের সঙ্গে প্রস্টিটিউটদের সাথে আর কি সেক্স করব।
তো চিন্তাটা কেন মাথায় আসলো?
কেন, কারণ আমার এন্টারটেনমেন্টের কোন জায়গা নেই, মানে আমি চাচ্ছি কাউকে ভালোবাসবো বা কেউ আমার পাশে থাকবে, গার্লফ্রেন্ড হবে বা বয়ফ্রেন্ড হবে, অনেক বন্ধু বান্ধব হবে, যে একটা সেলিব্রেশন নিয়ে মানুষ থাকে না, ওই ধরনের লাইফটা আমার কখনোই ছিল না। তো ক্লাসে দেখা যেত যে আমি কখনো তেমন একটা কথা টথা বলতাম না। একটা ছোট্ট আমি এক্সাম্পল দিতে পারি, আমি তো সবসময় এক কর্নারে বসে থাকতাম, ডিপ্রেস হয়ে বসে থাকতাম। আমি যাইতাম মানুষের সঙ্গে, মাঝে মাঝে হঠাৎ দু একটা কথা বলতাম। আনোয়ার নামে একটা ছেলে ছিল, ওরে আমি হঠাৎ করে বলছি যে কিরে দোস্ত ভালো আছিস, আঙ্গুল ঘুরা ঘুরা বলতেছে যে তুই কখনো আমার সঙ্গে কথা বলবি না, যদি বলিস তাহলে থাবড়া চাপা দাঁত ফালা দিব। এইটা বলার পরে ক্লাসে সবাই ওর দিকে তাকায় আছে, আমি তো একা থাকি, আমার তো কোন দলবল নাই, আমি সবসময় একা। এটার পরে আমি খুব চিন্তা করি, আচ্ছা ঠিক আছে, ও বলছে বলছে, আমি ক্লাসে গেছি, সবাই দেখা যেত যে কমন রুমে খেলাধুলা করতেছে, কেউ আড্ডা দিচ্ছে, কিন্তু আমি ওদের সঙ্গে অতটা এক করতে পারতাম না। তো এরকম একটা পর্যায় ছিল আমার। তো তখন এলাকায় একটা ছেলে ছিল, তো ওই ছেলেটার সঙ্গে আমি বললাম যে আমি তো এটা চাই, এখন এটা কিভাবে কিভাবে করা যায়। তো সে আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওই দিনই প্রথম 2005-এ ওই দিনের প্রথম ওই দিন থেকে আমার শুরু হয় প্রস্টিটিউটদের সঙ্গে সেক্স করা।
যেহেতু আপনি একটা প্ল্যান করেই ফেললেন যে আপনার এন্টারটেনমেন্টের জন্য আপনি প্রস্টের সাথে মিশবেন, বা আপনি যেটা বলছেন যে এরকম একটা সম্পর্কে আপনি যাবেন, তো আপনি তো প্রথম দিন যেটা গেলেন সেই সময় আপনার ফিলিংস এন্ড এক্সপিরিয়েন্স কি, কিরকম মনে হচ্ছিল, কিভাবে আপনি মিশলেন, এটা একটু আমাকে বলেন।
ওদের সঙ্গে আমার তেমন কোন আবেগ কাজ করে নাই।
আপনি যেখানে যাচ্ছেন, আপনার বয়স তখন ইন্টারমিডিয়েট, আপনি সেকেন্ড ইয়ার পড়েন, রাইট? আপনি দেখতে একদম কিশোর বয়স। তো ওখানে গিয়ে আপনি যার সাথে মিশলেন, যাদের সাথে মিশলেন, তাদের বয়স বা তাদের অ্যাটিটিউড, এগুলো একটু আমার জানা দরকার।
তাদের অ্যাটিটিউড তেমন কিছু না, গেলে বলবি যে তুমি টাকা দাও, তোমার কাজ তুমি করো, করে চলে যাও,
এরকম একটা ব্যাপার ছিল।
হ্যাঁ, এরকম একটা ব্যাপার, এছাড়া আর অন্য কোনো কিছু না।
ওকে, ফার্স্ট ডেতে আপনি এরকম একটা এক্সপিরিয়েন্স পেলেন, হোয়াট ওয়াজ ইয়োর ফিলিংস? ওইটা করার পরে আপনার ফিলিংসটা কি ছিল?
ফিলিংস ছিল শারীরিক ভাবে দেখা যায় যে ভালো লাগতো, কিন্তু মনের দিক থেকে ভালো লাগতো না।
মনের দিক থেকে কি ফিল হতো?
মনের দিক থেকে লাগতো যে ঘৃণা লাগতো।
কিরকম?
তো বাজে নোংরা পরিবেশের মানুষ, এরকম মনে হতো আর কি।
আপনার নিজেকে মনে হতো নাকি ওদেরকে মনে হতো?
ওদেরকে মনে হতো।
কেন মনে হতো?
কারণ ওরা তো প্রস্টিটিউট।
আপনি এটা ফিল করতেন ওরা প্রস্টিটিউট, ওরা হচ্ছে বাজে এবং নোংরা পরিবেশের মানুষ? আপনি এটাই শিখেছেন আপনার চারপাশের পরিবেশ থেকে, টু বি অনেস্ট?
না, এটা আমি শিখেছি বলবো না, আমি বলি ওরাও মানুষ, ওদের মধ্যে ভালো অনেককে আমি পাইছি।
সেটা আমরা প্রসঙ্গে আমরা আসবো, আমরা ফার্স্টের জায়গাটা আছি, ফার্স্টের জায়গাটা আমরা থাকি। আমরা কিন্তু কাউকে কোন দোষারোপ করছি না, আমরা রিয়েল সিনারিওটা তুলে ধরার চেষ্টা করছি। আপনি যে ফিলটা পেয়েছেন সেটাই, আপনি যদি দোষ করে থাকেন দোষ, আপনি যদি ভালো করে থাকেন ভালো, আপনার জায়গা থেকে আপনার প্রমাণ করার কোন দরকার নাই যে আপনি অতিমাত্রায় ভালো মানুষ কিংবা অতিমাত্রায় খারাপ মানুষ, আপনি যে ফিলটা পেয়েছেন সেটাই। আমি বলতে চাচ্ছি যে আপনি ওটা করার পরে আপনার ভিতরে, যেহেতু প্রথম জিনিস আপনি বললেন না যে প্রথম হাতে ধরা, প্রথম হাত ধরার ব্যাপারটা অসাম ছিল, প্রথম আপনি একটা ফিজিক্যাল রিলেশন করলেন এবং সেটা সাধারণ কোন রিলেশন ছিল না, আপনি গেলেন এন্টারটেইনিং এর জন্য আপনি ওদের কাছে, এবং ওদের সম্পর্কে আপনার ধারণা ছিল যে ওরা তো বাজে মানুষ, নোংরা মানুষ, এবং সেই জায়গাটা থেকে আপনার একটা খারাপ বোধ আপনার মধ্যে কাজ করতো, তাই তো হাসিব? হ্যাঁ, তারপর?
তো খারাপ বোধ কাজ করতো, আমি তারপরে আবার এটাও চিন্তা করতাম যে ওরাও তো আমাদের সমাজের মানুষ, ওদের মধ্যে থেকেও আমি অনেক ভালো মানুষ পাইছি, যে যারা পরিস্থিতির চাপে পড়ে এই লাইফটাতে জড়ায় যায়।
সেটা আমরা ক্রোনোলজিক্যালি গল্প বলতে বলতে যাচ্ছি, কিন্তু আমাকে একটু বলেন তো, প্রথম ইন্টারমিডিয়েটে এই বয়সে সাধারণত কোন ছেলেই এতটা সাহস করে না, আপনি এই কাজটা করলেন আপনার পরিস্থিতির চাপে পড়ে, ওটা করে আসার পর আপনার ভয় লাগেনি?
প্রথমে তো যাওয়ার সময় তো আমি প্রচন্ড ভয় পাইতেছি,
আচ্ছা,
আমি চিন্তা করতেছি যে যাবো, যাইলে আবার পরে তো ওইখানে তো সব খারাপ লোকেরা যাতায়াত করে, যেমন অনেকে মদ চদ খায়, গাঁজা খায়, হ্যাঁ ওরা যাতায়াত করে, সন্ত্রাসী টাইপের লোকজন। ওইখানে যাবো, ওইখানে গেলে আবার আমার মাইক টাইট যায় কিনা, এরকম ধরনের একটা ফিলিংস কাজ করতো। আর আমার সাথে যে ছেলেটা ছিল ওর নাম হলো আবদার। তো ওই আবদার ভাই আমাকে বললো যে আরে কিছু হবে না, চলো তো। উনি আমাকে খুব ফ্রি করে দিল। তো ওনার পায়ে আমি একটু শ্বাস পাইলাম, তো ওনার মাধ্যমে আর কি আমি গেছি। যা ঢুকলাম এই পথে, তারপর পরিচয় করা দিল অনেকের সাথে, ওই ভিতরে যে লোকজন থাকে। তো ঢুকার পর দেখলাম সিঁড়ি দিয়ে উপরে যাইতে হবে। তো সিঁড়ি দিয়ে উপরে গেলাম, ওটা আপনার চারতলা একটা বোর্ডিং হোটেল যেটাকে বলে, ও একটা লোকের সঙ্গে আলাপ করলো, ম্যানেজার নাকি কাউন্টারে বসে থাকে, আলাপ করলো যে পার্টি নিয়ে আসছি, এখন ও যাবে আপনাদের এখানে। ওনার বলে যে আচ্ছা ঠিক আছে যান। ও সিঁড়ি দিয়ে হোটেলের প্রায় তিনতলায় উঠলাম আমরা, চারতলা ভবনের। দেখলাম ওইখানে একটা হল রুমে অনেক প্রস্টিটিউট বসে আছে, এই টিভি টুবি দেখতেছে। তো আমাকে বললো যে তুমি, তোমার যাকে ভালো লাগে তুমি তাকে ডাক দো, দেখা দাও আমাদেরকে। তখন আমি দেখাই দিই, আর ওদের যে চেহারা, ক্যারেক্টার, ওদের যে এক্সপ্রেশন অন্যান্য সাধারণ ভালো মেয়েদের মতো না, ওদেরকে দেখলেই বোঝা যায় যে শি ইজ প্রস্টিটিউট আর কি। তারপরে আমার দিক থেকে ব্যক্তিগত ভাবে তেমন কোন ফিলিংস, ভালো ফিলিংস পাইনি মনের দিক থেকে, কিন্তু শারীরিক ভাবে দেখা গেল যে আমার ভাল লাগলো।
আপনি যে মেয়েটার সাথে মিশলেন, যে মেয়েটার সাথে আপনি কথোপকথন হয়েছিল কোন ধরনের?
হ্যাঁ, অনেকের সঙ্গেই তো আমি এটা করছি।
আমি ফার্স্টে জানতে চাচ্ছি, যেহেতু আপনার লাইফের একটা প্রথম এক্সপিরিয়েন্স, সেই জন্য আমি জানতে চাচ্ছি আপনার লাইফের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, আপনার সাথে এসে সে কি অ্যাটিটিউড করেছিল, বা আপনি তার সাথে কি অ্যাটিটিউড করলেন, কোনো কথোপকথন হয়েছিল তার মধ্যে?
না, তেমন কোনো কথা নেই। আসলো, আইসে আমার সঙ্গে একটা রুমে ঢুকলো হোটেলের। তো তারপর আমরা কাপড় চোপড় যা আছে সব খুললাম, খোলার পর আমরা নর্মালি সেক্স করলাম।
কোন ধরনের কোনো কথোপকথন হয়নি?
তেমন কিছু না। আমি নাম জিজ্ঞেস করছি,
নাম একটা বলে দিছে,
নাম একটা বলে দিছে, দেশের বাড়ি কোথায়, অমুক জায়গায়,
শেষ। দ্যাটস গুড। ওকে, তারপর?
তো তারপর এভাবে আমার চলতে থাকে। তো আস্তে আস্তে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, ইন্টারমিডিয়েট পরীক্ষা আবার দ্বিতীয়বার দিতেছি,
সেকেন্ড টাইম দিতেছি।
পাশ করলাম। তো পড়াশোনার প্রতি আমি যেহেতু অমনোযোগী, সেই সুবাদে আমি আড্ডাই বেশি মারতাম। তো ওই যে এলাকার কিছু ফ্রেন্ড ছিল, ওদের সঙ্গে আড্ডা দিতাম। আর ক্লাসে, স্কুল, কলেজে ওই সমস্ত জায়গায় আমি খুব একটা মানে চলাফেরা হয় নাই। দেখা গেছে এটা একটা কেমন যেন আমি হয়ে গেছিলাম, একটা ডিপ্রেস থাকতাম, হেজিটেটেড,
মানে হেজিটেট ফিল করতে,
ডিপ্রেশনে ভুগতাম। এটা আমার বাসায় লক্ষ্য করে নাই, বাসায় ঠিক বুঝতে পারে নাই যে আসলে ওর সমস্যাটা কি। কিন্তু যারা বুঝতো তারা তো আমার আপন জন না, তারা তো চায় না যে আমি ভালো হয়ে যাই।
কিরকম?
যেমন এলাকার ফ্রেন্ডরা বুঝতে পারতো যে ওর বিষয়ে কোন সমস্যা কাজ করে, তারা যদি এটা মঙ্গল চাইতো তাহলে হয়তো তাদের মাধ্যমে আমার ফ্যামিলি বুঝতে পারতো যে ওর সমস্যাগুলো কি। এখন আমি আপনার সামনে বসে আছি, আপনি আমার সঙ্গে কথা বলতেছেন, আপনি কিন্তু বুঝতেছেন যে আমার এক্সপ্রেশনটা কি, আমার মধ্যে কি কি সমস্যা কাজ করতেছে, বুঝতেছেন? তো এরকম মানুষ আমি পাই নাই আমার লাইফে যে আমার সমস্যাটা বুঝতেছে এবং সেটা ডক্টরকে বা আমার ফ্যামিলিকে বুঝাইতে পারবে।
আপনি নিজে তো বুঝতেন আপনার সমস্যা?
না, আমি নিজে বুঝতাম কিন্তু বর্ণনা করতে পারতাম না। তো আমি তো এই যে এখানে আসার আগে আপনার যে শাকিল সাহেব, তো উনি বলতেছে যে আপনার যে প্রবলেম আমি বুঝতেছি না, কারণ আমিও বুঝাইতে পারি না কাউকে আসলে অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা কি। আমার সাথে যারা চলাফেরা করে সেম এজের বা যারা একটু জ্ঞান সম্পন্ন ওরা বুঝতে পারে, কিন্তু বুঝতে পারলে কি তা তো আমার আপন জন্ম যে হেল্প করবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, যেটা বলছিলাম, আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি বাবাকে বললাম যে এখন আমি মাইনেন্সিং এ থাকবো না, ময়মনসিং ভালো লাগে না, আর এলাকায় তো আমি দুই দিন পর পরে টপ নিউজ হয়ে গেছি। তখন ঢাকায় চলে আসলাম, অনার্সে ভর্তি হলাম। আমি আসতাম গাজীপুর থেকে। আমার এই যে সময়টা, এই সময়টাতে আমার অনবরত প্রস্টিটিউটদের সঙ্গে একটা বাজে লাইফ আমি লিড করতেছি।
মানে আপনি তাদের কাছে অনবরত, আপনি কন্টিনিউয়াসলি আপনি যাচ্ছেন তাদের সাথে?
আর আমি যেহেতু পড়াশোনা করতাম, আমি তো বাসা থেকে টাকা পেতাম, তো সেই সমস্ত টাকা আমি বাজি ইউজ করতাম।
মানে আপনি ওই এন্টারটেইনমেন্টের ওই জায়গাটাতে আপনি বারবার ইউজ করতেন?
এমন দেখা গেছে যে কলেজের জন্য আমাকে বেতন দিছে, বেতনের পুরো টাকা আমি খায় ফেলেছি।
খায় ফেলেছি না, সেন্স আপনি ওদের কাছে যাচ্ছেন, তাই তো? কি পরিমাণ টাকা ব্যয় হতো আপনার?
এটা ঠিক হিসাব করে বলা যায় না, 2,000, 3,000, 1,000 এরকম
পার কারোর সাথে ফিজিক্যাল রিলেশনের জন্য 2,000-3,000 টাকা।
হ্যাঁ, এরকম।
ওকে,
তো তারপর এইভাবে চলতেছে। তো অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম হাবিবুল্লাহ ইউনিভার্সিটি কলেজে।
আমি এখানে একটু আরেকটু জানতে চাইবো আপনার কাছে, এই গল্পের স্বার্থেই আমরা এটা জানছি, আপনি যে এই কাজটা তাদের সাথে করছেন, আপনার কি বিশেষ কোন চয়েস ছিল যে এই এই রকম মেয়ে কিংবা আপনার চেয়ে বয়সে বড় কিংবা আপনার চেয়ে বয়সে ছোট? যেহেতু আপনি বলছেন আপনার অ্যাটিটিউডের মধ্যে স্বাভাবিক কোন আচরণ ছিল না বা আপনি নিজেকে অস্বাভাবিক দাবি করছেন, সুতরাং এরকম কোন স্পেশাল চয়েস কি আপনার ছিল যে এই এই ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে?
না, স্পেশাল চয়েস ছিল না, আমার যার চেহারা ভাল লাগতো আমি তার সঙ্গেই করতাম।
ওকে, আমরা এই পার্টটাতে পেলাম যেটা হুইচ ইজ ভেরি নর্মাল। আমি যেটা ধরে নিয়েছিলাম যে এক ধরনের সম্পর্ক থাকে, শারীরিক সম্পর্ক, যেটা হুইচ ইজ নট নর্মাল, একটু ডিফারেন্ট হয়, যারা বয়প্রাপ্ত তারা নিশ্চয়ই জানবেন। ও যে অ্যাঙ্গেল থেকে ওর লাইফের স্টোরিটা ব্যাখ্যা করছে সেই জায়গাটায় এক ধরনের সন্দেহ চলে আসতে পারে যে সে বাধ্য হলো এক ধরনের একটা সম্পর্কে যাওয়ার জন্য এন্টারটেনমেন্টের জায়গাটা থেকে, এই জায়গাটাই গেল, এবং ক্লাস থ্রি ফোর থেকে সে এই জায়গাটার ক্ষেত্রে নিজেকে অপরাধ বোধ, নিজেকে এক ধরনের দোষারোপ করে আসছে। যখন তাকে বোঝানোর দরকার ছিল বয়সন্ধিকালে বাবা কিংবা মা বা পরিবারের সদস্যদের, তখন তো তাকে কেউ বোঝায়নি, বরং উল্টো যেটা হয়েছে, ওকে এলাকার টপ সম্রাট বানানো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে খারাপভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো আমার একটু জানার ইচ্ছা ছিল যে আসলেই তার মধ্যে কোন ধরনের যে সেক্সুয়াল অ্যাটিটিউড আমরা বলছি, সেখানে কোন ধরনের ডিজেবল কোন অ্যাটিটিউড ছিল কিনা বা একটু ভিন্ন ধরনের কোন অ্যাটিটিউড ছিল কিনা। তো সেখানে আমি যেটা দেখলাম যে হুইচ ইজ সো নর্মাল। ওকে, তারপর কি হলো?
হ্যাঁ, তারপর অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, প্রথম ক্লাস, প্রথম ক্লাসে গেলাম, তো আমার তো স্বভাব হলো খারাপ, মাঝে মাঝে প্রেমে পড়ে যাই,
মেয়েদের প্রেমে পড়ে যান। আপনি খারাপ মনে করছেন?
না, খারাপ আমার যেহেতু চারিত্রিক ভাবে আমি খারাপ,
সবাই বলে, সুতরাং আপনি নিজেকে ভাবেই ফিল করছেন যে হ্যাঁ আমিও খারাপ।
আমি স্বীকার করি যে আমি খারাপ, কারণ আমার লাইফে অনেক খারাপ কাজ যেহেতু আমি করছি, তো সেই সময় আমি বলতে পারি যে আমি
খারাপ কাজ বলতে গিয়ে আপনি কি বোঝাচ্ছেন, কি খারাপ কাজ যেগুলো আপনি বললেন এখন?
প্রস্টিটিউশন,
এটা একটা খারাপ কাজ আপনি মনে করছেন? আর
ঠিক মতো পড়াশোনা করি নাই, বাবা মার টাকা নষ্ট করে, এটা তো একটা অন্যায়। দুষ্টামি বেশি করতাম, খেলাধুলা বেশি করি, এটাও তো একটা অন্যায়, এইগুলোই খারাপ।
ওকে, তারপর?
তো প্রথম ক্লাসে ঢুকতেই একটা মেয়েকে দেখলাম, আমার খুব ভালো লাগলো, ঠিক মনে হলো যে ভালো সুন্দর। তো তারপর আমি তো অত চটপটে যেটা বলে সেটা তো আমি না, নিজেকে সবসময় পাগল ছাগলই মনে করি, তো থাকি এক কোণে বসে থাকি। তো এক মাসের মধ্যে দেখলাম যে ওরা সবাই একটা ফ্যামিলি হয়ে গেল, আর আমি একা একটা ফ্যামিলি,
পুরো ক্লাস একদিকে, আপনি একা একা,
আমি একা একদিকে। দেখা যায় টিফিন হোক, যে কোনো সময় হোক, আমি একাই থাকি, অত মানুষের সঙ্গে কথাবার্তা আবার ফ্রেন্ডের সাথে কথাবার্তা বেশি একটা বলি না। আর ইতিবছরে আমি দেখা গেছে যে প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই বিভিন্ন কারণে, যেহেতু আমি একা থাকি, আর এই বয়সে একা থাকাটা একটু অসম্ভব ব্যাপার, সেই দিক থেকেও একটা ব্যাপার থাকে। আমি তখন আসতাম গাজীপুর থেকে, সেখানে আমি একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয় যে আপেল, তো আপেল আমি বলি দোস্ত আমি তো গাজীপুর থেকে আসি, আমার সমস্যা তোর আশেপাশে যদি কোনো মেসেজ থাকে তাহলে তুই একটু ঠিক করে দিস। তখন বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখবো। তারপর ওর কাকরাইল মেসে আমি শিফট হই, তখন শিফট হওয়ার পরে ওর সঙ্গে চলতেছে, একদিন বিকালবেলা দেখি যে ও বাসার সামনে দাঁড়ায় সিগারেট খাইতেছে। তখন আমি বললাম যে মামা সিগারেটটা দে, আমি বলি যে সিগারেট না এটা দেওয়া যাবে, আমি দেওয়া যাবে না মানে এটা কি? আমি সে বলে যে এটা গাঁজা, মোহিনী বলে, তখন গাঁজাকে মোহিনী বলে অনেকে, মোহিনী, হরতন, টেক্কা, তাসের, তো এগুলো বলে। না তুই খাইতেছিস, তুই তো আমার সবচেয়ে কাছের লোক, তুই যদি খাস না আমিও খাবো, সমস্যা কি? না আজকে তুই খাইস না, তুই পরে খাইস, একসময় সময় করে, কারণ খাইয়া যদি উল্টা পাল্টা করে তাহলে সমস্যা। তো তারপরে এরপরের দিন ও আর আমি বানাইলাম বেশ কয়েকটা স্টিক বানায় খাইলাম। তো যখন
প্রথম খাওয়া,
প্রথম খাওয়া,
ওকে,
তো প্রথম খাওয়ার পরে দেখা গেল যে নানান ধরনের চিন্তা আমার মাথায় আসতেছে। ও যখন খায়, খাওয়ার পরে ওর ভিতরে বিভিন্ন ধরনের কথা চলে আসে, গল্প কথা শেষ হবে না, সব কথা বলে দিবে, আর আমি আমার ভিতরে যত গোপন কথা আছে সব বলে দিই খাওয়ার পরে। আমি বললাম যে এলাকায় আমার এই হয়েছে, সেই হয়েছে, আমি টপ নিউজ হয়েছি, এই হয়েছি, সেই হয়েছি, হ্যাঁ এগুলো সব বলে দিলাম। খাওয়া টাওয়া শেষ যখন পরে আরো দু তিন ঘন্টা পরে যখন সেন্স আসছে, তখন আমার মাথায় কাজ করতেছে যে আমি তো সব করে দিছি, আমার রেকর্ড তো বাজে গেছে, কারণ ও যদি এগুলা ফ্ল্যাশ করে এমনি তো আমি ভাঙাচোরা, আরো ভাঙাচোরা হয়ে যাবো, লেজে গোবরে আমার খুব অবস্থা খারাপ। তারপর কাকরাইলে থাকতাম একটা মেসে, তো ওইখান থেকে আমরা শিফট করলাম আমার মালিবাগে। মালিবাগে থেকে তো ফার্স্ট ইয়ারের পরীক্ষার সময় আমার সামনে একটা মেয়ে ছিল, তো পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি ময়মনসিং চলে যাইতাম। ময়মনসিং যাবো, আমরা পুলিশ স্টেশন দেখি যে রিমা লাউঞ্জে বসে আস, আমি বললাম যে কি খবর, পরীক্ষা টরীক্ষা কেমন হয়েছে, এগুলো কথাবার্তা বলার পরে যে কোথায় যাবো, আমি ময়মনসিং যাবো, দেখলাম যে এই যমুনাতে যাবে, আমিও যমুনাতে যাইতেছি। আমি তো রোমাঞ্চিত অনুভব করলাম, যে জার্নিটা ট্রেন জার্নি, মজা করতে করতে কথা বলতে বলতে যাবো, সচরাচর যে এমন সুযোগ হয়ে ওঠে না, যেহেতু আমি কথাবার্তায় চটপটে না, মানুষের সামনে কথাই বলতে পারি, আমার বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমি বললাম যে আজকে অনেক কথাবার্তা বলা যাবে, তো 4-5টা বন্ধু কথাবার্তা বললাম, তারপর সে বললো যে যাও গিয়ে বসো, সিটটা হয়তো অন্য কেউ বসিয়ে যেতে পারে। ট্রেন ছাড়িয়ে দিচ্ছে, আমি আমার সিটে গেছি, আয়সা 10 মিনিট পরে দেখি যে ও নাই। পাশের লোকটা জিজ্ঞেস করলাম, এখানে একটা মেয়ে ছিল না, ছিল তো চলে গেছে ওইদিকে, ওইদিকে গেছে ব্যাগটা গিয়ে। তারপরে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, গেছে গেছি সময় তো। পরের দিন পরীক্ষার হলে আসে, আসার জন্য আমার সামনে বসে ছাড়া তো আর অন্য কোন জায়গায় পরীক্ষা দিতে পারবে না, যেহেতু আমার আগে
সিটপোস্ট।
ওদিন সে পরীক্ষা দিতে আসছে 7টার সময়, 9টায় পরীক্ষা, সে 7টায় চলে আসছে। 7টায় চলে আসছে, বলতেছে সবার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা, আমি বুঝি নাই। তার 2টা পরীক্ষা পরে আমি বুঝতে পারি যে সে আমার সম্পর্কে বলছে যে আমি পেইন
পেইন
পেইন, যে আমি ওর জন্য পেইন ছিলাম ওই দিন।
কিরকম পেইন, মানে কেন পেইন, ভয় পেইন,
এটা আমিও জানি না। সে বলছে যে আমাকে অ্যাভয়েড করছে, সে অন্যদেরকে বলছে।
সি হাসিব, দ্যার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হচ্ছে যে কন্টিনিউসলি আমরা যেটা পাচ্ছি যে সারাউন্ডিং আপনাকে অ্যাভয়েড করছে, পরিবার আপনাকে অ্যাভয়েড করছে, ওয়ান কাইন্ড অফ আপনার মাও বলছে যে আপনি এভাবে হাঁটবেন না, বা আপনার চারপাশের পরিবেশ আপনাকে বলছে যে আপনি এক ধরনের পেইন, এবং যে মেয়েটা আপনাকে বলল যে ঠিক আছে যাও গিয়ে সিটে বসো, তাকে আপনি দেখলেন 10 মিনিট পরে আলটিমেটলি এসে আপনার ওই সিটটাতে নাই, এবং সে আপনার ফ্রেন্ডের কাছে এসে বলছে যে আপনি এক ধরনের পেইন, নিশ্চয়ই কিছু না কোনো কারণ, কোনো না কোনো অ্যাটিটিউড ছিল যেটা সে পছন্দ করেনি। আপনি যদি স্বীকার করতে চান তাহলে আজকে হচ্ছে আপনার হ্যালো 8920 দ্য বেস্ট প্ল্যাটফর্ম, আপনার দোষ আপনি স্বীকার করতে পারেন এখানে। আদৌ কি আপনার মধ্যে এরকম কোনো কিছু ছিল যেটা আসলেই পেইন ফিল করার মতো?
হ্যাঁ, পেইন ফিল করার মতো আমার, যেটা আমি বলতে চাই যে আমার অ্যাটিচিউড মুভমেন্ট সবকিছু মিলায়, যেটা সবার মতো না, সবার থেকে একটু আলাদা এবং বেশি টাইপের।
আপনি মেয়েটার সাথে কি করলেন, মানে কি করেছিলেন ওই মুহূর্তে যে কারণে মেয়েটা আপনার কাছ থেকে সরে গেল?
না, আমি দেখতে খারাপ,
তো ইট শুড নট বি দ্য রিজন। আপনি দেখতে অনেক ভালো এবং আপনি ইউ আর গুড, আপনি দেখতে ছেলেদের মতো, আপনার মধ্যে কোনো সমস্যা নেই, আমি ইন ফ্রন্ট অফ মাই আইস। এবং আরেকটা জিনিস যেটা বলছি, আমরা তো ফেসবুক আপনার স্টুডিও একটা পিকচার দিব, তারা সবাই বলবে যে আপনি দেখতে অনেক ভালো, এখানে আমার কোনো সমস্যা মনে হচ্ছে না। এছাড়া আপনার অ্যাটিটিউডের মধ্যে কি কোনো কিছু ছিল, যেহেতু আপনি সেক্সে এক ধরনের মেনিয়াক হয়ে গিয়েছেন, আপনি কন্টিনিউয়াসলি প্রস্টিটিউটদের কাছে যাচ্ছেন, আপনি যেটা বললেন, আপনি আমি শব্দটার কোনো ব্যতিক্রম কোনো শব্দ খুঁজে পাচ্ছেন, দ্যাটস ওয়াই আমি প্রস্টিটিউট বলছি, আপনি সেক্সে ছোটবেলা থেকেই এক ধরনের ডাইভার্জেন্ট ওয়ার্ড যেটাকে বলে, যে আপনি হ্যাঁ প্রভাবিত হয়েছেন, আপনি এক ধরনের আপনার অপরাধ বোধ ছোটবেলা থেকে বারবার কাজ করছে এবং মেয়েদের সাথে আপনি সহজে মিশতে পারছেন না, সেটাও আমরা দেখলাম। তো ওই মেয়েটা আপনার পাশে বসার পরে আপনাকে বলছে যে আপনি এক ধরনের পেইন, আপনার সারাউন্ডিং আপনাকে বলছে এক ধরনের পেইন, আপনি কি ধরনের অ্যাটিটিউড করেছিলেন ওই মেয়েটার সাথে ওই মুহূর্তে?
না, আমি তেমন কোন ধরনের অ্যাটিটিউড আমি করিনি, খারাপ কোন ধরনের কোনো কিছু করিনি। তো যেটা হয়েছে সেটা দেখা যেত যে সমবয়সীদের তুলনায় আমি একটু হালকা টাইপের, আমাকে মনে হইত যে আমার বয়সে একটা মেয়ে যদি আমার পাশে থাকে মনে হতো যে আমি ওর অনেক ছোট, দেখতে ছোট লাগতো, কম বয়স্ক লাগতো, এবং একটু চলাফেরা মুভমেন্ট এই ধরনের একটু সমস্যা আমি মনে করি, তা না হলে সবাই আমাকে অ্যাভয়েড করবে কেন?
চলাফেরা মুভমেন্টে হোয়াট কাইন্ড অফ প্রবলেম? আপনি তো আমার সঙ্গে বসে আছেন, প্রায় 1.5 ঘন্টা যাবত আপনার সঙ্গে কথা বলছি, কোন প্রবলেম তো আমি পাচ্ছি না।
আমি জানি না, হয়তো কি প্রবলেম তারা ফিল করে সেটা তারাই বলতে
পারে। টু বি অনেস্ট, আপনি কি কোন ধরনের কোন বাজে আই সাইড দিতেন তাদের দিকে, মানে চোখ?
না না, আমার তো মাথা তো খারাপ না।
আচ্ছা, তো আই সাইড যদি আপনি না দিয়ে থাকেন, যে মেয়েটা আপনাকে বললো যে আপনি গিয়ে সিটে বসেন, তাহলে সেই মেয়েটার সাথে আপনার কি ধরনের প্রবলেম হবে যে 10 মিনিট পরে আপনাকে অ্যাভয়েড করবে এবং পরবর্তীতে এসে বলবে যে ইউআর
শেয়ার করছে, মানে ক্লাসে
আপনি আপনি পেইন? ওয়াই,
এটা এমন হইতে পারে আমার কাছে যেটা মনে হয় যে আমি সবসময় একা থাকি, ক্লাসে ওর সঙ্গে কথা বলি নাই, কিংবা পথে কেন কথা বলা
যেটা হচ্ছে যে আমার মনে হয় যেটা আপনার স্বীকার করাটা,
আমি এটা আসলে এখনো বুঝতে পারি না যে কেন আমাকে সবাই অ্যাভয়েড করছে, ইন্টারমিডিয়েট লাইফে এরকম হয়েছে, কেন যে অ্যাভয়েডটা করে সেটা আমি।
ওই মেয়েটা যখন আপনার সামনে থাকে, আপনি আমাকে কিছু জিনিস একটু ফ্র্যাঙ্কলি বলার চেষ্টা করেন, ওই মেয়েটা যখন আপনার সামনে থাকে তখন আপনার মধ্যে কি সেক্সুয়াল যে প্রবৃত্তিগুলো সেগুলো জেগে ওঠে?
না,
ওঠে না।
না না, নর্মাল,
একদম নর্মাল,
একদম নর্মাল।
ওই মেয়েটা যখন আপনার সামনে থাকে তখন আপনার কি ফিলটা হয়, নর্মালি আপনার কি ফিলটা হয়?
নর্মাল মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেছি সেই ধরনের ফিলিং হয়।
তো নর্মাল মানুষের সাথে যদি আপনার নর্মাল ফিলিংটাই হয় তাহলে সে আপনাকে কেন অ্যাভয়েড করবে? এবং আপনি একই সাথে বলছেন যে এটাও আপনার ফিল হচ্ছে যে আমি বোধহয় নর্মাল না, বা আমি বোধহয় হাঁটে চলার মধ্যে এক ধরনের প্রবলেম আছে।
না, এই প্রবলেমটা সবাই তো বলে আমাকে, তো এই এলাকাতে সবাই বলে যে বেকা 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 হাঁটে, তো অন্যদের মতো সবার মতো হাঁটে না, বেকা আমাকে টিটকাই দেয় ওই যে বেকা যেতেছে, আমি শুনে না শোনার ভান করে চলে যাই।
ওকে, আর ওই মেয়েটা আপনাকে অ্যাভয়েড করলো ওকে সি লেটস আমার মনে হয় সামনের দিকে যাই আমরা স্টোরি। আমরা শুধু একটা জিনিস বারবার বলি হ্যালো 8920 তে এখনো বলছি যে আমরা চেষ্টা করি দেখি কোন ক্লু খুঁজে পাওয়া যায় কিনা। এমন তো হতে পারে যে ও আসলে ও নিজেও আসলে বুঝতে পারছে না যে প্রবলেমটা কোথায়। কিছু কিছু ব্যাপার থাকে আসলে, চলুন আমরা গল্পের সামনের দিকে যাই, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হোক তারপরে আপনি কি হলো আপনাকে?
তারপর ওই যে আসে ও তারপর পরীক্ষা দিতেছে, ও এমন আচরণ করলো যেটা আসলে আমি বললে হয়তো অর ডিসক্রিট বলা হবে।
বলুন, আমি ফ্র্যাঙ্কলি বলুন যা হয়েছে আপনার সঙ্গে তাই।
ও ঘড়িটা রাখছে বাম পাশে, আমি বললাম যে আমি ঘড়ি নিয়ে আসি নাই, তুমি ঘড়িটা ডান পাশে রাখো। ডান পাশে দুই মিনিট রেখে আবার সরা হয়েছে, তার উপর দিয়ে তো দেখা যায় না, কারণ ঘড়িটা আমাকে সে দেখতেই দিল না। আর বারবার তো স্যারের কাছে জিজ্ঞেস করাটা, এটা আমি তো স্যারের সঙ্গে কথাই বলি না।
স্যারের সাথে কথা বলতাম না কেন?
কথা বলতাম না, কথা বলতে পারতাম না।
আপনার ভয় লাগতো বা মনে হতো যে আমি যদি কথা বলি সবাই কি মনে করবে এরকম?
আমি যতদূর পড়াশোনা করছি স্কুল লাইফের পরে স্যারদের সঙ্গে কোনো কথা আমার হয়নি।
স্কুল লাইফের পরে আপনি স্যারদের সাথে কোনো কথাই বলেননি কখনো?
কথাই বলিনি।
কেন?
কথা বলতে পারতাম না আমি।
This track was downloaded from fusionbd.com.
ওকে, তারপর
এটা আসলে একটা আশ্চর্য রকমই ঘটনা।
ইটস নট, আমার কাছে মনে হয় না আশ্চর্য রকমের, কারণ আজকে একজন সাইকোলজিস্ট আমাদের সঙ্গে আছেন যিনি গল্পটা পুরোটা শুনছেন এবং শোনার পরে তিনি তার ওপিনিয়ন জানাবেন। আমি প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে অ্যাড্রেস করছি, আমরা বিশ্বাস করি আমাদের সমাজে এরকম অসংখ্য ছেলে মেয়ে অনাদরে অবহেলায় এবং অ্যাডোলেসেন্স যে পিরিয়ডটা থাকে, যে বয়সন্ধিকাল, সেখানে প্রপার ট্রিটমেন্ট না পেয়ে বড় হচ্ছে এবং এটার ফসল যে আসলে লেটলি এবং এটার ফসল যে আসলে কতটা ভয়াবহ হতে পারে বা কোন দিকে যায় ব্যাপারটা আসলে, সেটা আমরা গল্পের শেষ পর্যন্ত শুনলে আসলে বুঝতে পারবো। হাসিব রয়েছে আমাদের সঙ্গে এবং হাসিবকে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং হাসিবের একটা ছবি স্টুডিও পিকচার হিসেবে ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে হাসিবকে দেখতে পারেন, কোনো কমেন্টস করতে পারেন, প্রশ্ন চাইলে প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ হাসিব, তারপর?
তারপর ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হইল, তো এর মাঝখানে দেখা যায় যে আমি আড্ডা টাড্ডা জামাতাম সব ম্যাচের ভিতরে, এই কার্ড টাড খেলতাম, আড্ডা দিতাম এইগুলি। একদিন দেখি যে আপেল ডেস্ক প্রোটিন খাবে আর কি, সবকিছু রেডি করতেছে। ডেস্ক প্রোটিনটা যেভাবে বানায় ওই যে বিভিন্ন সিডিল, ক্লোনাজিপাম, তারপরে ফ্লুক্সিটিন, বিভিন্ন ধরনের ট্যাবলেট গুঁড়া করিয়া এর সাথে বিয়ার দিয়া তারপরে ডেস্ক প্রোটিন সিরাপটার মধ্যে দেয় দিয়া তারপর এটা খায়। তো তারপর ও বলল যে এটা আমি খাবো, তুই খাইলে খাইতে পারো, তোর ইচ্ছা। তখন আমি বললাম যে না খাই, সমস্যা কি? আর হে বললো যে এটা গাঁদার সাথে খাইলে অনেক মজা পাওয়া যায়। তখন আমি খাইছি, খায়া তারপর কই থেকে কি হয়েছে, রাত্রে সন্ধ্যার পরে খাইছি, তো কিভাবে পরের দিন সন্ধ্যায় আমার সেন্স ফিরছে সন্ধ্যার পরে। তো ওই দিন আমি কলেজেও গেছি আসছি, কিন্তু কিভাবে কলেজে গেছি আসছি আমি এখন পর্যন্ত আজ পর্যন্ত যাই না। ওরা বলছে যে আমি কলেজে গেছি, ক্লাস করছি, হ্যাঁ চলে আসছি, ওদের কাছে আমি শুনছি, কিন্তু আজ পর্যন্ত যাইনি, এটা একটা ভিন্ন অভিজ্ঞতা হয়েছে আমার।
ওকে, তারপর?
তো তারপর আমি একটা পর্যায়ে চিন্তা করে দেখলাম যে না, মেয়েদের সাথে আমার যাচ্ছে না।
মেয়েদের সাথে যাচ্ছে না মানে কি? আপনি বলছেন
যাচ্ছে না মানে ওই যে সবার দিক থেকে একটা অ্যাভয়েড ফিল করি।
আমি সব মেয়েরা অ্যাভয়েড করছে আপনাকে, আপনি
অনেকটা ছেলেরাও অনেকটা অ্যাভয়েড করতেছে। তো ফার্স্ট ইয়ারের রেজাল্টের পরে দেখা গেল যে কিছু ফার্স্ট ক্লাস আসলো আর সবাই সেকেন্ড ক্লাস পাইলো। তো সেকেন্ড ক্লাসে আসে অনার্সে বেশিরভাগ স্টুডেন্টদের। তো সেকেন্ড ইয়ার পার করার পরে দেখো যে আমি একটু আলোচিত হয়ে গেলাম, যে আগে যেভাবে বসে থাকি না কেন, পড়াশোনা করে এরকম একটা গুড়িল তৈরি হলো আমার। তো তারপরে আমি চিন্তা করে দেখলাম যে আমার তো একটা লাইফ, আমি সবার মতো করে চলতেছি না কেন, আমি নিজের মধ্যে একটা প্রশ্ন জাগলো। সবার মতো তো চলা উচিত, কারণ যেহেতু মানুষ আমরা একসাথেই থাকি, কিন্তু মেয়েদের সাথে আমার যাচ্ছে না, ছেলেদের সাথেও আমার অনেক ছেলেদের সাথেও যাচ্ছে না, কথাবার্তা ইজি হইতে পারতেছে না, বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক প্রবলেম ফিল করছি।
শারীরিক প্রবলেম বলতে আপনি হাঁটাটাই বলতেছেন?
হাঁটাটা না, বাহির থেকে তো এই যে হাঁটাটাই,
আর ভেতর থেকে?
আর ভেতর থেকে তো আপনার যে প্রবলেমটা সেটা আমি আসতেছি।
ওকে, হ্যাঁ।
তো আমি গেলাম একটা চর্মযৌন ডাক্তারের কাছে, গেলাম ডাক্তার নজরুল ইসলাম। ওনাকে বললাম যে আমি তো ছোটবেলা থেকে এই এবং আমি তো যৌনকর্মীদের সাথে জড়ায় গেছি। উনি পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন টেস্ট, পিএস, ইউরিন সবকিছু টেস্ট করলেন। তো করার পরে বললেন যে আপনার তো কোনো সমস্যাই নেই, আপনার কোনো সমস্যা নেই, আপনি কেন? তবে আপনি নিজেকে ভাবেন যে আপনি রোগীর, সেই জন্য আপনি রোগী, আপনার সমস্যাটা মানসিক, মনে। তো বলল যে হালকা ওষুধ দিয়ে দিতেছি, আপনি সেরে যাবেন। ওষুধ দিল, আমি এক মাসের মধ্যে পুরা সুস্থ, আমার আর কোনো সমস্যাই হইতেছে না, চলাফেরাও কোনো সমস্যা না, কথা বলতেও সমস্যা না। তো তখন আমি তো ফর্মে আসলাম একটা,
ওকে,
তো তখন আমার মধ্যে চিন্তা কাজ করলো যে ওই মেয়েটাকে আমার মনে হলো যে কাছে ওর প্রতি আমার একটা অ্যাফেকশন কাজ করতে থাকবো।
ওকে,
তো আমি
মেয়েটার নামটা কি ছিল,
নামটা কি বলাটা ঠিক হবে
যেহেতু আপনি ওই মেয়ে বলেছেন?
জি,
ওই মেয়েটাকে কি আপনি গল্পের আগে রেফার করেছেন?
হ্যাঁ, আমি তো বললাম যে ক্লাসে ঢুকতেই একটা মেয়েকে আমার ভালো লাগছে।
আচ্ছা আচ্ছা, সেই মেয়েটা?
হ্যাঁ, সুইটি।
ওকে, হ্যাঁ, সুইটিকে আপনার ভালো লাগলো?
হ্যাঁ, তো সুইটিকে প্রথম ক্লাসে দেখে আমার ভালো লাগছিল। আমি যেহেতু তখন সুস্থ হয়ে গেছি, তখন আমার সবকিছু যেহেতু নর্মাল, তো আমি যা খুশি তাই করতে পারবো। যা খুশি মানে এই বয়সে ছেলে মেয়েরা যা করে, তো প্রেম করাটাও অস্বাভাবিক কোনো ব্যাপার না আমার কাছে যেটা মনে হয়। তো তারপরে আমি আপেল তো মহানন্দে ফোন দিলাম, দোস্ত আমার তো কিছু সমস্যা ছিল, আমি তো সুস্থ হয়ে গেছি, এখন তো আমি ফর্মে, মামা চল এখন যা খুশি তাই করবো। মহানন্দ বললাম যে যমজ বোন আছে না, ওরা যমজ ছিল, তো যমজের যে ছোট বোন ওরে আমার খুব ভালো লাগে, এটা আপেলে বললাম। তুই কি ওর নাম্বারটা জোগাড় করে দিতে পারবি? ওনে বললে যে আচ্ছা ঠিক আছে আমি দেখি, চেষ্টা করে দেখি। এর তিন চার দিন পরে সুইটির একটা ফোন আসে আমার কাছে, সে বলতেছে যে আহা বাবু ছোট কট 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 মানে উল্টাপাল্টা কি যেন একটু বলে, যে তুমি জানো না কিছুই বুঝো না এরকম একটা কথা বলে, বললাম লাইনটা কেটে দে। তো আমি তো ওর কণ্ঠ চিনি, আমি তো পুরো রোমাঞ্চিত হয়ে যাই, কি ব্যাপার সুইটি ফোন করছে, এর চেয়ে বড় ব্যাপার তো আমার কাছে হয় না।
তারপর সুইটি বাবু কুটু কুটু সব কিছু বলছে, তারপরে
আমি আপেলকে জিজ্ঞাসা করি, আপেল প্রশ্নটা এড়ায় যায় যে তুই কিছু বলছিস বা নাম্বার দিছিস, এড়ায় যাওয়ার পরে সে আমার কিছু বলে না। আমি সকাল বিকাল প্রায় 10-15 দিন এভাবে যায়, তখন এলাকায় চলতেছি, এলাকার বাইরেও চলতেছি, সব জায়গায় আমি সম্পূর্ণ সুস্থ। এখন আমাকে যেরকম দেখতেছেন যে আনিজি ফিল করতেছি বা কথাবার্তা বা চেহারা চলতে, এক মাস যে আমি ট্রিটমেন্টটা নিছি ফুললি আপনাদের চেয়ে ভালো আমি চলতেছি, এরকম একটা ব্যাপার। তো তখন আমি ওই নাম্বারে ক্রমাগত SMS পাঠাইতে লাগলাম, একটার পর একটা SMS, একটার পর একটা SMS দিতে থাকলাম। তো 10-15 দিন এরকম হওয়ার পরে ওই নাম্বার থেকে একটা ছেলে ফোন করছে, ফোন করে আমাকে গালি গালাজ করছে, বিভিন্ন ধরনের অভদ্র ভাষায় গালি গালাজ করছে, যে ফোন করছো মায়ের বাপ এসে, হ্যাঁ কারে SMS দেস। এই নাম্বারে তো আমি অনেক রিং করছি, রিং কেউ ধরে না, SMS করতাম। তো এইটা সম্পর্কে পরে আমি বললাম যে দেখেন এটা ভদ্রলোকের নাম্বার, আপনি গালি গালাজ করবেন না, আপনার যদি SMS যায় থাকে তাহলে সেটা ভুলে গেছে। তো তারপর আমি আরেকটা ছেলের কাছে জানতে পারি পরবর্তীতে যে এটা আমি একটা ট্র্যাপের মধ্যে ছিলাম, যে আসলে ফোনটা সুইটি করছিল কিন্তু আমাকে বোকা বানানোর জন্য, মজা করার জন্য হয়তো করছে এরকম। যে ওই ছেলেটা ছিল সজীব, এখন যদি ওরা শুনতে পায়, শুনতে পাইলে ওদের দিক থেকে রেসপন্স পাওয়া গেলেও যাইতে পারে যদি ওরা শুনে আর কি। এই ঘটনার পরে আমি তো এমনি টপ নিউজ আর এলাকার টপ নিউজ তো আপেল জানে, আমি তো পুরা আরম্ভ হয়ে গেলাম,
সবাই আপনাকে বোকা ভাবতেছে,
বোকা ভাবতেছে মানে লেজে গোবরে হয়ে গেলাম, লেজে গড়ে হয়ে গেলাম এমনি তো ভাঙাচোরা। তো তারপর এক মাস পরে আমি সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ি, সম্পূর্ণ পাগল, বাসায় ভাঙচুর করি, তারপর বিভিন্ন ধরনের মানুষকে মারি, হ্যাঁ সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন।
মানুষকে মারেন মানে আপনি কি করলেন, কাকে মারলেন?
বাবাকে মারছিলাম, আমার মাকে মারছিলাম, ভাঙচুর করতাম দোতলা বাসা, তো আমাদের দোতলা থেকে টিভি মেইল ফালাই দিছি, বাসায় ভাঙচুর করছি, বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা করছি। এরপর আমি প্রায় 3 মাস একটা রুমের ভিতরে আবদ্ধ ছিলাম, বের হইনি, মানসিক ভারসাম্যহীন। তো আমাকে হাসপাতালে জোর করে ভর্তি করা হয়, মানুষজন আমাকে জোর করে নিয়ে হাসপাতালে ভর্তি করে, আমি ভর্তি হচ্ছে ভর্তি হব না, ওষুধ খাবো না, তো এরকম একটা পর্যায়ে, তা সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। তো এটা ঘটে আপনার 2009 এর শেষে, 10-এর প্রথম দিকে, প্রেসক্রিপশন আছে আমার কাছে। তো এটা ঘটার পরে যখন
আপনার প্রেসক্রিপশন একটু দেখছি, ওকে আমি সার্টিফিকেট দেখলাম, এবং চলুন তারপরে কি হলো?
তারপর হাসপাতাল থেকে ফিরি, 1 মাস কি 1.5 মাস আমার চিকিৎসা হয়, ভাঙচুর করা, মানুষকে মারধর করা, এইসব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু আমি ফিল করি যে আমার ওই চর্মযৌন ডাক্তারের ট্রিটমেন্টটা নেওয়ার আগে আমি যেই অবস্থাটা ছিল সেই অবস্থাটাই চলে যায়, সেই অ্যাক্টিভিটিস গুলো আমার মধ্যে আবার ফিরে আসে।
সেই অ্যাক্টিভিটিস বলতে বলতে
মানে এই যে আনইজি ফিল করা, কথা বলতে না পারা, চলাফেরা, হাঁটাচলা, এই জাতীয় প্রবলেম। আমি তো পুরা নার্ভাস হয়ে যাই যে আমার তো কি চিকিৎসা দিল তাই, যে এখন যে আমি আবার আগের মতো, তখন আমি আর কনফিডেন্স পাইতেছি না। তো ওই সময়টাতে, যে সময়টাতে আমি আপেলকে ফোন দিয়েছিলাম একটা কনফিডেন্স নিয়ে, যে মানুষের একটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকে যে আমি 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 তো দেখা গেল যে আবার নানান ধরনের প্রবলেম ফিল করতেছি, কিন্তু সেটা কাউকে বলতেও পারতেছি না। এখন আমাকে ট্রিটমেন্ট দিয়েছে, তো আমি চিকিৎসা টিকিৎসা নিয়ে বাসায় আসি। তো এর মধ্যে 6 মাস, আর এর মাঝখানে পড়াশোনার 12টা, পড়াশোনার 12টা মানসিক ভারসাম্যহীন থাকি দীর্ঘদিন। তারপর আমি ফিল করতেছি যে ছয় মাস ধরে আমি শুধু ঘুমাই, বাসায় ঘুমাই থাকি। তো 6 মাস পরে আমি দেখলাম আমার মাথার ভিতরে বিভিন্ন ধরনের প্রবলেম।
কিরকম?
এই মাথা জ্যাম, সর্দি লাগে, যে মাথা জ্যাম হয়ে থাকে, কথা আটকে আটকে আসে। তো তারপর বিভিন্ন একজন ডক্টর থেকে আরেকজন ডক্টরের কাছে শুধু গেলাম আসলাম। এক দেড় বছর ডাক্তাররা বুঝতেই পারে নাই যে আসলে সমস্যাটা কি। তো তারপরে একটা ডিপ্রেসিভ ড্রাগ দেওয়া হলো আমাকে, ওইটা খায়া আমি অনেকটা ইম্প্রুভ করি। তো ইম্প্রুভ করার পরে দেখা গেছে যে আবার আমার মধ্যে ভাঙচুর এবং মানুষকে মারপিট, গাড়ি গেলাস, এই সময় অশোভন আচরণ গুলো চলে আসে। আবার হাসপাতালে অ্যাডমিট, পাগলাগারদে
আপনাকে কি অ্যাডমিট করে
বাবা?
ওকে, ওখানে কি ধরনের এনভায়রনমেন্ট ছিল?
এনভায়রনমেন্ট, রোগীরা শুয়ে থাকতো আর ডাক্তার আসতো, দেখতো, ইঞ্জেকশন দিত।
যারা রোগী থাকতো ওরা কি পাগলের মতো আচরণ করতো?
না, ওরা তো ওইখানে একজন ডাক্তার আছে, বিধান চন্দ্র পোদ্দার, সহকারী অধ্যাপক, উনি যেই ট্রিটমেন্টটা আমাকে দিছে, তো এই বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত ডক্টর, যে মানসিক স্বাস্থ্য হাসপাতাল শেরবাংলা নগর, স্যার ওয়ালিউল আজম, উনি উনার ট্রিটমেন্টটা অ্যাভয়েড করে সম্পূর্ণ নতুন ট্রিটমেন্ট দিছে। উনার ট্রিটমেন্টটা ছিল ভুল।
আচ্ছা আচ্ছা,
তো এটা তো অত শত বুঝি না, কিভাবে বলবো।
আপনি শুধু বলেন আপনার সাথে সেই সময় কি আচরণ করা হতো, তাহলেই আমরা বুঝতে পারবো।
সেই সময় ওই যে ওষুধ খাওয়াইতো,
তিন বেলা
ওষুধ খাওয়াইতো, আর মাঝে প্রথম দিকে কয়েকটা ইঞ্জেকশন দিছিল।
আপনি তো সবসময় হাসপাতালেই থাকতেন, আপনার সাথে কথাবার্তা বলার জন্য, আপনার সাথে নর্মালি মেশার জন্য ডাক্তার বা নার্সরা কেউ কি আপনার সাথে মিশত?
না, নার্সরা সব ওষুধ দিয়ে চলে যেত।
আমি একটু এখানে এই কোশ্চেনগুলো কেন করছি, আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশের মানসিক হাসপাতালগুলোর অবস্থাটা আসলে কি। হাসি বারবার সময় থাকার কোনো দরকার নেই, আপনি রিল্যাক্সলি বলেন। হ্যাঁ, আপনাকে সময় দেওয়া হবে। ওকে, আমি একবার একটু নক করেছিলাম যে আসলে আপনার জন্য সময় তো বেশি নেই, ওদের কোনো বারবার ঘড়ি দেখছে। ওর কিছু আচরণগত সমস্যা আছে, যেটা আমি আমার সামনে বসে এতক্ষণ টের পেয়েছি। ও ভালো করে কারোর দিকে তাকাতে পারে না, এবং যেটা হচ্ছিল যে লুক দিয়ে ভালো করে স্মার্টলি কনফিডেন্টলি যে কথাগুলো বলবে সেটাও পারছে না। ও প্রচুর পরিমাণে পানি খাচ্ছে, একের পর এক পানি খাচ্ছে, এত পানি আসলে খাওয়ার কথা না। এবং ওর কথা বলতে গেলে আমরা যখন দেখি যে কেউ যদি খুব বেশি ড্রাঙ্ক হয়ে যায়, তাহলে জিহ্বাটা যেরকম ভারী হয়ে যায়, সেরকম ওর কথা বলতে গেলে ওর জিহ্বাটা ভারী হয়ে যাচ্ছে। এবং যেটা বলছিলাম যে মানসিক হাসপাতালগুলোর আসলে কি অবস্থা, কি ধরনের অ্যাটিটিউড তাদের সাথে করা হয়, সেটা আসলে তুলে আনার চেষ্টা করছিলাম। তোর সাথে যেটা করা হয়েছে সেটাই ও বলছে আর কি। ওকে, তাহলে আপনাকে ওষুধ দিয়ে যেত এবং জাস্ট তিন বেলা এসে ওষুধ দিয়ে যেত, ওটুকুই, এর বেশি কিছু আপনি পাননি?
না, ডাক্তার দেখতো।
ওই তো, ওকে, তারপর
ডাক্তার দেখে প্রেশার টেশার মাপত, তারপর কি অবস্থা আছে জিজ্ঞেস করতো, হিস্ট্রি লিখতো আর কি, যে আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, কোথায় নর্মালি কথাবার্তা বলি কিনা, এইগুলো জানতো আর কি। তো সেই থেকে যখন দ্বিতীয়বার আমি 11-র শেষে কি মাঝামাঝি প্রেসক্রিপশন আছে, দ্বিতীয়বার যখন পাগলাগড়ে ভর্তি হই, তো তারপরে থেকে চিকিৎসা তো চলতেছে, এখন পর্যন্ত চলতেছে, আর এটা এখনো শেষ হয়নি আর কি। আর আমার বাবা যেটা বলে যে তোমার অবস্থা আগে অনেক খারাপ ছিল, এখন তুমি ভালো আছো, কিন্তু আমি যেই কনফিডেন্সটা নিয়ে আমি আবেলকে সেই সময় ফোন করছিলাম, সেই মানুষ আর আমি আজকের মানুষ। জীবনে ওই সময়টাতে আমি সুস্থতা পাইছিলাম, তারপরে আর কোন সুস্থতা পাই।
আপনি কত সালে এটা ভর্তি হলেন বললেন? 2000?
এই তো 11-র শেষের দিকে।
তারপরে আপনি এখনো ওই ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছেন?
ওই বিধানচন্দ্র পোদ্দারের ট্রিটমেন্টটা নিতেছি না আমি, যে স্যার ওয়াজিউল আলম চৌধুরী,
ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছেন?
ওনার ট্রিটমেন্ট।
ওকে, এবং আমরা ওনার সাথে কথা বলতে চাইলে কি উনি আমাদের সাথে কথা বলবেন?
আশা করি বলবেন, কিন্তু ওনার নাম্বারটা তো, কন্ট্যাক্ট নাম্বারটা তো আমার নেই, তবে সংগ্রহ করার চেষ্টা করতে পারি।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে চেষ্টা করছি যে ওনার সাথে কথা বলা যায় কিনা। উনি যেহেতু কতদিন যাবত প্রায় লম্বা সময় ধরে আপনাকে ট্রিটমেন্ট করছেন, রাইট?
7-8 মাস।
7-8 মাস
ওনার আগে ছিলাম বিধান পোদ্দার, তারপর ডক্টর টিটু, মাহবুবুর রহমান, বিভিন্ন ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েছি, নিউরোলজিস্ট কে দেখানো হয়েছে, তারপর মেডিসিনে দেখানো হয়েছে, তারপর হাড়ের ডাক্তার দেখানো হয়েছে, বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, আর উনি ট্রিটমেন্ট করতেছেন 6-7 মাস তো হবে।
ওকে, গল্পের এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে এই গল্পের সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, সবচেয়ে ফাইনাল পার্টে আমরা কথা বলবো হচ্ছে হাসিবের সঙ্গে। বেশ কিছু প্রশ্ন রয়েছে আমার কাছ থেকে জানার জন্য, প্রশ্নের উত্তরগুলো কিভাবে বের হয় সেটাই এখন দেখার বিষয়। আমি একজন ডক্টর নই, কিন্তু আমার কিছু প্রশ্ন মনের মধ্যে এসছে ওর কাছ থেকে জানার জন্য, দেখুন ও উত্তরগুলো কিভাবে দেয়। আমরা গল্পের এই পার্টে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরেই ফিরে আসবো। আপনাদের সবাইকে একবার মনে করে দিচ্ছি, আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 90.2 এ। ছোট্ট একটা সংবাদের বিরতি, হাসিবের ছবি এবং হাসিবকে নিয়ে একটা রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন বা কোন প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। এখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। হাসিব রয়েছে আমার সাথে এবং হাসিব তার জীবনের গল্প বলছে আজকে। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 90.2। আর জি কিবরিয়া আপনার সঙ্গে আছে এবং লাখো শ্রোতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেশের বাইরে, এবং একই সাথে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি চিটাগং এবং কক্সবাজারের বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সাথে আমাদের এই পরিবারে যোগ দেওয়ার জন্য, এবিসি পরিবারে। আমরা হাসিবের জীবনের গল্প শুনছিলাম, হাসিবের জীবনের গল্পে আবারও ফিরে যাব। যাওয়ার আগে আপনি মনে করে দিচ্ছি হ্যালো 8920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার যা বলার আছে আপনি বলবেন, আপনার গল্প আমরা মনোযোগ দিয়ে শুনব এবং হ্যালো 8920 হটসিটে বসার সুযোগ করে দেব। আর একটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, ফেসবুকের মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে হাসিব, এবার বলেন, যেটা আমরা বলছিলাম যে আমাদের স্টোরি সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, আপনি বর্তমানে কি অবস্থায় আছেন? আমরা গল্পের একটু শেষ থেকে চলে এসেছি।
বর্তমানে আমি যে সমস্ত ও এর ফাঁকে একটা কথা, যেটা যে আমার পাগলামি বা ভাঙচুর বা মানুষের সাথে দুর্ব্যবহারের কারণে তো আমাকে ধীরে ধীরে ফ্যামিলি থেকে দূরে সরে যাই। আমি
আপনাকে সরিয়ে দেওয়া হয়?
সরিয়ে দেওয়া হয় তা ঠিক যায় না, কারণ আমি যদি মানুষের সাথে ফ্যামিলির সাথে দুর্ব্যবহার করি, পাগলামি করি কোনো মানুষের সাথে, তাহলে তো মানুষ আমার প্রতি বিরক্ত হবেই। তো কেন কি জন্য সেটা আমি বলতে পারবো না, আমার জানা নাই সেটা। যে আমার মা স্টেপ মাদার যেটা এবং আমার ছোট আমাদেরকে ছেড়ে চলে যায়,
এখনো তারা কি আপনার কাছ থেকে দূরেই আছেন?
হ্যাঁ।
আমার বাবার সম্পর্ক আছে তার সাথে?
না, আমার বাবা এবং ওদের সঙ্গে কোন সম্পর্ক নাই।
কি ডিভোর্স হয়ে গিয়েছে?
না।
তাহলে
ওরা থাকে সিনিয়র স্টাফ নার্স, তো নার্সের স্কোয়াটারে থাকে। আমার ছোট এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছে।
বাবার সাথে কোন ধরনের যাতায়াত বা সম্পর্ক নেই, ডিটাচড, এবং বাবা ডিভোর্সও দেননি মাকে, এরকম একটা?
হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন।
উনি কি পরবর্তীতে বিয়ে করেছেন?
না।
তো ওনাদের মধ্যে দূরত্বের পেছনে কারণটা কি আপনি?
এটা আমি জানি না ওনাদের মধ্যে দূরত্বের কারণ। এখন একটা ফ্যামিলিতে যদি 4টা সদস্য থাকে, এখন দুইজন যদি চিন্তা করি যে আমরা আর ওই দুইজন হলো ওরা, একসাথে নিচে এক ফ্যামিলিতে থাকতে গেলে তো আমরা আর ওরা এই শব্দগুলা মনে করা যায় না, মনে করলে একসাথে নিচে তারা থাকতে পারে না। এই বিষয়টা কি দাঁড়ায়?
এটাই ফিল করেছেন? আপনার বাবাও সেটাই ফিল করেছে, রাইট?
আমার বাবা কি ফিল করে সেটা আমি আজও জানি না, কারণ বাবার মেন্টালিটির সঙ্গে আমার মেন্টালিটির কোনো মিল নাই।
কিন্তু আপনি এটা ফিল করতেন যে আমরা বলতে আপনি আপনার বাবা আর ওরা বলতে ভদ্রমহিলা এবং ভদ্রমহিলার সন্তান?
এই পার্থক্যটা ওরা করত, আমি করি না।
ওরা করত? যে ছোটটা ছিল, ছোটটা কি আপনার বাবার ঔরসী নাকি ওনার আগের মেয়েটা?
না, বাবার ঔরসী।
ওকে, বর্তমান কন্ডিশনটা আমাকে বলেন। উনি তো ফ্যামিলি থেকে চলে গেল আপনার অত্যাচার সহ্য করতে না পেরে, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, তারপরে বর্তমান কন্ডিশনটা কি?
বর্তমান কন্ডিশন এখন তো মানসিক শারীরিক অবস্থার কারণে পড়াশোনা তো গোল্লায় গেছে। এখন আমি এমন একটা পর্যায়ে দাঁড়ায় আছি যে আমার যেহেতু শারীরিক ফিটনেসে ঘাটতি আছে, সেক্সুয়াল কিছু সমস্যা।
কি সমস্যা?
আগের চেয়ে শারীরিক ক্ষমতা মনে হচ্ছে কমে গেছে, কিন্তু ডাক্তাররা বলতেছে যে এটা বাড়বে কিন্তু সময় নেবে।
কমে গেছে বলতে আপনি বোঝাচ্ছেন আপনি পতিতালয়ে যাওয়া বন্ধ করলেন নাকি এখনো যাচ্ছেন?
না, বন্ধ করে দিয়েছি।
কেন বন্ধ করেছেন?
বন্ধ করে দিয়েছি যে এখন তো আমি পড়াশোনা করি না, চাকরি বাকরি বা ব্যবসা কোনো কিছুই করি না, আমি তো বেকার, আমার কাছে টাকা নেই।
To be honest, yeah. So, এটা একটা কারণ। আর আপনি বলছিলেন যে আপনার শারীরিক এক ধরনের অক্ষমতা দেখা দিয়েছে সেক্সুয়ালি, এটা কি?
আগে দেখা যেত যে আমি লং টাইম সেক্স করতে পারতাম, এখন সময়টা কমে আসছে, উত্তেজনাটা কমে আসছে, এরকম একটা ব্যাপার স্যাপার।
মানে আপনি নর্মাল না, সেক্স লাইফের ক্ষেত্রে আপনি নর্মাল না?
হ্যাঁ, এরকম মনে হচ্ছে আর কি, আমি পাচ্ছি না নর্মাল, নর্মাল পাচ্ছি না।
25 ইয়ার্স এজের একটা ছেলে, সুতরাং এই বয়সে আপনার ব্যাপারটা নর্মালি হওয়া উচিত ছিল, কিন্তু নর্মাল হচ্ছে না,
নর্মাল হচ্ছে না।
এটা কি আপনার শারীরিক অক্ষমতা নাকি মানসিক ভাবে আপনি, আপনার কি ফিল হয় যে আপনি মানসিক?
এটা ডাক্তাররা বলতে পারবে, আমি
আপনি জানেন না,
আমি জানি না, এটা ডাক্তারই বলতে পারবে। যেহেতু আমার
ডাক্তার কেউ কিছু বলেছে, ডাক্তার বলেছে যে লম্বা সময় নিয়ে ঠিক হয়ে যাবে?
হ্যাঁ, এরকমই বলে যে সময় লাগবে ঠিক হবে, কিন্তু আমি তো চিকিৎসা সেই 7 সালের পর থেকে করতেই আছি, এখানে ওখানে তো ট্রিটমেন্ট আমার চলতেছে।
ছোটবেলায় আপনার মা মারা গিয়েছিল, কত বছর বয়সে আপনার?
1 বছর 10 মাস।
কিভাবে মারা গিয়েছিল?
ব্লাড ক্যান্সার।
মা জিনিসটা আপনি ফিল করেন, মানে মাতৃত্ব বোধ বা মায়ের প্রতি যে ভালোবাসা, মা যে সন্তানকে অনেকখানি আঁকলে রাখে?
হ্যাঁ, ফিল করি, ছোটর প্রতি আমার মার যে ভালোবাসা সেটাকে দেখি ঈর্ষান্বিত হই, যে আমার আমার ক্ষেত্রেও তো এরকম হইতে পারত। কিন্তু ওই যে বললাম যে আমরা আর ওরা একটা শ্রেণী বিভেদ কাজ করে, সেই শ্রেণী বিভেদের কারণে হয়তো তারা আমার কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখে, কিন্তু আমি কখনো এইভাবে চিন্তা করি না, ওরা এই চিন্তাটা করে।
আপনার মাথায় কেউ কখনো আপনি ভুল করলে, আপনার মাথায় হাত বুলিয়ে কেউ আপনাকে কখনো বলেছে, কেউ আপনাকে বুকে জড়িয়ে ধরে বাবা বলে আদর করেছে, আপনি আমাকে একটু এই এই সিচুয়েশন?
না, এই ধরনের আদর বলতে যে জিনিস, সেই জিনিসটা আমার পাওয়া হয়নি। তবে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, তো বাবার ভালোবাসা, শুধুমাত্র বাবার ভালোবাসা নিয়েই আমি বেঁচে আছি এটা বলতে হয়। আর সোশ্যালি আমার অনেক প্রবলেম, যেহেতু আমি বারবার বেশ কয়েকবার টপ নিউজ হয়ে গেছি, যেগুলো বললাম, তো আমার এলাকার যে ফ্রেন্ডরা ছিল ওরা আমার সঙ্গে এক সময় ভালোভাবে চলতো, আড্ডা দিত, তো দেখা গেছে যে আমি একটা পর্যায়ে ওরা যতটুকু ম্যাচিউরিটি অর্জন করছে আমি ততটুকু ম্যাচিউরিটি অর্জন করতে পারি নাই, তো ওদের সঙ্গে আমার একটা পার্থক্য দেখা যায়। সম্প্রতি দেখা গেছে যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড সে বসে আছে, আমি গেলাম তাকে জিজ্ঞেস করবো যে কি রে তুই ভালো আছিস, তোকে তো অনেকদিন পর দেখলাম, তো ওর সাথের ছেলে উঠা আমার সাথে সংঘর্ষ বাজায় দিল, তুমুল সংঘর্ষ, একেবারে এমন সংঘর্ষ, তখন আমি তো কখনো মারামারি করি নাই, আমার তো এমনি কাপাকাপি অবস্থা, রাগান্বিত চোখে অবস্থা, তুই এখান থেকে চলে যা, তো ওর পাশের ছেলেটা উঠা মানে বিভিন্ন ধরনের মারামারি শুরু করেছে, তখন আমি অপমানিত বোধ করলাম, আমিও কয়েকটা লাগাইলাম, তারপরে এমন মার মারছে যে আমাকে হাসপাতালে অ্যাডমিট করতে হয়েছে। সেই প্রেসক্রিপশন সবকিছু চিকিৎসার ওইটা আছে, চোখে আঘাত পাই আমি, গলায় আঘাত পাই।
আপনার বর্তমান সময়ে কোন ধরনের কোন ড্রাগ আপনি নিচ্ছেন?
না, বর্তমান সময়ে আমি তেমন কোন ধরনের ড্রাগ নিতেছি না, তবে ওই যে ওই 2-1 বার ম্যাচে থাকাকালীন সময় ওই লাইফে একটু গাঁজা টাজা, তারপরে ডেক্সপ্রোটিন, এগুলা 2-1 বার হয়েছিল।
আচ্ছা, ওকে হাসিব, আপনার কাছে আমি ফিরবো, তবে এই পর্যায়ে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে অ্যাড্রেস করছি, হাসিবের জীবনটা আজকে যে পরিবেশে এরকম জায়গাটাতে এসছে, সবচেয়ে কাছের মানুষ যারা ছিলেন হাসিব, যাদেরকে নিয়ে এখানে কথা বলেছে, হাসিবের বাবা, হাসিবের সম্পর্কের মা এবং হাসিবের বন্ধু, তাদের কাছে হাসিব আসলে কেমন, শাকিল তাদের সাথে কথা বলেছিল, ওটা এখন শুনব যে শাকিল তাদের সাথে কথা বলে হাসিব সম্পর্কে কি জানতে পেরেছে তাদের কাছ থেকে, চলুন আমরা শুনি।
ময়মনসিংহের মাসকান্দা থেকে হাসিব যখন আমাদের হ্যালো 8920 তে ফোন করে, এরপরই আমরা তার সাথে যোগাযোগ করি। হাসিবের কথা থেকে আমরা জানতে পারি বন্ধুর প্ররোচনায় বিপদগামী হাসিব ছোটবেলা থেকে নিজেকে অন্য সবার চাইতে আলাদা বলে ভাবতে থাকে। বন্ধু হারা হাসিব যখন তার নানা অসুবিধার কথা আমাদেরকে জানায়, তখন তার সম্পর্কে আরো ভালোভাবে জানতে আমরা কথা বলি বর্তমান সময়ে হাসিবের একমাত্র বন্ধু রিফাতের সাথে। হাসিব সম্পর্কে রিফাত আমাদের বলল,
খারাপ কাজ করতো, খারাপ বন্ধুদের সাথে চলতো, তো আমি তার সাথে চলার পরে এমন কিছু তার ভিতরে পাইনি যে সে আগে দিকে আগে ছিল, কিন্তু এখন না, যেটা শুনছি যে তারা তার বাবা আর খারাপ ছিল, আমি ওইটাও তার ভিতরে পাইনি, সে আমার সাথে খুব ভালো আচরণ করে, সবসময় সে বাসার ভিতরে থাকে, তার বাবার সাথে তার মা কিছুটা ঝগড়া বিবাদ হইত আর কি, যার কারণে তার মা তাদেরকে ছেড়ে চলে গেছে। একটা ছেলে এইভাবে তার ফ্যামিলি কিছু ভুলের কারণে ধ্বংস হয়ে যেতেছে, এটা আমার কাছে খুব খারাপ লাগে।
রিফাতের কথায় বোঝা গেল হাসিবের সাথে অন্য মানুষ মেলামেশা খুবই কম, কাছের মানুষ খুঁজতে আমরা যোগাযোগ করি বহুদিন আগেই সংসার ছেড়ে চলে যাওয়া হাসিবের সৎ মায়ের সাথে। তিনি যা বললেন,
আপনি ডিজাইন কি করবেন, এর চিকিৎসার প্রয়োজনে লাগবে, আসলে মানসিক সমস্যা আছে, আপনি ডাক্তারদের সাথে যোগাযোগ করেন, আমি অনেকদিন ধরে থাকি না, তো তাই আমি জানি না, ওর বাবু এর সম্বন্ধে ভালো বলতে পারবো, আমি ওনার বাপের সাথে যোগাযোগ করবো।
হাসিবকে নিয়ে কোনো কথা বলার ইচ্ছে তার সৎ মায়ের নেই। এরপর আমরা যোগাযোগ করি নিঃসঙ্গ হাসিবের একমাত্র সাথী, তার জন্মদাতা পিতার সাথে। তার কাছে জানতে চাইলাম হাসিবের আচরণ সম্পর্কে।
ও তো আমার সাথে তেমন কোন খারাপ আচরণ করে না, তবে আমি ওর মাঝখানে যে জিনিসটা লক্ষ্য করছিলাম কিছু অস্বাভাবিক আচরণ। একা একটা ঘরে এক তার তিন মাস ছিল, যোগাযোগ করতো না। একটা একদিন আমার হাঁকা মার জোর করলো, আর তখন সে অস্বাভাবিক ফিরে এসেছে।
হাসিবের এই অস্বাভাবিক আচরণের বেশ কয়েকটি কারণ আমরা তার কাছ থেকে জানতে পারি। প্রথম কারণ হিসেবে তিনি বললেন,
ওর মার মৃত্যুর পর দেখলাম যে বিয়ে করার পর আমার ওয়াইফের একটু প্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু একচুয়াল কথা হলো কি ভাই, যে সবচেয়ে বড় জিনিস হল মা, মায়ের বিকল্প কেউ কোনোদিন পূরণ করতে পারে না, এটা একটা দুঃখ।
দ্বিতীয় কারণ হিসেবে তিনি উল্লেখ করলেন চারপাশের মানুষ এবং তাদের অশুভ আচরণকে।
কলেজে বা কোথাও একটা শখ খাইছে এরকম একটা কিছু আমি, সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে ও তো ওরকে তো আমি বড় করছি ধানমন্ডি এলাকায়, তারপরে মাইমিসিং আসার পরে একটু পল্লী এলাকা, পল্লী এলাকার মানুষ কিন্তু অতটা ভদ্র না যে আচরণ করে তার সাথে সে অ্যাডজাস্ট করতে পারতেছে না, এটা একটা বিষয়। ও হয়তো হচ্ছে ফালতু বিষয় নিয়ে মানুষ হাসাহাসি করে, কোনো বিষয় না, তারপরে ওকে দেখে মানুষ এটা দিয়ে টিকটারিমূলক ভাবে হাসছে, কিন্তু ওর মনে এগুলো একাবাদ করতে।
পরবর্তীতে কারণ হিসেবে কিছুটা ভুল চিকিৎসাও রয়েছে তার সন্দেহের তালিকায়।
আমার মনে হয় ভুল চিকিৎসা হয়েছে, কারণ ওই চিকিৎসা ঔষধ গুলা ওর ভিতরে প্রয়োগ করলে প্রতিক্রিয়াই দেখা দিচ্ছে, বমি হয়েছে, খেতে পারছে না, ঘুমাইতে পারছে না, মাথা লেগে হচ্ছে।
হাসিবের জন্য বর্তমানে তিনি যা যা করছেন তা হলো,
আমার তো জীবন আসলে নাই, এত অর্থ আর কিছু খরচ করছি, আজকে আমার বাসার যদি আপনি গান দেখতে পাবেন একটা চেয়ার পর্যন্ত নাই, আমি আমার ছেলেটা থেকে খরচ করছি, কিন্তু ও যদি ভালো হয় আমার দুঃখ লাগবে না, এটা আমার বংশের পদ্ধতি আর কেউ নাই।
একমাত্র সন্তানকে সুস্থ করতে তার সর্বস্ব বিলিয়ে দিতেও প্রস্তুত এই বাবা। তার কামনা,
দোয়া রাখবেন আমার জন্য, আল্লাহ তৌফিক দেয় এবং আমার ছেলেটাকে যেন ভালো করে আমি আমার জীবনের শেষ পর্যায়ে আমি খুব শান্তি শান্তিতে মরতে পারো।
বিপদগামী শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ সন্তানকে সুস্থ করে এই বাবা যেন সত্যি সুখী হন। টিম হ্যালো 8920 এর পক্ষ থেকে এই বাবা ও তার সন্তানের জন্য রইল আন্তরিক শুভকামনা।
ওকে, শাকিলের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জানলাম, কি বলবো, বলার কি বা আছে। আচ্ছা হাসিব, এখন আপনার সময় কাটে কিভাবে?
এখন তো আমি এমন একটা পর্যায়ে অবস্থান করতেছি যে আমি যদি বিয়ে করতে যাই এমন বা রিলেশন করতে যাই, অ্যাপ্লাই করতে যাই, তো সমস্যা হবে, তো কারণ আমি হয়তো সুস্থ হব কিন্তু সেটা অনেক লেটে, এখন হইতেছি না, এখন তো আমি সুস্থ হইতেছি না, কারণ মানসিক প্রবলেমটা মানুষের সারে অনেক আস্তে আস্তে, আর সেক্সুয়াল প্রবলেমটা সারতে কিছুটা সময় নেয়, কিন্তু এখন তো যেই এজ, এই এজে তো একা থাকাটা অত্যন্ত কঠিন, খুবই কঠিন ব্যাপার।
না আপনি কাটে কিভাবে সেটা তো আমরা জানি কঠিন, কিন্তু আপনি কি করেন সারাদিন?
সারাদিন আমি বাসায় থাকি, বিকালবেলা একটু হাঁটাচলা করতে বের হই,
একা একা
একাই। আর এখন যে আগে যে ইন্টারমিডিয়েট লাইফে এলাকায় যে আড্ডাটা দিতাম ওই আড্ডাটা এখন আর নাই।
আপনি নিশ্চয়ই ভালো কিছুর স্বপ্ন দেখেন ফর দ্য ফিউচার, দেখেন কি?
ভালো কিছু তো পড়াশোনা শেষ হয়ে গেলে মানুষের জীবনে ভালো কিছু বলতে তো আর থাকে না।
ওকে, আপনার জায়গা থেকে বলেন তো, আজকে আপনি যে জায়গাটায় আছেন আপনার লাইফটা এরকম না হতে পারতো, যদি আপনি কি কি জিনিস পেতেন?
যদি এখন আমি মনে করতেছি যে আমি তো ফ্রেশ না, এখন আমার মনে পড়ে অতীতে সেই ক্লাস ফোরে থাকা অবস্থায় যে জিনিসটা আমার ভিতরে ঢুকছিল, সেই জিনিসটা যদি আমার ভিতরে না ঢুকতো তাহলে আমি আর দুজন মানুষের মতো মানুষ হইতাম।
তার মানে ব্যাপারটা বলছেন যে ক্লাস ফোরে থাকা অবস্থায় কোন একজন বন্ধু আপনাকে যে পড়ন যে বইটা দিয়েছিল,
জি,
সেইটাই আপনার জীবনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে।
জি।
ওকে, আমরা গল্পের হাসিবের গল্পটা এখানেই শেষ করছি, কিন্তু গল্পের শেষে আমাদের কিছু বলার আছে। হাসিবের জীবনে যে ঘটনাটা ঘটেছে, এরকম ঘটনা আমাদের সমাজে আরো কারো ক্ষেত্রে ঘটে না, বা এই সময়ে বন্ধু বান্ধবদের কাছে ধরনের বই যায় না, বা ক্লাস থ্রি ফোরে পড়া অবস্থায় কেউ পড়নের স্পর্শে আসে না, বা এই ঘটনাটি একেবারেই কাকতালীয় ঘটনা হবে এটা বলা সম্ভব নয়, কারণ এরকম ঘটনা নিশ্চয়ই কোনো না কোনো বয়সে কোনো না কোনো সময় এটা ঘটে। কিন্তু প্রসঙ্গটা অন্য জায়গাতে, প্রসঙ্গটা হচ্ছে যে সময়টাতে ওর কাছে ছবিগুলো বা যে সময়টাতে ওর কাছে বইগুলো আসলো, আসার পর ও যেভাবে এটার দ্বারা মোটিভেটেড হলো, যেভাবে ওর মধ্যে এক ধরনের অপরাধ বোধ নিয়ে ও দিনের পর দিন সময়গুলো পার করলো, একটা মেয়েকে বোঝার জন্য যে রাইট অ্যাঙ্গেলের দরকার হয়, বা একটা শারীরিক সম্পর্ক বোঝার জন্য যে রাইট অ্যাঙ্গেলের দরকার হয়, সে রাইট অ্যাঙ্গেল থেকে সরে এসে সম্পূর্ণ রংলি লং টার্মে ও চলল, সেই জায়গাটায় ঠিক করে দেওয়ার মতো মানুষ ওর পরিবারে ছিল না, সেই জায়গাটায় ঠিক করে দেওয়ার মতো মানুষ ওর ফ্রেন্ডস লেভেলে কেউ ছিল না, সেই জায়গাটায় ওকে রাইট ওয়েতে চালানোর জন্য যে শিক্ষক বা যে প্যারেন্টাল গাইডেন্সের দরকার হয় সেই গাইডেন্সটা ওর ছিল না। আজকেও যে জায়গাটায় দাঁড়িয়ে আছে ও কিন্তু একের পর এক ভুল করেছে এবং ও বলছে আমি স্বীকার করেছি যে কাউকে একটা চিঠি দিয়েছি এবং চিঠির কারণে আমাকে এলাকা টপ সম্রাট বানিয়ে ফেলেছে, কোন একটা মেয়েকে আমি ফিল করেছি এবং সেটা হয়তো কিভাবে প্রেজেন্ট করা দরকার ছিল সেটা আমাকে সে ব্যাপারে কেউ হেল্প করেনি এবং সেই জিনিসটা করতে গিয়ে আমাকে এলাকায় দুর্নাম ছড়িয়ে গেছে। এবং ওর যখন এন্টারটেইনমেন্টের কোনো জায়গা ছিল না, ও এন্টারটেইনমেন্ট হিসেবে যেহেতু ওই যে মেয়ের ব্যাপারটা মাথার মধ্যে কাজ করত, ও একসময় পতিতালয়ে গিয়েছে এবং সব মেয়েদের সাথে ও মিশেছে, শারীরিক সম্পর্ক করেছে এবং একটা সময় ও নিজে ভেবেছে একটা মানুষ একটা সময় একটা গ্রিন সিগন্যাল আসলো জীবনে যে ও ক্লাসের যে মেয়েটাকে ও প্রথম ভালো লাগবে সে মেয়েটাকে ও প্রপোজ করতে চায়, ভালোবাসতে চায়। সে মেয়েটা একসময় তার সাথে ভনিতা করলো বা একটা ফান করলো এবং ফান করার পর ও পুরোপুরি একটা ভালো লাইফ থেকে ও পুরোপুরি ডিটাচড হয়ে পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, ওকে পাগলাগারদে পাঠানো হলো। এবং এই যে গাইডেন্সের ব্যাপার, এই যে আদর স্পর্শ দিয়ে বড় করার একটা ব্যাপার, সেই জায়গাটা একটা বিশাল ল্যাক আজকে সোসাইটিতে। 25 বছরের যে হাসিবকে উপহার দিয়েছে, সেই হাসিব অন্য জায়গায় থাকতে পারত যদি এই ঘটনাগুলো না ঘটত। কিংবা আমরা বলতে পারি এইভাবে যে এই ঘটনাগুলো ঘটেছে ঠিকই, কিন্তু তার পাশে যদি মমতাময়ী হাত নিয়ে কেউ একজন উপস্থিত থাকত এবং কেউ যদি তাকে প্রতি মুহূর্তে বোঝাত যে বাবা এটা এরকম না, এটা আসলে এই জিনিস, তুমি যেটা বুঝছো সেটা আসলে এরকম না, এটাতে ভয়ের কিছু নেই কিংবা এটাকে অপরাধ বোধ হিসেবে নেওয়ার কিছু নেই, এটা আসলে বাস্তব জীবনে এরকম জিনিস, এই যে মমতাময়ীর হাত কিংবা এই যে আদর দিয়ে বোঝানোর যে হাত, যে স্পর্শটা, সেটা যদি তার জীবনে থাকত তাহলে আজকে যে 25 বছরের যে হাসিব, যে হাসিব নিজেকে সুস্থ মানুষ মনে করে না, যে হাসিব একটা ছেলের সামনে সে সাধারণভাবে মিশতে পারে না, সেই হাসিবকে আমরা এভাবে পেতাম না। হয়তো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হয়তো সোসাইটিতে কন্ট্রিবিউট করার মতো অনেক বড় মাপের একজন বুদ্ধিমান একজন মানুষ হিসেবে তাকে আমরা পেতাম। আমি হাসিব যেটা শুনেছি আপনার সম্পর্কে, শাকিল তো আপনার সঙ্গে পুরো ব্যাপারটা ডিল করেছে, কথা বলেছে আপনার সঙ্গে, পুরো স্টোরিটা আমাকে শুনেছে, তারপরে আপনাকে আমরা নিয়ে এসেছি হ্যালো 8920-তে। আমি শাকিলের কাছ থেকে যেটা শুনেছি যে একটা ছেলের সামনে আপনি ইজি হতে পারেন না, কেন এই ফিল্ডটা আপনার কি হয় সেই সময়? যেমন আপনিও আমার সামনে ইজি হতে পারেননি, অনেকক্ষণ ধরে আপনি চুপ করেছিলেন, পানি খেয়েছেন, বারবার ইন্টারাপ্ট হয়েছে গল্পগুলো, প্রথম দিকে আপনি বলেছেন যে আপনি গল্পগুলো বলবেন এবং শেষের দিকে গিয়ে যখন আমি প্রশ্ন করেছি আপনাকে তখন আপনি পাশ কাটিয়ে গিয়েছেন এবং অনেক গল্প আপনি আনতে পারেননি ঠিক মতো। এই যে ব্যাড ফিলটা হয় একটা ছেলের সামনে ইজি হতে পারেন না, আপনি কি ফিল হয় আপনার?
এটা আমি নিজেও বুঝতে পারি না, আমার সবকিছু চালচলন বিকৃত হয়ে যায়, মানে অটোমেটিক বিকৃত হয়ে যায়। এটা আমি চেষ্টা করার পরেও এটা আমি ঠিক থাকতে পারি না, অন্য কোনো কিছু ফিল হয় না, আমি কি যেন একটা ফিল হয়।
আপনার কি মনে হয় যে একটা ছেলে
চেহারা, ছেলে হোক বা মেয়ে হোক, চেহারা বিকৃত হয়ে যাচ্ছে,
নিজে থেকে ফিল আপনার চেহারা,
আমি কারোর দিকে ভালো করে তাকায় থাকতে পারতেছি না, এরকম মানে হাজার চেষ্টা করে আমি কারোর দিকে ভালো করে তাকায় থাকতে পারি না,
আপনার নিজে থেকে ফিল হয় আপনার চেহারা বিকৃত হয়ে যাচ্ছে।
হ্যাঁ, এরকম একটা ফিল হয়, মুখে মুচকি হাসি ফুটে উঠতেছে, এই জাতীয় কিছু প্রবলেম,
মানে আপনাকে যে দেখছে তার মুখে মুচকি হাসি ফুটে উঠতেছে, আপনাকে টিটকারি করতেছে, এরকম কিছু
না, টিটকারি করতেছে তা মনে হয় না,
আপনার মুখে মুচকি হাসি ফুটে উঠতেছে এরকম,
এটা আমি ছড়ায় নর্মাল চেহারাটা করতে পারতেছি না। তো আমি এখানে একটা জোক করতে চাই যদি সম্ভব হয়।
জি প্লিজ।
যে সেই সুইটিকে নিয়ে লেখা আমার একটা কবিতা আছে, আগে বলবো?
বলেন বলেন।
হ্যাঁ, আমি ঝড়, অনন্ত অস্তিত্ব, বিষণ্ন নদ, আমি প্রেম, বাঁধানো ছবির প্রেম, তোমাকে খুঁজছি কোথায় তুমি, ফার্স্ট ইয়ারের মেয়ে, তোমার জন্য বিষণ্ন উন্মাদ আমি, তোমার জন্য সজ্জিত সুন্দর মা ভূমি। ছোট্ট করে
থ্যাংক ইউ। আমরা গল্পের এই পর্যায়ে একজন সাইকোলজিস্ট আমরা বলেছিলাম যে আমাদের পুরো গল্পটা শুনবেন, পুরো গল্পটা সে শুনেছে, চলুন আমরা তার সঙ্গে কথা বলি। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি ডক্টর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনি এতক্ষণ ধরে হ্যালো 8920-তে হাসিবের গল্পটা আপনি শুনলেন, আপনার কি বলার আছে?
জি, আমার গল্পটা শোনার পর মনে হচ্ছে অনেকগুলি ব্যাপার ব্যাপারে অনেকের, বিশেষ করে মা বাবাদের বা মুরব্বীদের, গার্জিয়ানদের স্মরণ করা বা মনে রাখা প্রয়োজন। সেটা হচ্ছে এই যে আমাদের শিশুরা বা আমরা যারা মানুষ হই, আমরা কিন্তু একটা পরিবেশের ভিতর দিয়ে মানুষ হই।
জি।
সেই পরিবেশটা যদি সুন্দর না হয়, সেই পরিবেশটা যদি সুগঠিত না হয়, গঠনমূলক না হয়, তাহলে শিশুর বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ, যৌন বিকাশ, আবেগগত বিকাশ, শারীরিক বিকাশ, বিকাশ সাংস্কৃতিক বিকাশ, সব বিকাশই বাধাগ্রস্ত হয় এবং বিপদগামী হয়।
এটা
একটা ভালো উদাহরণ, হাসিব এটা একটা ভালো উদাহরণ।
আচ্ছা, একটা জিনিস আমরা এখানে দেখলাম তাজুল ইসলাম, যে হাসিব ক্লাস ফোরে পড়া অবস্থায় তার কোন এক সহপাঠী তাকে একটা পর্ন বা সেক্সের একটা বই হাতে তুলে দেয় এবং হাতে তুলে দেবার পরে তার একটা বিপদগামিতার যে জীবন সেটা শুরু হলো। এবং আমরা শেষের দিকে যে প্রশ্নটা করেছিলাম সেখানে কিন্তু সে বলেছিল যে আমার ওই পর্ন বইটা যদি আমার হাতে না আসতো তাহলে হয়তো আমার জীবনটা একটু হলেও অন্যরকম হতে পারত। এটা যে শুধুমাত্র হাসিবের ক্ষেত্রে ঘটে তা কিন্তু না, বাংলাদেশের সামাজিক যে প্রেক্ষাপট বা পারিবারিক যেখানে যে রকমের প্রেক্ষাপট আমরা দেখি সেখানে কিন্তু অনেক ছোট বয়সেই এই যে সেক্সুয়াল যে ব্যাপারগুলো এগুলো অনেক সময় অনেকেই জেনে যায়, বাচ্চারা অনেক সময় জেনে যায়, সেক্ষেত্রে বিপদগামী হওয়ার একটা বড় ধরনের সুযোগ থাকে। এখানে পরিবার কি ধরনের রোল প্লে করতে পারে?
আমরা মনে করি আর কি যে আমাদের শিশুদেরকে নিরাপদ রাখতে হবে, নৈতিকতার দিক থেকে ভালো রাখতে হবে, সেজন্যই আমাদের মা বাবারা উদ্দেশ্য নিয়ে এই কাজটা হয়তো করেন যে ছেলে মেয়েদেরকে অল্প বয়সে যৌনতা বিষয়ক কোন ব্যাপারে যাতে রাখতে না পারে সেই ব্যাপারে তারা বেশি প্রতিরক্ষা ব্যবস্থা করে থাকে। যে মনোবিজ্ঞানে কতগুলি ধাপ আছে আমরা যে বের হয়ে আসি, প্রথম ধাপ হচ্ছে যে আমাদের বেসিক যে প্রাইমারি নিড সেগুলি আমরা পূরণ করি, যেমন খাওয়া দাওয়া এবং সবচেয়ে বেশি এর সঙ্গে যৌনতা, এই নিডগুলি আগে পূরণ হতে হয়। এরপরে হয় নিরাপত্তা নিড, এরপরে পূরণ হতে হয় ভালোবাসা বা সম্মান শ্রদ্ধা পাওয়া, এরপর আরো এইভাবে দাঁতটা ভেঙে যায়। তার মানে হচ্ছে অতি শৈশব থেকে প্রাথমিক দিক থেকে আমাদের বেসিক নিড যে প্রাথমিক নিডগুলি এই নিডগুলি পূরণ হতে হয়। এই নিডগুলির ভিতর কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, এর মধ্যে একটাই হচ্ছে যৌনতা বিষয়ক। আমরা স্বীকার করি আর বা না করি, আমাদের ছেলেদের একটা গবেষণা দেখা গেছে, আপনি স্টিনসের নাম শুনছেন, যৌনতা বিষয়ক উনি খুব সবচেয়ে পৃথিবীতে বিখ্যাত, উনি জরিপ করে দেখেছেন যে শতকরা 70% ছেলে মেয়ে শৈশবে তারা সেক্স প্লে করত, যৌন খেলা খেলতো যেটাকে বলি সেটা করত, সে অভিজ্ঞতার কথা তারা বলে। হ্যাঁ, এবং যৌনতার বিকাশ কিন্তু অন্যান্য বিকাশের মতন ছোটকাল থেকে হয়ে থাকে। অতএব এই বিকাশটা যদি সুন্দর করতে চাই, গঠনমূলক করতে চাই, তাহলে এখানে এদেরকে অন্ধকারে না রেখে বা এদেরকে নির্দেশিত হতে পারে এরকম সুযোগ না রেখে আমাদেরই উচিত হবে, মা বাবা হিসাবে আমাদের উচিত হবে বা সমাজ হিসাবে আমাদের উচিত হবে শিক্ষা কারিকুলামে সেক্স এডুকেশন হিসাবে জিনিসটাকে ইন্ট্রোডিউস করে দেওয়া। সেটা হচ্ছে যে স্বাভাবিক যৌনতা কাকে বলে, হ্যাঁ যৌনতার বিকাশগুলি কি, হ্যাঁ যৌনতার বিকাশগুলি কিভাবে হয়, হ্যাঁ এবং এবং একটা আরেকটা স্টাডির কথা আমরা আপনাকে একটু বলি। আমি একটা ক্যাম্প বিদেশে, আমাদের দেশে তো কোনো যৌনশিক্ষা নাই, কিন্তু উন্নত দেশে যে যৌনশিক্ষা আছে সেই সেক্স এডুকেশন বইয়ের 40টি এডুকেশন তিনি রিভিউ করে দেখেছেন যে সেখানেও যৌনশিক্ষার মধ্যে কিছুটা ঘাটতি আছে। যেমন সেখানে যৌনশিক্ষা দেওয়া হয় সাধারণত যৌনতার বিপজ্জনক দিকের উপর জোর দেওয়া হয়, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, যৌনবাহিত রোগ কি হবে, এই সমস্ত জিনিস। কিন্তু যৌনতার যে স্বাভাবিক ব্যাপারগুলো আছে, যৌন আনন্দ, মৈত্রী, সমকামিতা, এই বিষয়গুলো সেখানেও এড়িয়ে যাওয়া হয়। কিন্তু এই জিনিসগুলি খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের মনস্তাত্ত্বিক গঠনের ভিতরেই যৌন আকাঙ্ক্ষা থাকবে, যৌন বিকাশ হতে থাকবে। এখন আমরা যদি এই ব্যাপারে সঠিক এবং ধ্যান ধারণা নিয়ে গড়ে না পারি, তাহলে কতগুলি ভুল ধারণা নিয়ে গড়ে উঠবে, যেটা আপনি হাসিবের গল্পে বলতে চাচ্ছেন।
হাসিবের গল্পে সেটা বের হয়েছে। আমি আরেকটু শেষে জানতে চাই যে যিনি বিপদগামী এখনো হননি তার জন্য তো আমরা এতক্ষণ কথা বললাম, কিন্তু যিনি বিপদগামী হয়েছেন এবং পরিবার এটা জানে যে আমার ছেলে কিংবা আমার সন্তান এখন সেক্সুয়ালি বিপদগামী, তাকে কিভাবে স্কুলিং করে তার সাথে কি ধরনের আচরণ করে তাকে সঠিক পথে নিয়ে আসা উচিত বলে আপনি মনে করেন?
এটা এটা একটা ভালো প্রশ্ন। যেহেতু একবার যদি অল্প বয়সে, বিশেষ করে শিশু বয়সে এবং কৈশোরে যদি যৌনতার ক্ষেত্রে বিপদগামী পথে চলে যায়, তাহলে কিন্তু সে সত্যি সত্যি খারাপ হতে চলে যায় এবং সেটা খুবই কষ্ট পরিবার ওই ব্যক্তির জন্য, যেমন এটা বিপদগামিতা, এটা সমাজের জন্য বিপজ্জনক। তবে এই ক্ষেত্রে এটা উদাহরণ আমাদের মাদকাসক্তির মতন বা অপরাধের মতন, মানে অল্প বয়সে শিশু কিশোররা যেমন মাদকাসক্তিতে চলে বিপদে চলে যায়, অপরাধের জগতে চলে যায়, ঠিক যৌনতার ব্যাপারেও তারা বিপদগামী হয়ে পড়তে পারে। যৌনতা জিনিসটি একই দৃষ্টির সঙ্গে দেখতে হবে, তাদের খুবই আবাদী, হ্যাঁ তাদেরকে ভাবতে হবে যে তারা আমাদেরই ভুলের কারণে, আমাদের এই মিস গাইডেন্সের কারণে বা আমাদের অবহেলার কারণে, হ্যাঁ তারা এই বিপদগামী বা অন্ধকার জগতে ভুল পথে চলে গেছে। অর্থাৎ তাদেরকে সেখানে ফিরিয়ে আনতে হলে তাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার প্রয়োজনে তাদের সঙ্গে প্রথমে সহমর্মী হতে হবে, তাদের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে এবং তাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তাদেরকে শুধু অপবাদ দিয়ে বা মারধর করে বা শাস্তি দিয়ে কিন্তু এখান থেকে নিবৃত্ত করা যাবে না, তাদেরকে ভালো করে বুঝতে হবে, ভালোবাসা দিতে হবে, তারপরে তারা নিজেরাই কিন্তু অনেকটা বুঝে যে এটা খারাপ, কিন্তু খারাপ পথ থেকে ফিরে আসাটা একটু কঠিন, কারণ শৈশব এবং কৈশোরে যে অভ্যাস গড়ে ওঠে সেই অভ্যাসটা খুব দৃঢ় হয়ে যায় এবং এটা থেকে ফিরে আসা একটু কঠিন। সেই কঠিন কাজটা থেকে ফিরে আনতে হলে ধৈর্য, যে দক্ষতা আছে এবং যে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি দরকার আছে সেগুলো কিন্তু অভিভাবকদেরকে একটু প্রফেশনাল লোকদের কাছ থেকে কিছুটা জেনে নিতে হবে। তবে প্রাথমিক যে দায়িত্ব সেটা হচ্ছে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করা, তার সঙ্গে তাকে খারাপ না জেনে বা তাকে শাস্তি না দিয়ে তাকে ভালোবাসা দিয়ে তার উদ্বুদ্ধ করতে চেষ্টা করা যে এটা খারাপ কাজ, এবং তখন তাকে আরো শুভ কাজ ভালো কাজ এদিকে উদ্বুদ্ধ করে এবং যে সমস্ত পরিবেশ বা যে সমস্ত লোকের কাছ থেকে সে এগুলি এই ব্যাপারে আরো উৎসব সেখান থেকে দূরে সরিয়ে রাখা এবং
সর্বোপরি তার সাথে আরো বেশি বেশি ভালো ব্যবহার করা এবং একের সাথে বন্ধুর মতো আচরণ করা।
অবশ্যই কিন্তু কখনো কখনো এটা এত সহজ নয়, তখন কিন্তু কিছু ক্ষেত্রে অন্তত প্রফেশনাল লোকদের ক্ষেত্রে
সাইকিয়াট্রিস্ট যারা রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নেয়। জি ডক্টর তাজুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি হ্যালো 8920 কে সময় দিয়েছেন এবং পুরো গল্পটা আপনি মনোযোগ দিয়ে শুনেছেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
হাসিবের জীবনের গল্পটা এখানেই শেষ হচ্ছে, শুধু যাওয়ার বেলা একটা প্রার্থনা থাকছে যে হাসিবের মতো জীবন যেন কোন শিশুর এবং একই সাথে হাসিবের মতো কৈশোর কিংবা যৌবনের যে সময়টা সেটা যেন কারণ না হয়। এই সমাজে বসবাসকারী মানুষের সমাজের প্রয়োজন রয়েছে, পরিবারের প্রয়োজন রয়েছে, চারপাশের বন্ধুবান্ধবের প্রয়োজন রয়েছে, যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা যেন সে পায়, সে যেন সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশটা যেন পায়। আমরা এই প্রার্থনা জানিয়ে এবং এই শুভাশিস সবার প্রতি জানিয়ে হ্যালো 8920 হাসিবের গল্পটা আমরা শেষ করছি। যাবার বেলায় আপনাকে মনে করিয়ে দিচ্ছি একটু পরে আমরা গত সপ্তাহের গল্প এবং তার ফিডব্যাক নিয়ে ফিরে আসব। আপনি শুনছেন হ্যালো 8920, আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। আর আপনি চাইলে ফেসবুকে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন।
কোন গভীরে ডুবছিলে কোন সে মোহনায়, যাই সীমানা যাই পেরিয়ে তোমার আঙ্গিনায়, কোন গভীরে ডুবছিলে কোন সে মোহনায়, যাই সীমানা যাই পেরিয়ে তোমার আঙ্গিনায়, চোখের পলক চোখে ঘুমকি একটা, আমি তীরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর, আমি তীরে পেতে চাই সাত সুখের সমুদ্র, আমি তীরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর, আমি তীরে পেতে চাই সাত সুখের সমুদ্র, শুধু একটি বার একটি বার তুমি বৃষ্টি ধরাও তীরে চাও, শুধু একটি বার একটি বার তুমি সব দৌড়াও তীরে চাও, আমার সুরের সাথে তোমার সুর মেলা সুর মেলা, আমি তীরে পেতে চাই সে বৃষ্টি ভেজা সুর, আমি তীরে পেতে চাই সাত সুখের সমুদ্র, আমি তীরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর, আমি তীরে পেতে চাই সাত সুখের সমুদ্র।
হ্যালো 8920,
হ্যালো 8920 তে আরো একবার স্বাগত। একটা বেজে 33 মিনিট হচ্ছে সময়, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আর জি কেপ্রিয়া এবং শাকিল সাফরিন আপনার সঙ্গে রয়েছি, আর অনেক অনেক খুদেবার্তা ঠিক বলা যাবে না, এটা আসলে ফেসবুকের বার্তা আমরা বলতে পারি, অনেক অনেক ফেসবুক বার্তা রয়েছে, এবং যারা ফেসবুকে স্ট্যাটাস এতক্ষণ প্রশ্ন করেছেন, বিভিন্ন জায়গায় কমেন্টস করেছেন, সেখান থেকে কিছু হাসিবের জন্য পড়তে চাই। সোহেব রহমান আমাদেরকে লিখেছেন শিরাম কাহিনী, যাই হোক সেরকম কাহিনী ভাই। নির্ভীক হাসিব ভাই কি খবর, কি অকপটে সবকিছু বলে যাচ্ছেন। শাকিল খান লিখেছে সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ। অসৎসঙ্গ সৎসঙ্গ বোঝার জন্য আসলে যে বয়সটা দরকার হয় বা যে গাইডেন্সটা দরকার হয় সেটাও কিন্তু ছিল না। হামিদুল হাসান লিখেছে তার যে কি সমস্যা সেটা নিজেও সে জানে না। মহসিন মামুন লিখেছে কিবরিয়া ভাই হাসিব জীবনে অনেক বড় ভুল করেছে, যেখানে সে ক্লাস ফোরে পড়ে। ক্লাস ফোরে পড়ার একটা বাচ্চা ভুল করতেই পারে, কিন্তু সেই ভুলটা শোধরানোর জন্য যাদের দায়িত্ব ছিল তারা কি সে দায়িত্বটা পালন করেছে। আব্দুল আলী লিখেছে হাসিব ভাই আপনার জীবনের গল্প থেকে আমি শিক্ষা গ্রহণ করব। ফার্মেসিস্ট ফজলু লিখেছে হাসিব ভাই আপনার পরবর্তী জীবন সাফল্য মণ্ডিত হোক। মহসিন মামুন লিখেছে কিবরিয়া ভাই হাসিবের গল্পটা খুবই কষ্টের এবং ভুলের। ফরহান আরিফ লিখেছে না হাসিব ভাই একটা ওকে ভাই একটা ক্রেডিট আপনার কজ, কজন পারে নিজের সিক্রেট কথাগুলো শেয়ার করতে। আর স্বপ্নময়ী পিঙ্কি লিখেছে হাসিব ভাই আপনার দোষ নেই, দোষ আপনার বাবার, কজ ওনার উচিত ছিল আপনার টিনেজ তা আপনার পাশে থাকা, বাট তা উনি করেননি, অ্যান্ড আপনার ফ্রেন্ডরাও আপনাকে যথেষ্ট রং সাইডে ইনভলভ করেছে। শাওন আল মুজাহিদ আমাদেরকে লিখেছেন আপনার ফ্যামিলির ফ্রেন্ডস ওনার পাশের মানুষদের টেক কেয়ারটা খুব দরকার ছিল, খুবই দরকার ছিল। মোহাম্মদ রিপন শরীফ লিখেছেন হাসিব আই এম সেম টু ইউ, আমিও ছোটবেলা থেকেই এই বাজে কাজ করছি, এবং যে কোনো মেয়ের পিকচার এবং বয়ফ্রেন্ড মুভি দেখলে বা আমি এই কাজটা করে থাকি, প্লিজ সেভ মি। রিপন শরীফ আমি জানি না আপনার বয়সটা কত, আপনি একটা ডাক্তারের পরামর্শ নিতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি খারাপ কাজ করছেন, আমি যতদূর জানি ডাক্তার আপনাকে ভালো পরামর্শ দিবেন, এবং এটাকে যে কোনো খারাপ কাজ নিজে থেকে একটা জিনিস অ্যাজিউম করে নেবার আগে, যেহেতু ব্যাপারটা শারীরিক এবং ডাক্তারের এখানে কিছু বলার আছে, সুতরাং ডাক্তারের পরামর্শ নিন, একটা যেটা আপনি জানছেন যে খারাপ সেটা আসলে খারাপ নাও হতে পারে। জাকারিয়া জাহিদ লিখেছে সবশেষে বলবো ভালো একটা সাপোর্টের অভাবে হাসিবের এই অবস্থা, সো হাসিবের জন্য শুভকামনা। শাহনাজ খানও আমাদেরকে লিখেছে কি আর বলবো, বেস্ট অফ লাক হাসিব ভাইয়া, নিজেকে শক্ত করুন, সবার সাথে ফ্রি হওয়ার জন্য ট্রাই করেন। লাভ ডক্টর আমাদেরকে লিখেছে এখানে আমরা যৌনশিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করি, সে যদি সঠিক শিক্ষা পেত তাহলে তার আজকে এই অবস্থা হতো না, এছাড়াও আশেপাশের মানুষদের দায় এখানে আছে, অনেক ধন্যবাদ। মাহমুদ রিয়েল আমাদেরকে লিখেছে দোয়া করি কিবরিয়া ভাই হাসিবের বাকিটা জীবন আনন্দে কাটুক, আল্লাহ তোমার সহায় হোক, ভালো থাকো, তুমি অনেক অনেক শুভকামনা রইল। ওকে, মোহাম্মদ হৃদয় আহমেদ রবি লিখেছে আমার মনে হয় হাসিবের ট্রিটমেন্টের পাশাপাশি তার সবচেয়ে কাছের মানুষদের এগিয়ে আসা উচিত, তাকে সুস্থ করতে হলে ভালোবাসার কোন বিকল্প নেই। আমরা আসলে হাসিবকে এনে যে হাসিবকে এখানে সুস্থ করতে চেয়েছি আমাদের উদ্দেশ্য কিন্তু সেটা না। আমাদের হ্যালো 8920 উদ্দেশ্য হচ্ছে যে হাসিবের মতো বিপদগামী হতে পারেন যে কেউ, বাংলাদেশের একটা যে একটা সামাজিক প্রেক্ষাপটে আমরা বলতে পারি, বারবারই বলছিলাম গল্পের মধ্যে যে হাসিবের ক্ষেত্রে যেরকমটা হয়েছে সেরকম অনেক অগণিত শিশুদের ক্ষেত্রে এরকম হচ্ছে, কিন্তু হওয়ার পরে
পারিবারিক যে আচরণটা তাদের জন্য দরকার হয়, যে সাপোর্টটা দরকার হয়, যে অনেক অনেক শিশুই আছে এসে বাবা মাকে জিজ্ঞেস করে যে মা এটা কি, সেটা হয়তো সেক্সুয়াল কোনো ব্যাপার, এবং মা কিংবা বাবা সেই সময় শিশুর সাথে যে আচরণটা করেন দেখা গেল গালে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, কিংবা দেখা গেল এত জোরে ধমক দিয়ে দিয়েছে, যেটা শোনার পরে শিশুরা তো কিছু বুঝতেই পারে না, তার একটা অদম্য আগ্রহ তৈরি হয় এবং তার সম্পর্কে সেই জিনিসের সম্পর্কে একটা খুব বাজে ধারণা নিয়ে এসে বড় হয়। আমাদের এখানে সাইকিয়াট্রিস্ট যিনি ছিলেন ডক্টর তাজুল ইসলাম খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে আজকের এই হ্যালো 8920 প্রচার করবার মূল উদ্দেশ্যটা ছিল এটাই যে আমাদের মানে আমাদের শরীরের ক্ষুধার মতোই যে প্রয়োজনীয় জিনিসটা, সেই জিনিসটাকে যেন ভুল গাইডেড দিয়ে মিসগাইডেড করে একজন মানুষকে বড় না করা হয়, এবং বড় করলে তার ফসলটা যে কি হতে পারে সেটার ফসল আজকে আমরা একজনকে হাজির করেছিলাম এখানে, সে হচ্ছে হাসিব। আমরা হাসিবের জন্য অবশ্যই শুভকামনা জানাবো এবং একই সাথে শুভকামনা থাকবে তাদের প্রতি যারা এভাবে বড় হচ্ছেন কিংবা বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা হ্যালো 8920 তে গত পর্বে মিস্টার আব্দুল সাত্তারকে নিয়ে এসেছিলাম, আমরা খুব গর্ব করে বলেছিলাম যে আব্দুল সাত্তার হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশকে অনেক 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 উঁচুতে তুলে ধরবার জন্য বিশ্ব ভ্রমণ করতে চান। তার গল্প প্রচার হওয়ার পরে সাধারণ জনগণের ফিডব্যাকটা কি ছিল চলুন আমরা একটু শুনি ফোন কল থেকে, খুবই অল্প কিছু প্রচার করছি আমরা, এবং একই সাথে আপনাকে আরো একবার মনে করে দিচ্ছি হাসিবকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস এবং হাসিবের একটি স্টুডিও পিকচার মানে ছবি আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন, কোন কমেন্টস করার থাকলে কমেন্টস করতে পারেন, হাসিবের সংগ্রহে সেগুলো থাকবে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাওয়ার পরে আপনি যদি হ্যালো 8920 এর মেম্বার হতে চান তাহলে পেজটিতে লাইক দেবেন।
হ্যালো 8920,
আমি বিলাসি মিরপুর শাহরাপাড়া থেকে। সাত্তার আঙ্কেলের কথা শুনে আসলে আমার অনেক খারাপ লাগলো, এমন একটা মানুষ যে আমাদের বাংলাদেশে যে এরকম স্বপ্ন দেখছে আসলে আমরা অনেক গর্বিত, এমন একটা বাংলাদেশে যে আছে সাত্তার আঙ্কেল সমস্যা থেকেও বাংলাদেশে অনেক কষ্ট ফিরে এসেছে, সেই জায়গায় আমরা বাংলাদেশের কেমন মানুষ যে আমাদের সরকারি স্তর যে এটা কোনো কেয়ার নিতেছে না, এটা আমরা সবাই মিলে শেয়ার করে যে যার যতটুক মানে সমস্ত কাছে আমরা সাত্তার আঙ্কেলের আমরা সাহায্য করবো, ঠিক আছে।
আমার নাম ইমরান, আমার মোবাইল নাম্বার, আমি সত্তর ভাইকে একটা কথা বলতে চাই যে বাংলাদেশের নিয়ম পছন্দ রাখছে একজন মুক্তিযোদ্ধা, আমি মনে করি যে এই মুক্তিযোদ্ধার আমাদের সর্বপ্রতি মানুষের দরকার যায় এই সারা পৃথিবীটাকে কেনার জন্য, বাংলাদেশ থেকে কেনার জন্য, তার জন্য একটা বিনা পয়সা একবারে সমস্ত কিছু মাফ করে দেওয়ার জন্য, এবং তার গাড়িটা যেন রোডে চলার অনুমতি পায় আমি সে দোয়া করি, এবং আমি আশা করি যে সত্তর ভাই জানি সারা পৃথিবীর মানুষের জায়গা জানাতে পারে।
আমার নাম রাকিব, আমার ছেলে নাম, আমি ভাইয়াকে বলতে চাই যে ভাইয়া যে এত কষ্ট করছে কিন্তু নিজের দেশে আসি এই যে কষ্টতে বাইরে গেল, আমি দোয়া করি ভাইয়া আগাই যাক, আমি ওর জন্য নামাজ পড়ে ভাইয়া জন্য দোয়া করব, ভাইয়া জানি অনেক দূর আগাই যেতে পারে, ভাইয়া জানি ভালো থাকে, আর ভাইয়া জানি হার মানে না, ভাইয়া জানি আর চেষ্টা করে আমরাও চেষ্টা করব, সেটাই ভাইয়াকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
আমি রাজু ইসলাম বলছিলাম টিভি গেট থেকে, যে গল্পটা শুনলাম আসলে বাংলাদেশের জন্য খুব একটা দুঃখজনক ব্যাপার বলে আমি মনে করি, তো এজন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতির কাছে আমার অকুল আবেদন এবং প্রার্থনা থাকবে যে আমাদের বাংলাদেশের একটা গর্ব যে যাতে সত্তর ভাইয়ের গাড়িটা যাতে ফিরে পায় সেজন্য অকুলভাবে আবেদন জানাচ্ছি আমি, যে বাংলাদেশের একটা আলোকিত উজ্জ্বল নক্ষত্র নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এটা চাই না যে আমাদের দেশের একটা নক্ষত্র এভাবে ধ্বংস হয়ে যাক।
আমি দুমি, আমার মোবাইল নাম সত্তর ভাই, ওনাকে বলতে যাচ্ছি উনি যে আমাদের কাছ থেকে ষোলো কোটি মানুষের কাছে চার আনা করে যাচ্ছেন, আমরা চার আনা না দিয়ে প্রতিদিন আমরা সময় দিয়ে আমরা ওনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করি।
বিদ্যা ভাই তোমাকে বলছি, যে ঘটনাটা শুনলাম বাঙালি হয়ে তিনি সারা বিশ্ব করলেন, ওরা শেষ করার পর শেষ পর্যন্ত বাংলাদেশে এসে এরকম একটা চিঠি শুনে তিনি পড়লেন, তাহলে সেটা মেনে নেওয়ার মতো না।
আমি সাব্বির আহমেদ, আমার মোবাইল নাম্বারটি হচ্ছে, আমার কথা হচ্ছে ওয়ার্ল্ড ভ্রমণকারী মুক্তিযোদ্ধা সাত্তার ভাইয়ের যে সাহসিকতা দেখিয়েছেন, উনি যে সাহসিকতার সাথে বিশ্বের কোটি দেশ ঘুরে এসেছেন আমি তাকে আন্তরিকভাবে সম্মান জানাই, ওনার সাথে আমাকে একটু যোগাযোগ করে দেবেন, আমি মোটামুটি অনেক কিছুই তার সাথে শেয়ার করব। আই সেলুট ফর হিম।
শ্রদ্ধার জায়গাটা আমাদেরও থাকবে, তবে আমরা আপনাদের আশার কোনো কিছু শোনাতে পারিনি, আমরা চেয়েছিলাম হ্যালো 8920 তে গল্প প্রচার হবার পর আপনাদের ভালো কিছু শোনাবো, তবে আশার কথা হচ্ছে এটাই
যে একজন মুক্তিযোদ্ধা কখনো হারেন না, তিনি কখনোই হারবেন না এবং তার জীবনদশায় তিনি শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাবেন। সেই চেষ্টাটার জন্য হ্যালো 8920 থেকে সবসময় তার জন্য শুভকামনা।
কোথায় আছো লুকিয়ে, কেন এত বিমান? মুক্তি সেনারা তোমাদের চোখে নোনা জল, বড় বেশি বেমানান। ক্ষমা করো মোরে, রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান। ক্ষমা করো মোরে, রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান। আমায় মুক্তি দাও, স্বস্তি দাও, নিগৃহীত এই দলাদলি করো অবসান। আমায় মুক্তি দাও, স্বস্তি দাও, শান্ত শান্ত পরিশান্ত এই প্রাণ। জয় করে ভয় ভীতি আমার, আমি কি করে নিঃশেষ? বিধাতার অনুরাগে, লক্ষ্য প্রাণের ত্যাগে চিনিয়ে এনেছি বাংলাদেশ। আমরা সেই সে জাতি, জয় করে ভয় ভীতি আমার, আমি কি করে নিঃশেষ? বিধাতার অনুরাগে, লক্ষ্য প্রাণের ত্যাগে চিনিয়ে এনেছি বাংলাদেশ। তবে কি ম্লান সেই স্মৃতি, কোথায় সেই সম্প্রীতি? আজ কেন হানাহানি, হিংস্রতা দিয়ে বাজামি, একে অপরের যেন চক্ষুশূল মুক্তিযোদ্ধারা। কোথায় আছো লুকিয়ে, কেন এত অভিমান? মুক্তি সেনারা তোমাদের চোখে নোনা জল, বড় বেশি বেমানান। ক্ষমা করো মোরে, রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান। ক্ষমা করো মোরে, রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান। আমায় মুক্তি দাও, স্বস্তি দাও, নিঘৃত এই দলাদলির করো অবসান। শেখাবে দেশ প্রেম কারে কয়, কেমন সাম্য ডোরে ভুলে গিয়ে আপনারে দুষ্টের করব পরাজয়। মন বলে বারে বারে তোমরা আসবে ফিরে, শেখাবে দেশ প্রেম কারে কয়।
আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি হ্যালো 8920 হাঁটি হাঁটি পা পা করে 48টি পর্ব পার করে ফেলেছে। আজকে ছিল 48তম পর্ব এবং আর কিছুদিন পরে আমরা 50টি পর্বে পাড়া দিচ্ছি। এবং একই সাথে বলতে চাই যে আর কিছুদিন পরে হ্যালো 8920 একটা বছর পার করবে। আমরা অত্যন্ত আনন্দিত যে লাখো লাখো মানুষ হ্যালো 8920 শোনেন এবং এটা যে আমাদের জন্য কত বড় ভালোবাসার, কত বড় পাওয়ার। এবং ব্যক্তিগতভাবে আমি থ্যাঙ্কস জানাতে চাই হ্যালো 8920 টিম মেম্বার শাকিলকে, অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা বলতে পারি। আমরা প্রতি সপ্তাহে লাখো লাখো ফোন পাই এবং ফেসবুকে হাজার হাজার টেক্সট যা এখন পর্যন্ত আমরা পড়ে শেষ করতে পারিনি, তার মধ্যে থেকে আমরা কথা বলে আমরা এমন কিছু বন্ধুকে এখানে ইনভাইট করি যাদের জীবনের গল্প শুনে আমরা অনেক কিছু শিখতে পারি। যাদের জীবনের গল্প শুনে আমাদের হয়তো কিছুই করার থাকে না, কিন্তু কানেকশনের একটা অনেক বড় জায়গা থাকে। এত এত ভালোবাসা নিঃসন্দেহে অনেক বড় পাওয়া আমাদের জন্য। এবং আমরা আপনাদের কাছ থেকে সাহস নিয়ে, ভালোবাসা নিয়ে আমরা অনেক অনেক দূর যাওয়ার প্রত্যাশা করি।
আমরা এবার শুনবো হ্যালো 8920 তে পাগল পান কিছু শ্রোতা যারা আসতে চান হ্যালো 8920 নিয়ে কথা বলতে চান তাদের কিছু কথা এবং তারপর পরে ফিরে আসছি। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2।
হ্যালো 8920।
আমি হাবিব বলছিলাম টাঙ্গাইল থেকে। আমাদের নাম্বারটি হচ্ছে আমি অনুষ্ঠানটি 12টি পর্ব নিয়মিত শুনেছি এবং আপনাদের পর্বগুলো আমি একটা প্যাকেজ সিস্টেমে ডাউনলোড করে সেগুলো আমাদের গ্রামে 336টি মোবাইলে পাঠিয়ে দিয়েছি ব্লুটুথের মাধ্যমে এবং এবিসি হ্যালো 8920 নিয়ে আমি একটি ব্রেতার সঙ্গে করেছি। আমার আসলে অনেক দুঃখের একটি কাহিনী আছে কি ভাই, আমি একটা প্রেম করেছিলাম তার জন্য আমার মা আর প্রতিবন্ধী, তার জন্য আমার ফ্যামিলি প্রায় নিঃস হয়ে গেছে। প্লিজ যদি আপনি আমাকে একটু সুযোগ দিতেন আমি বিস্তারিত আমি আমার এই ঘটনাটি উপস্থাপন করতাম।
আমার নাম রহমান, আমার তিন নম্বর আমার জীবনে অনেক কিছু ঘটেছে, আমার সংসারে সৎ মা এত কষ্ট আছি বলার মতো জায়গা না, মেয়ে একটু সুযোগ করে দিতেন এসে বলতাম আমার মনটা একটু হালকা সবার সাথে কষ্ট শেয়ার করে।
আমি উসমান বলছি কুমিল্লার চাঁদিনা হতে। আমি যখন খুব ছোট তখন আমার পরিবার ছিল মধ্যবিত্ত পরিবার, আর কিছুদিন পর আমরা অনেক গরিব হয়ে যাই। তারপর আমি যখন বড় হই তখন একটা মেয়ের সাথে আমার প্রেম হয়, কিছুদিন পর ওই মেয়ের সাথে আমার বিয়ে হয়, আমি তাকে অনেক অনেক ভালোবাসি। একদিন আমাকে বলছে, আচ্ছা স্বামী আমার আব্বা আম্মা তো বুড়ো হয়ে গিয়েছে, তারা যদি মারা যায় আপনি কি আমাকে তালাক দিয়ে দিবেন? যদি আমাকে তালাকই দিয়ে দেন তাহলে আমি কোথায় গিয়ে উঠবো, কোথায় গিয়ে দাঁড়াবো, আমার তো দাঁড়াবার জায়গা থাকবে না। প্লিজ ভাই আমার জীবনের সুখের দুঃখের কাহিনীগুলো লাখো শ্রোতাদের সামনে যাতে বলতে পারে আমাকে সুযোগ করে দিন ভাই।
আমি সেলিম, কন্ট্যাক্ট নম্বর প্রবলেম হলো বর্তমানে কাজ করতে গিয়ে প্রতিটা মুহূর্তে সিনিয়রদের কাছে কটূক্তি শুনতে হচ্ছে। একমাত্র সমস্যা আমি কম্পিউটারে কাজ করতে পারি না, সেটাও আমার ভীষণ প্রবলেমের জন্য। ফ্যামিলিতে কোনো ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন নেই জন্য ফ্যামিলিতে আমার অবস্থা খুব খারাপ, কেউ দেখতে পারে না আমার, এটাকে বেঁচে থাকা বলে না। সবাই আমার জন্য দোয়া করবে।
আমার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম, আমি ঢাকা বনেতে বলতাম। আমার মা আর আমি একমাত্র সন্তান, থেকে একটা মেয়েকে ভালো লাগে, তাকে বিয়ে করার পর থেকে আমার মা আমাকে বাড়ি থেকে দৌড়ায় দেয়। আমি ঢাকা বোনা নিজের শান্তিকুটি ঘাটে চাকরি করতাম। আমার এই ছিল বলা কি বিয়া ভাই আমাকে একটু সময় দেন, আমি একটু এই কথাটি বলতে চাই।
আমার নাম সাদ্দাম, আমার সেলফ নাম্বারটা হলো আমার বয়স 25 বছর, কিন্তু আমার বয়স হইতে কোনই আমার জীবনে প্রতিটা কথায় কথা আমার কাহিনী। তো ভাই আমি এমন একটা কাজ করছি যে মানুষ ভালো থেকে খারাপ বানাই হলে কোন একটা মেয়ে ওরে মেয়ে আমার জীবনে আসছিল, তাকে আমি এমন অবস্থা করছি তার জীবন বিত হচ্ছে। কিন্তু কেন বিত হচ্ছে ভাই আমি একবার আপনার ভেবেছি আসতে।
আমি রিপন, মোবাইল নাম্বার, আমি 2010 সালে একটা মেয়েকে প্রেম করে বিয়ে করি। পরবর্তীতে 2013 মার্চ আমার ওয়াইফ আমার সাথে চলে আসে, তারপর এর মধ্যে ওর বাবা অসুস্থ হয়ে পড়ে। শ্বশুরকে দেখার জন্য দেখতে আসি হসপিটালে, দেখতে আসার পর ওকে সেখানে আটকায় রেখে দেয় এবং আমাকে বলে তুমি চলে যাও, পরে এসো আবার। সেই 1 তারিখ থেকে এখনো পর্যন্ত আমার ওয়াইফের সাথে আমার কোন যোগাযোগ নেই। এর মধ্যে আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল 3 মাসের, বেবিটা অলরেডি ওরা নষ্ট করে ফেলছে, হয়তো ওরা আমার কাছে আর দিবে না। কিন্তু কেন কিসের জন্য আমি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করার কোন ব্যবস্থা পাচ্ছি না, দয়া করে আমাকে একটু সুযোগ দিন, আমি রেডিওতে এসে আমার গল্পটা বলি।
আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে আমার মনে।
শীতলের কণ্ঠে গগন হর করার অসাধারণ এই বাউল গানটি দিয়ে আজকে হ্যালো 8920 শেষ হবে। কথা হচ্ছে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। মনের মানুষ খুঁজে দিতে পারবো না, কিন্তু মনের কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম, অসাধারণ একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে এবিসি রেডিও, সেটা হচ্ছে হ্যালো 8920। আমরা যারা কাজ করি হ্যালো 8920 তারা আপনাদেরকে অনেক 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 বেশি ভালোবাসি। আমরা দিন রাত 24 ঘন্টা আমরা খাই ঘুমাই সবকিছু হ্যালো 8920 শুধু দেখ করি না, আমাদের এই হ্যালো 8920 আমাদের সবচেয়ে অন্তরের জিনিস বলতে পারি আমরা, এত বেশি ভালোবাসি অনুষ্ঠানটাকে। আপনি এখানে আসতে পারেন, আপনার জীবনের গল্প বলতে পারেন। দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ফেসবুক, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দিলে হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আপনি কালকে সকালবেলা আমাদের পুরনো যত অনুষ্ঠান আছে সবগুলো ইচ্ছে করলে ডাউনলোড করতে পারবেন এই পেজটি থেকে, যাবতীয় সুবিধা আপনি এখান থেকে পাবেন। আরেকটি পদ্ধতি হচ্ছে ফোন, ফোন নম্বরটি হচ্ছে 9115668, অর্থাৎ
9115668। ফোন করুন, ফোনে যে নির্দেশনা দেওয়া আছে সেটা অনুসরণ করুন এবং বলুন আপনার যা বলার আছে, আমাদের টিম আপনার কাছে পৌঁছে যাবে। অনেক অনেক ভালো থাকুন, আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিওর সাথেই থাকুন। কথা বন্ধু কিবরিয়া এবং হ্যালো 920 টিম শাকিল ও সাফরিনের পক্ষ থেকে শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.